This track was downloaded from fusionbd.com.
Pranab, Bhalobashar Bangladesh. কেমন লাগলো বন্ধু আজকের বৃষ্টিটা বলুন তো? খুবই রোমান্টিক না? কিন্তু যারা বাইরে ছিলেন তারা কিন্তু খুবই বিপাকে পড়েছেন, সেই হিসাব করলে কিন্তু আসলে অনেক খারাপ লাগছে। তো যেই যেখানে আছেন বন্ধু, যেভাবেই আছেন না কেন, সবাই নিশ্চয়ই অনেক নিরাপদে আছেন। আর এই প্রত্যাশা জানিয়ে শুরু করছি সপ্তাহান্তের বিশেষ আয়োজন প্রাণব ভালোবাসার বাংলাদেশ। আর বন্ধু আপনি আছেন আমার সাথে, আর এই মুহূর্তে মেঘলা আমি আছি আপনার সাথে একদমই লাইভ। আর যে মানুষটার জন্য সবারই অনেক অনেক অপেক্ষা, অনেক আগ্রহ, অনেক কৌতূহল, সেই মানুষটি, সেই গুরু হিতেশাম তো অবশ্যই আসবেন কিছুক্ষণের মধ্যে, ইনশাল্লাহ স্টুডিওতে চলে আসবেন। আর বন্ধু ঘড়ি কিন্তু আছে আমার সাথে, বলে দিচ্ছে সময় এখন ঠিক রাত 10:39, আর থাকবো আপনার সাথে ঠিক রাত 1:30 পর্যন্ত। বেসিক্যালি ঠিক রাত 1:30 পর্যন্ত না, যখন গল্প স্বল্পতা জমেই যাবে আমরা কিন্তু আর একটু সময় অতিক্রান্ত করতেই পারি, তাই না? তো এটা কোনো ব্যাপার না। আর কেমন ছিলেন বন্ধু? অনেক মিস করেছি কিন্তু গত সপ্তাহে, যদিও আমি গত মঙ্গলবারে এসেছিলাম প্রোগ্রামে ভালোবাসার ডায়েরিতে, তারপরও ভালোবাসার বাংলাদেশ এটা একটা অন্যরকম ভালোবাসা, অন্যরকম ভালো লাগা। যেখানটিতে থাকে গুরু ইতেশাম, যেখানটিতে থাকে আমাদের অতিথি বন্ধু, যেখানে থাকে এত এত বন্ধুদের ভালোবাসা, আমি এত মিস করছিলাম যে বলার মতন না। আর আজকে আমি অনেক হ্যাপি, বিকজ আমি মনে হচ্ছে অনেকদিন পর, অনেক যুগ পর আজকে স্টুডিওতে এসেছি, বন্ধুদের সাথে কথা বলছি, রিয়েলি অনেক ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগা। আসলে ভালো লাগায় ভালোবাসায় এত ইমোশনাল হয়ে গিয়েছি যে উচ্ছ্বাস তো ওভাবে প্রকাশও হচ্ছে না। যাই হোক বন্ধু, আপনি নিশ্চয়ই আছেন আমার সাথে এবং আছেন যে সেটা অবশ্যই আমাকে বোঝাবেন, আর বোঝানোর জন্য অনেকগুলো ওয়েই আছে। তো সেই ওয়েগুলো আমি বলে দিচ্ছি যথাক্রমে। প্রথমটি হচ্ছে SMS, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপরে স্পেস দিয়ে আপনি যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে। এবং ফেসবুকে যারা ভিজিট করছেন তারা জানেন, যারা এই মুহূর্তে আমাদের পেজে আছেন তারা তো জানেন, কিন্তু যারা মাত্র অনলাইনে ব্রাউজ করছেন তাদেরকে বলছি বন্ধু প্লিজ আপনি ফেসবুকটা ব্রাউজ করুন এবং আমাদের ঢাকা এফএম এর অফিসিয়াল যে ফ্যান পেজটি আছে সেটিতে চলে আসুন এবং তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakaefm90.4। এবং বন্ধু আমাদের ঢাকা এফএম ফ্যান পেজের মানে টোটাল লাইকিং এর পরিমাণ হচ্ছে 3,65,000 প্লাস, তো এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো প্লিজ বন্ধু আমাদের এই পেজটিকে লাইক করুন এবং আমাদের যে পোস্ট আপলোড করা হয়েছে ঢাকা এফএম এর ফ্যান পেজে সেই পোস্টটিকে লাইক করুন এবং অনেক অনেক কমেন্ট করুন, এবং চাইলে আপনি শেয়ারও করতে পারেন পোস্টটি আপনার অন্যান্য বন্ধুদের কাছে। আর যারা এই মুহূর্তে বাসায় আছেন, যারা খুব সুন্দর করে বৃষ্টিটা উপভোগ করছিলেন, তারা কি ভাবছিলেন, কাকে নিয়ে ভাবছিলেন, কেমন ছিল ওই মুহূর্তটা, মানে কিছুক্ষণ আগের মুহূর্তটা, সবকিছুই কিন্তু আপনি আমাকে জানাবেন, ঠিক আছে? আর যারা বাইরে আছেন, বাইরে ছিলেন, নিরাপদে বাসায় নিশ্চয়ই পৌঁছে গেছেন অনেকে, বা নিরাপদে এখন হয়তো পৌঁছাবেন, সবাই ঠিকঠাক মতো পৌঁছে যান এটাই কামনা করছি বন্ধু, এটাই প্রত্যাশা। আর আপনার সেই খবরাখবর, মনের সমস্ত কথা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা অপেক্ষা করছেন গুরু হিতেশামের জন্য, আবারও বলছি অপেক্ষা করেছেন যেহেতু এতদিন, আর একটু অপেক্ষা আপনাকে করতেই হবে। ওকে, সো আমি আপনার জন্য প্লে করে দিচ্ছি চমৎকার একটি গান, শুনতেই থাকুন, কোথাও যাবেন না। যাও বলো তারে বাই কানা। ইয়েস বন্ধু, আপনি শুনছেন প্রাণব ভালোবাসার বাংলাদেশ, আমাদের এই অনুষ্ঠানটা আপনি শুনতে পাচ্ছেন ঢাকা এফএম 90.4 থেকে একদমই লাইভ। এবং লাইভ আর একটি কথা জানিয়ে দিই যে SSC বা দাখিল পরীক্ষার পরে 3 মাস ঘরে বসে না থেকে সাইফোর্স ভার্সিটি ও মেডিকেলের ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে ভার্সিটি ও মেডিকেলে ভর্তির যুদ্ধে এগিয়ে থাকুন। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713-432011 এই নম্বরটিতে। এবং আপনি আছেন আমার সাথে, সেই কথাটাই আর একবার বলতে চাই, আমিও আছি আপনার সাথে, আমরা দুজন আছি সাথে সাথে, অ্যাকচুয়ালি দুজন না, অনেক বন্ধু একসাথেই আমরা আছি, শুনছি প্রাণব ভালোবাসার বাংলাদেশ। এবং অনেক অনেক বন্ধু এগারলি ওয়েট করছে গুরু হিতেশামের জন্য, আজকের অতিথি বন্ধুর জন্য। তো বন্ধু এতদিন যখন অপেক্ষা করেছিনি, এখন একদম তর্ষ হয়েছে না এটা আমি বুঝতে পারছি, যদিও তারপরও বলবো যে প্লিজ আর একটু অপেক্ষা করুন, যথাসময়ে প্রবেশ করবেন গুরু হিতেশাম, সাথে অতিথি বন্ধু তো থাকবেনই। আর আমি আছি মেঘলা, আপনার সাথে আপনার যে সমস্ত বার্তা আছে আপনার প্রিয় মানুষটিকে পৌঁছে দেওয়ার জন্য আমি এখানে বসেই আছি। আর আমি বলছিলাম যে বৃষ্টির মুহূর্তটুকু কে কোথায় ছিলেন, কেমন ছিলেন, এই সব কিছু আমাকে লিখে পাঠান। সো অনেক বন্ধু আমাকে এসএমএস করেছেন এবং কমেন্ট করেছেন। যেমন আছেন এই মুহূর্তে আকাশ সরকার, লিখেছেন যে হ্যালো গুরু অ্যান্ড মেঘলাপু, আই এম ফ্রম ত্রিপুরা, ইন্ডিয়া থেকে বলছি, আমার তো আর দেরি সহ্য হচ্ছে না। ও আকাশ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ওখানকার কি অবস্থা বলুন তো, বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে কিন্তু চরম বৃষ্টি হলো, শিলা বৃষ্টি বলতে পারেন, মানে শিলা বৃষ্টি হচ্ছিল এবং খেলা তাও তো ভেসে গেল, দেখলেন তো আপনি নিশ্চয়ই টিভিতে। এন্ড মোহাম্মদ জেনারুল আছেন আমাদের সাথে, সালাম জানিয়েছেন এবং কেমন আছেন গুরু জানতে চেয়েছেন। আর ওকে, লিখেছেন যে গুরু আমি গত সপ্তাহে প্রোগ্রাম শুনতে পারিনি, এই কথাটাই লিখেছেন। আর যারা বন্ধু আমাদের প্রোগ্রামগুলো মিস করে যান তাদেরকে বলে দিই যে আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে সব প্রোগ্রামগুলো আপলোড করা থাকে। তো আপনি ইচ্ছে করলে যখন তখন ডাউনলোড করে শুনতে পারেন এবং ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com। এবং আরেকজন বন্ধু আছেন শ্রেষ্ঠ টঙ্গী থেকে, আছেন এই মুহূর্তে আমার সাথে, বিলাস মগবাজার থেকে, লিখেছেন যে বৃষ্টির ওই টাইমটুকু অনেক ভালো লাগছিল, চুপচাপ বসেছিল জানালার ধারে এবং বৃষ্টি দেখছিল। আসলে বাট কি মনে হচ্ছিল সেটা কিন্তু কিছু লেখেননি আপনি। এবং আরেকজন বন্ধু আছেন লিমা, উনি লিখেছেন যাত্রাবাড়ি থেকে, লিখেছেন যে ওই মুহূর্ততে উনি খুব মিস করছিলেন তার প্রিয় মানুষটিকে। এবং আছেন ঐশী, উনি সিলেট থেকে লিখেছেন, বলেছেন যে ওনার খুব ভয় লাগছিল কারণ অনেক বড়, মানে খুব বড় বড় শিলা পড়ছিল, প্লাস হচ্ছে ওকে সিলেটেও বৃষ্টি হচ্ছিল নাকি। এনিওয়ে যাই হোক, আরেকজন বন্ধু আছেন আমার সাথে, উনি লিখেছেন মিরপুর থেকে এবং ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর, এবং উনি লিখেছেন যে উনি স্টেডিয়ামেই ছিলেন এবং পুরো খেলাটা দেখতে পারলেন না, খেলাটা ভেস্তেই গেল আর ওনার খুব খারাপ লাগছে এর জন্য। ওহো, এবং আছেন এই মুহূর্তে আমার সাথে টুম্পা, টুম্পা লিখেছেন আমাকে গুলশান এক থেকে, লিখেছেন যে বৃষ্টি ওনার সবসময় ভালো লাগে, উনি বৃষ্টি বিলাসী এবং খুবই রোমান্টিক, উনি চাঁদ আর বৃষ্টি তার খুবই পছন্দ এবং আজকেও তার ব্যতিক্রম হয়নি, বৃষ্টিতে খুব ভিজতে ইচ্ছা করছিল তার কিন্তু সেটা সম্ভব হয়নি তার বাবা মার জন্য। ওকে, এবং আছেন এই মুহূর্তে আমার সাথে মোহাম্মদ আলামিন, লিখেছেন গুরু অ্যান্ড মেঘলা আপু কেমন আছো, আমি তো অনেক ভালো আছি কিন্তু গুরু কেমন আছেন সেটা অবশ্যই ওনার মুখ থেকেই জেনে নেব। অ্যান্ড আছেন এই তারপিন নাইন, লিখেছেন মেঘলা আপনার শান্ত ভয়াবহ কণ্ঠ অনেক মিস করেছি। বাহ, তাই নাকি, থ্যাংক ইউ সো মাচ, আমি কিন্তু খুব মিস করেছিলাম। আছেন এই মুহূর্তে হারুন মিয়া, ফেসবুকে লিখেছেন গুরু কেমন আছেন এটা জানতে চেয়েছেন। শিশিরা হাফিজ লিখেছেন হাই মেঘলাপু কেমন আছো, এবং আমার প্রিয় মানুষ হচ্ছে গুরু এতেসাম। রবিন আহমেদ যুক্ত হয়েছেন, জানতে চেয়েছেন কেমন আছি আমরা। শাহেদও আছেন, লিখেছেন মেঘলা আপু আমি আছি, ভেরি গুড, লক্ষ্মী বন্ধু সবসময় থাকবেন আমার সাথে, আমাদের সাথে, ঢাকা এফএম 90.4 এর সাথে। আর বন্ধু, এভাবেই আপনি আপনার মনের কথাগুলো জানিয়ে দিতে পারেন এবং সেক্ষেত্রে নিয়মটি জানিয়ে দিচ্ছি আরো একবার, সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার আপনার এইজ দিবেন, স্পেস দিয়ে আপনার অ্যাড্রেসটি দিবেন, কোথায় থাকেন ইতিবৃত্তান্ত সব কিছু লিখে, তারপর স্পেস দিয়ে আপনার যে সমস্ত মনের কথা আছে লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং আপনি যদি আসতে চান আমাদের এই অনুষ্ঠানটিতে, শেয়ার করতে চান আপনার জীবনের কথা, জানিয়ে দিতে চান সবাইকে, তাহলে আপনি আসতেই পারেন। আর এর জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে টাইপ করবেন আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছু, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং বন্ধু, এসএমএসটি আপনাকে অনেকবার করে করতে হবে, একবার না একাধিকবার। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সো আমাদের যে পোস্ট আপলোড করা হয়েছে সেই পোস্টে অনেক বন্ধু লাইক করছেন, সো বন্ধু আপনি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন যত খুশি ততবার, এবং আপনি পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে যত খুশি ততবার। এবং এরই মাঝে জানিয়ে দিতে চাই যে যশোরবাসীর জন্য সুখবর, আগামীকাল শুক্রবার সকাল 10টায় যশোর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সাইফুডসের প্রতিষ্ঠাতা সাইফুডস তার ইংলিশ ও ক্যারিয়ার নিয়ে জীবন বদলে দেওয়া 3G ক্লাস নেবেন। উক্ত ক্লাসে সকলকে আমন্ত্রণ, বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01714163605 এই নাম্বারটিতে। এবং আরও একটি জিনিস আছে, সেটি হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ আপনি যদি অংশ নিতে চান তাহলে রেক্সের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশনের নাম্বারটি 16260 তে সেন্ড করুন যত খুশি ততবার, এবং যে যত বেশি এসএমএস করবেন মানে সর্বাধিক এসএমএস কারী অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। তো বন্ধু যারা মাত্র যুক্ত হলেন তাকে বলছি, তাদেরকে বলছি, শুনছেন আপনি ঢাকা এফএম 90.4 এবং চলছে আপনারই পছন্দের অনুষ্ঠান প্রাণা ভালোবাসার বাংলাদেশ। আর এই মুহূর্তে খুব রোমান্টিক একটি গানের কথা আমার মনে পড়ে গেল, আর গানটি গিয়েছেন শ্রীকান্ত আচার্য, তুমি কোন কাননের ফুল। আচ্ছা কেন যে এরকম হচ্ছে, খুব ইমোশনাল আর গলাটাও মাঝে মাঝে খুব বিচ্ছির করে। যাই হোক বেশি কথা না বলে বন্ধু গানটা প্লে করে দিয়েছি, শুনতে থাকুন। কি করছেন আপনি বলুন তো, এই ব্রেকে কি করছিলেন সবকিছু জানিয়ে ফেলুন। আমি জানি খুব মিস করছেন গুরু হিতেশামকে, খুব মিস করছিলেন আপনারা, এবং অনেক এসএমএস এবং কমেন্ট সেটাই লিখছেন যে খুব মিস করছি গুরু, তাড়াতাড়ি চলে আসুন। তো সবকিছুই ঠিক আছে, মিসও করছেন এটা অবশ্যই ঠিক আছে, এবং গুরুকে ওয়েলকাম করব তাও ঠিক আছে। তবে তার আগে আমি ওয়েলকাম করতে চাই বন্ধু আপনাকে প্রাণা ভালোবাসার বাংলাদেশে, শুনছেন আপনি ঢাকা এফএম 90.4। এবং এই মাঝে আপনাকে জানিয়ে দিতে চাই যে মাগুরাবাসীর জন্য সুখবর, আগামীকাল শুক্রবার বিকেল 3:30 মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সাইফুর্সের প্রতিষ্ঠাতা সাইফুর স্যার ইংলিশ ও ক্যারিয়ার নিয়ে জীবন বদলে দেওয়া 3G ক্লাস নেবেন। উক্ত ক্লাসের সকলকে আমন্ত্রণ, বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01714163608 এই নাম্বারটিতে, এবং আমাদের সাথে যেভাবে কানেক্টেড হবেন সেই নাম্বারগুলো তো আপনি জানেন, মাত্র একটাই নাম্বার আছে আর সেটা হচ্ছে 16260। এবং ফেসবুকে যে আমাদের ইউআরএল অ্যাড্রেসটি আছে সেটি জানিয়ে দিচ্ছি, www.facebook.com/ঢাকা FM 90.4। তো বন্ধু অনেক কথা বলেছি, অনেক কিছু করেছি, অনেক অনেক আশা জাগিয়েছি মনে, তো আশাটা জ্বলেই আছে, সেই আশা আমি নিরাশায় তো কখনোই পরিণত করব না, সেই সাহসও আমার নেই, কারণ আমি এখন যেটা করব সেটা হচ্ছে
অনুষ্ঠানটা কন্টিনিউ করা, ইনফ্যাক্ট তুই না থাকলে হয়তো তখন আরো ভালোভাবে বোঝা যায় যে তোর শূন্যতা কত বেশি মারাত্মক। এবং আমি এটাও দেখেছি যে আমাদের লিসেনার্সদের তাদের সাথে তোর যে কমিউনিকেশন এবং তাদের সাথে তোর যে ইনভলভমেন্ট সেটি সত্যিই মনে রাখার মতো। প্রায়শই মেসেজগুলোর ভিতরে তোর হাসির সেই রিনি চিনি শব্দ, তোর আপন করে তাদেরকে কথা বলা, তারপর কি যেন বলিস, আমি আছি আপনার সাথে, আপনারা আছেন আমার সাথে, দুজনে আছে দুজনের সাথে, এই এই সব কিছু কিছু খুনসুটি কিছু কিছু ব্যাপার যেটা সত্যি দারুণ ভাবে ছুঁয়ে যায় আমাদের এই ইথার। আসলে বলি বিভিন্ন মানুষের কথা, বিভিন্ন জনের কথা, মাসের পর মাস, বছরের পর বছর পোষ সাথে যে চমৎকার একটা কেমিস্ট্রি তৈরি হয়ে গেছে, গুরু বলে বল বা গুরু এপেশন যে নামেই বল না কেন, এই অনুষ্ঠানের সাথে যে কেমিস্ট্রি জড়িয়ে গেছে সেটি আসলেই ভোলার না, ছোট করে কোটি করে দেখবার কোনো সুযোগ নাই, বা এটা আসলে অসম্পূর্ণ করে দেয় যখন তুই থাকিস না। ব্যক্তি মানুষ মেঘলা, তার সাথে হয়তো একটা ঘন্টা সময় আলাদাভাবে কাটানোর সুযোগ কখনোই হয়নি, আধা ঘন্টা হয়তো আড্ডার ছলেও কখন আড্ডার ছলে বসা হয়ে ওঠেনি, তার সাথে আমার সম্পর্কটাই অনেক বেশি এই স্টুডিও কেন্দ্রিক, স্টুডিওর বাইরে হয়তো তার সাথে সেভাবে কথা বলা কখনোই হয়ে ওঠেনি, কিন্তু তারপরেও এই রিলেশনশিপ যে কি পরিমাণ মারাত্মক, এই রিলেশনশিপের মধ্যে যে কি পরিমাণ আত্মিক টান জড়িয়ে আছে, যখন মেঘলা থাকে না তখন খুব ভালোভাবে এটা বুঝতে পারি আমি। এবং সবাই বলে কেমিস্ট্রির কথা, যে আসলে এইগুলো এসব এবং মেঘলার যে কেমিস্ট্রি এটি বেশ কয়েক বছরের একটি রেডিও চ্যানেল থেকে সেটি ক্যারি ফরওয়ার্ড হয়ে আরেকটি চ্যানেলে এসে শিফট হয়েছে, সেই মেঘলার আমার ছোট বোন মেঘলার, আমার মেঘলার আজ হয়েছে গত সপ্তাহে, যেটা আমি সবাইকে ইচ্ছা করেই বলিনি, দুই তিন দফায় মেঘলার প্রসঙ্গ আমি টেনেছি এবং বারবার বলেছি যে মেঘলার একটা বড় নিউজ আছে। লিসেনার্স আপনারা অনেক বেশি সারপ্রাইজড হবেন মেঘলা যখন সামনে অনুষ্ঠানে আসবে তার কথা যখন বলবো। এটি সেই বড় বড় ঘটনা, থাকতে চাইতে বড় ঘটনা তো আর হতে পারে না একটা মানুষের জীবনে, স্পেশালি মেঘলার মতো মেয়ের জীবনে যে দারুণভাবে ভালোবাসে তার ভালোবাসার মানুষটিকে। বহু প্রতীক্ষার পর তাদের চার হাত এক হয়েছে গত 26 মার্চ। আমার অনেক অনেক শুভকামনা মেঘলা তোর জন্য। তুই হচ্ছিস এমন এক ক্যারেক্টার যার সাথে আমি গত 5 বছর প্রায় 4 থেকে 5 বছর একসাথে আছি। তুই আমি ইন্তেজার যেন একই সুরধারা বা একই হয়তো গানের কোনো পঙ্ক্তির একটা দারুণ অংশ হয়ে গেছে। কথা প্রসঙ্গে বলছিলাম যে কোনোদিন হয়তো 15 মিনিট আড্ডা দেওয়াও সম্ভব হয়নি, কিন্তু আমি জানি যে কি পরিমাণ ভালোবাসি আমরা পরস্পরকে, পরস্পরকে কি পরিমাণ মিস করি আমরা, পরস্পরের মধ্যে কি পরিমাণ টান জড়িয়ে আছে। এবং আমরা এটাও জানি যে লাখ লাখ দেশে এবং বিদেশের এই যে লিসেনার্স কমিউনিটি যারা এই ভালোবাসার বাংলাদেশকে ঘিরে আছে, তারা এই কেমিস্ট্রিটাকে কত বেশি পছন্দ করে, যে কেমিস্ট্রির একটি বড় অংশ হচ্ছে তুই। সে তোর জন্য অনেক অনেক শুভকামনা সমস্ত লিসেনার্স এই কমিউনিটির পক্ষ থেকে, প্রডিউসার ইন্তেজারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, এবং সবাই মিলে কংগ্রেচুলেশন জানাচ্ছি, সবাই মিলে দোয়া করছি মেঘলা যে তোর ভালোবাসার মানুষের সাথেই ফাইনালি তুই বিবাহ বন্ধনে আবদ্ধ হলি এবং অনেক ভালো থাকিস, অনেক বড় করে তোর জীবনটাকে বাঁচিস। আমরা সবসময় তোর একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে তোর পাশে থাকবো। গুরু হেতে স্বামী হিসাবে বল, গুরু হিসেবে বল, বা তোর ভাই হেতে স্বামী হিসেবে বল, সবসময় তোর পাশে আমরা আছি।
আমি মানে এত কথা শুনে খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। থ্যাংকস দিয়ে কাউকে ছোট করতে চাই না, রিয়েলি আমার কিছু বলার নেই এই মুহূর্তে।
কিদাই হচ্ছে কামনা, আমারও কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে উঠছে, কিন্তু তার আগে আমি সমাদগণ আমি চলে যাচ্ছি আরেকটি বিষয় নিয়ে কথা বলতে। সেটি হচ্ছে যে আমাদের গত সপ্তাহের আগের সপ্তাহে মনাকে নিয়ে আমরা অনুষ্ঠান করেছিলাম মেঘলা, তোর মনে আছে? তার ফিডব্যাক প্রোগ্রামও আমরা করেছিলাম গত মঙ্গলবারের আগের মঙ্গলবার, যেখানে কিছু আশার জাগানিয়া খবর নিয়ে আমরা উপস্থিত হয়েছিলাম। মনার দুই সন্তান, তারা এখন অ্যাটলিস্ট মনার যে ছোট সন্তান 6 মাস বয়স জায়ান, তার অপারেশনের পুরো দায়ভার বহন করতে রাজি হয়েছে জায়ানের বাবা। যদিও তারা তাদের রিলেশনশিপের ব্যাপারে সিদ্ধান্তে অনড় আছে যে দুজন দুজনের মতো করে বাঁচবে, কিন্তু তাদের সন্তানদের চিকিৎসার ব্যাপারে তারা নীতিগতভাবে সম্মত হয়েছিল। এটাই ছিল গত মঙ্গলবার, আগের মঙ্গলবার ভালোবাসার ডায়েরিতে যে ফলো আপ অনুষ্ঠানটি আমরা করি তার আপাতত ফিডব্যাক বা আপ টু ডেট ইনফরমেশন। কিন্তু এই অনুষ্ঠানটিতে আমার যদিও ট্যাগ থাকবার কথা নয়, তারপরে আমি সেই মঙ্গলবারের ভালোবাসার ডায়েরিতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমি ওভার ফোনে ছিলাম এবং ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেছি, যেটা তুই নিজেও জানিস মেঘলা, তুই নিজেও ছিলি। কিন্তু ইটস ভেরি আনফরচুনেট, ইটস ভেরি আনফরচুনেট যে সেই ভদ্রলোক যার সাথে আমরা কথা বলেছিলাম জায়ানের বাবা, সে পরবর্তীতে যদি আমাদেরকে কথা দিয়েছিল যে ঠিক আছে আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি পুরো ট্রিটমেন্টের, কিন্তু পরবর্তীতে সেই দায়িত্বটা সেইভাবে সে পালন করেনি যতটুকু তথ্য আমাদের কাছে এসেছে। কিন্তু এর মধ্যে জায়ানের একটা পজিটিভ নিউজ হচ্ছে, জায়ানের আমরা প্রথম দফার সার্জারিটা হয়েছে এবং সেটির আপডেট আমরা এখন মনার কাছ থেকে নিব। এবং দুঃখের ব্যাপার যেটা, সেটা অলরেডি আমরা শেয়ার করলাম যে কথা দিয়েছিলেন জায়ানের বাবা জাফর সাহেব, রাইট, আমি ঠিক বলছি, আবু জাফর, তিনি তার কথা থেকে সরে গেছেন। তিনি গত 1 সপ্তাহ বা তারও বেশি সময় ধরে তাকে চেষ্টা করে আমরা তার সাথে কমিউনিকেট করতে পারিনি এবং তিনি আপাতত দৃষ্টিতে ট্রিটমেন্টের দায়ভারটা নিচ্ছেন না, যদিও তিনি আপনাদের আমাদেরকে কথা দিয়েছিলেন, লক্ষ লক্ষ শ্রোতা বন্ধুকে কথা দিয়েছিলেন। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
এখন আমাদের সাথে আছেন মোনা, যিনি আমাদের ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে এসেছিলেন। এখন সরাসরি আমরা স্টুডিও থেকে কথা বলছি মোনার সাথে, এবং মোনাকে নিয়ে এইবারে হয়তো তৃতীয় দফায় আমরা কথোপকথনে যাচ্ছি। এর আগে আমরা অনুষ্ঠান করেছিলাম ভালোবাসার বাংলাদেশে, দেন ফাইনালি ভালোবাসার ডায়েরিতে তাকে আমরা নিয়ে এই তথ্যটা দিয়েছিলাম, কিন্তু উই আর ভেরি আনফর্চুনেট যে জাপুর সাহেব যে কথাটা দিয়েছিলেন সেই কথা তিনি রাখছেন না। জায়ানের ব্যাপারে যে ট্রিটমেন্টের দায়ভার নেওয়ার কথা ছিল সেটি তিনি কন্টিনিউ করছেন না, কিন্তু আসার খবর একটা, সেটি হচ্ছে যে জায়ানের মধ্যে একটি সার্জারি হয়েছে এবং সেটির আপডেট একটু আমরা মনার কাছ থেকে জেনে নিব। জি মনা বলুন।
জি গুরু, জায়ানের একটা অপারেশন হয়েছে গতকালকে, ওর যে ফাইনাল অপারেশনটা হবে সেটার একটা প্রিপারেশন শুরু গতকালকের অপারেশনটা হয়েছে। তো এখন পর্যন্ত ওইভাবেই আছে, একটা পাইপ লাগানো আছে মাথার মধ্যে, সেটা দিয়ে বাইরে ওই মাথায় যে পানিটা জমতে ছিল সেটা বাইরে ফেলানো হচ্ছে আর কি, একটা ব্যাগের মধ্যে। তো এই অবস্থায় ও ভর্তি আছে এখন পর্যন্ত ইউনাইটেডে। তো ডক্টর সৈয়দ সাইদ আহমেদ নিউরোসার্জন যে উনি ওর অপারেশনটা করেছেন, এবং ফার্দার যে অপারেশনটা হবে সেটার সিদ্ধান্ত হবে শনিবার দিন একটা সিটি স্ক্যান করা হবে। সিটি স্ক্যান করার পরে সেটার রেজাল্ট অনুযায়ী তারপরে ঠিক করা হবে যে পরবর্তী অপারেশনটা কবে হবে। তো এটাই আর কি জায়নের অবস্থা এখন, এইটুকুই। আর আমি সবাইকে বলতে চাই যারা জায়নের চিকিৎসার জন্য সহযোগিতা করছে, আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তারা যদি সহযোগিতা না করতো আমার ছেলেটাকে আমি চিকিৎসা করায় এতটুকু আনতে পারতাম না, সে আজকে তার এই অপারেশনটা করাতে পারতাম না যদি সহযোগিতা না করতো। তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এবং তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের সেই সাহায্যটার জন্যই আজকে আমার ছেলেটা এতটুকু পর্যন্ত এসছে। তাদের বাবার কাছ থেকে আমি এখন পর্যন্ত কোনো রকম কোনো সহযোগিতা কোনো সাপোর্ট কিছু পাইনি,
কিন্তু কথা দিয়েছিলেন, তিনি কথা দিয়েছিলেন। তারপর পরবর্তীতে কি অবস্থা?
ওনার সাথে আমি প্রতি মুহূর্তে যোগাযোগ করতেছি, উনি উনি দেরি করতেছে। এর মধ্যে জায়ানের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, যার জন্য সেদিন আমি 1 তারিখে ওকে ইমার্জেন্সিতে নিয়ে ইউনাইটেডে ভর্তি করছি, এবং সাথে সাথেই যে ডাক্তার সাইদ যে উনি বললো যে এখনই এত দেরি, অলরেডি দেরি হয়ে গেছে, এবং সাথে সাথে উনি ভর্তি করায়নি।
গত মঙ্গলবারের আগের মঙ্গলবার উনি কথা দিয়েছিলেন আমাদের সাথে, অনিয়ারে ছিলেন উনি, ওভার টেলিফোন, আমি ওভার টেলিফোন ছিলাম প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, যদিও ওই অনুষ্ঠানটিতে আমার থাকবার কথা নয়, শুধু আপনাদের কারণে আমি নিজেকে জড়িয়ে ফেলেছিলাম অনুষ্ঠানটিতে, এবং উনি কথা দিয়েছিলেন। সে অনুযায়ী উনি কি এখন সেই বলেছিলেন যে জায়ানের সমস্ত চিকিৎসার দায়ভার আমি নিতে চাই বাবা হিসেবে, সেইটা কি তিনি কন্টিনিউ করছেন নাকি সেখান থেকে তিনি পিছিয়ে যেতে চাচ্ছেন, ব্যাপারটা কি? উনি কি এরকম বলছেন যে আমি ট্রিটমেন্ট করতে চাই কিন্তু আমি টাকা সংস্থান করতে পারিনি এখনো, ব্যাপারটি কি এরকম নাকি স্ট্রেট ওয়েতে বলছেন যে আমি ট্রিটমেন্ট করতে চাই না, কোনটা?
না, উনি উনি বলতেছে যে উনি নাকি ট্রিটমেন্ট করাবে, উনি টাকা জোগাড় করতে পারতেছে না, উনি নাকি টাকা জোগাড় করার চেষ্টা করতেছে, উনি নাকি জমি বিক্রি করার চেষ্টা করতেছে, তাই বললো আমাকে। এখন আমি ওনাকে বারবার ফোন দিয়ে তাগাদা দিচ্ছিলাম যেন তাড়াতাড়ি করে, কিন্তু উনি আমাকে ঘোরাচ্ছে। এখন টাকা জোগাড় করতে যদি দেরি হয়ে যায় তো রোগ বালাই তো আর বসে থাকে না টাকার জন্য, এখন উনি দেরিই করতেছে, এখনো দেরিই করতেছে। আমি ওকে ভর্তি করানোর পরও ফোন দিয়ে বলছি যে
দেরি করার কথাটার মানে কি বলুন, যেমন আমি একটা জমি বেচার চেষ্টা করছি প্রায় 1 বছর ধরে বিক্রি করতে পারিনি, ওনার কি আদতে অন্য কোনো অপশন আছে জমি বিক্রি ছাড়া? জমি বেচার ক্ষেত্রে একটা ব্যাপার আসতেই পারে যে হয়তো এখন যখন মানুষের হাতে লিকুইডিটির পরিমাণ খুবই কম, এই কারণে ফ্ল্যাট থেকে শুরু করে প্লট সমস্ত কিছু বেচা কেনা খুব ধীরে হচ্ছে, এখন বেচা কেনা সেই অর্থে হচ্ছে না বললেই চলে, এবং সেটাই বলার চেষ্টা করছি আমি যে আসলে প্রথমে তাকে একদম ভুল জায়গাতে আমরা কর্নার না করে আসল ব্যাপারটা জানবার একটু চেষ্টা করি, সেটা হচ্ছে যে তার কি আর কোনো অপশন আছে তার জমি বা বাড়ি বিক্রি করা ছাড়া?
জি গুরু, আমার আমার শ্বশুর যিনি উনি তো অনেক বড় লোক, উনি তো কোটিপতি, ওনার কাছে তো অনেক টাকা আছে। ইভেন আমার যে ননাস আছে, ভাসুর আছে, ওনাদেরও যথেষ্ট টাকা পয়সা আছে এবং ওনারা যথেষ্ট মানে কি বলবো বড় লোক। এবং ওনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরও অনেক টাকা পয়সা আছে। তো যেহেতু আমার ছেলেটার তো সিরিয়াস অবস্থা, সে তো এখন না হয় জমি বিক্রি হচ্ছে না, সে তো তাদের কাছ থেকে কিছু নিয়ে
আপাতত শুরু করে। সেইটাই সেইটাই মন, আমি বুঝে গেছি বুঝে গেছি। কারণ বাবা হিসেবে যে ধরনের প্যাশনেট হওয়া উচিত ছিল এই পরিস্থিতিতে তার সন্তানকে বাঁচানোর জন্য, প্রয়োজনে তার জমি যে পরিমাণ অর্থ ডিমান্ড করে তার চাইতে কম অর্থে হলেও আমার সন্তান সবার আগে, সেই কারণে হয়তো আমি সেটা বেঁচে দিতে বদ্ধপরিকর। এবং শুধু তাই না, হাত ধরে হোক পা ধরে হোক আত্মীয় স্বজনের কাছে বা যেখানে সম্ভব, সম্ভাব্য অসম্ভাব্য সমস্ত সোর্স থেকে তার চেষ্টা করা উচিত যাতে করে অর্থের সংস্থান করা যায় এবং তার সেই ছয় মাসের সন্তান যে মৃত্যু এবং জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে তাকে বাঁচিয়ে তোলা সম্ভব হয়। এইটাই হওয়া উচিত তার একমাত্র উদ্দেশ্য, একমাত্র টার্গেট। সেই কাজটা সে সঠিকভাবে করছে না সেটা অবশ্যই সহজেই অনুমেয়, কারণ বাবাকে তার সন্তানের জন্য টাকা উদ্ধার করার জন্য, টাকা সংগ্রহ করবার জন্য যত দূর পর্যন্ত তাকে চেষ্টা চালিয়ে যাওয়া উচিত, যে পরিমাণ তাগিদ তার ভেতর থেকে থাকা উচিত সেটার অসম্পূর্ণতা আছে বলেই মনে হচ্ছে। কিন্তু আমরা চাইব যে সে তার কথা রাখবার চেষ্টা করেছে, সে কথা আমাদেরকে শুধু দেয়নি, লক্ষ লক্ষ মানুষকে দিয়েছে, এবং সেই কথার সাথে বাবা হিসেবে তার নিজস্ব যে দায়িত্ববোধ সেই বিষয়টিও জড়িয়ে আছে। আমরা আশা করব এবং অবশ্যই আমরা আশা করব যত শীঘ্রই সম্ভব জাফর সাহেব টাকা সংস্থান করবেন এবং এই জায়নের চিকিৎসার জন্য পরিপূর্ণভাবে বাবা হিসেবে তার পাশে এসে দাঁড়াবেন। মনে আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আপনার জন্য অনেক অনেক দোয়া। আমরা আসলে দোয়াই করতে পারি, আর যদি সম্ভব হয় স্রষ্টা যদি আমাদের সাহায্য করেন সহযোগিতা করেন আবারও হয়তো কোনো না কোনো ভাবে আপনার পাশে এসে দাঁড়াবো। আর সর্বোপরি দোয়া থাকছে জায়ানের জন্য, জায়ান সুস্থ হোক। এই পৃথিবীতে আসবার পরপরই যত রকমের দুর্ঘটনা এবং খারাপ এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে গেছে বাচ্চা ছেলেটি, স্রষ্টা যেন তাকে সেই ভালো সুখময় স্মৃতির ভেতর দিয়ে বড় করে তোলেন, তাকে সমস্ত পৃথিবীর সুখ দেন সে প্রার্থনাই করি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
ওকে বন্ধু, ফোনে এতক্ষণ ছিলেন মনা আপু, যিনি আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, এবং অনেক বন্ধু কমেন্ট করছেন যে জায়ান ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, তার জন্য সবাই দোয়া করছেন। আর এই মুহূর্তে আছেন আমার সাথে ফেসবুকে, ওকে সুজন যুক্ত হয়েছেন, এবং সুজন নামের আরেকজন বন্ধু আমাদেরকে এসএমএস করেছেন মোহাম্মদপুর থেকে। আছেন ইমল ইমন, উনি আছেন আমাদের সাথে টাঙ্গাইল থেকে। আছেন দেবদাস রাকিব, উনি বলেছেন যে উনি গুরুকে অনেক মিস করছেন। আর বন্ধু মাঝখানে আমি জানিয়ে দিতে চাই যে অ্যাকাউন্ট নাম্বার 90.4 আপনি যদি অংশ নিতে চান তাহলে রেক্সের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি ফ্রি রেজিস্ট্রেশন করতে পারেন, এবং সেই নাম্বারটি আপনি 16260 এই নাম্বারটিতে যত খুশি ততবার SMS করতে পারেন, এবং সর্বাধিক SMS কারী অংশগ্রহণ করতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। যারা এই মুহূর্তে এই মাত্র আমাদের সাথে যুক্ত হলেন তাদেরকে বলছি বন্ধু আপনি শুনছেন ঢাকা FM 90.4, আর চলছে প্রাণ ভালোবাসার বাংলাদেশ, যেখানটিতে আছেন গুরু এহতেশাম, যেখানটিতে আছি আমি মেঘলা, এবং আর একটু পরেই যুক্ত হবেন আমাদের অতিথি বন্ধু। আর এরই মাঝে অনেক বন্ধুই আমাদেরকে SMS করছেন, কমেন্ট করছেন, যেমন আছেন আতিফ আসলাম, লিখেছেন যে সাথেই আছি বন্ধু তোমার এবং সারা জীবন সাথেই থাকবো। তো এরকম কমিটমেন্ট পেলে খুব ভালো লাগে, আরো ইন্সপায়ার্ড হই। আরো আছেন এই মুহূর্তে মহাদেব সাহা, বাহ বেশ সুন্দর নাম। অ্যান্ড আছেন মাসুদ, লিখেছেন যে আপু তুমি এতদিন কোথায় ছিলে। অ্যান্ড মোহাম্মদ শুভ আছেন বংশাল থেকে, বলেছেন যে উনি আমাদেরকে অনেক মিস করেন, এবং মোহাম্মদ বাদল মিয়া লিখেছেন টঙ্গী গাজীপুর থেকে, উনি আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে আজকে বৃষ্টিটা দেখতে কিন্তু আমার দেখেছি এবং আমার মনটা আজকে অনেক খারাপ ছিল। ওহো, অ্যান্ড গুরু আপনি বৃষ্টিটা কেমন এনজয় করেন?
এটাকে এনজয় বলে না কি বলে জানা নাই, বাট বৃষ্টি যেমন আমার বন্ধু বললো যে দেখেছি, আর আমি বৃষ্টিতে অনেক কেঁপেছি, প্রচন্ড ঠান্ডা অনুভূত হচ্ছিল হঠাৎ করে, মানে ট্রেন থেকে বের হয়ে জাস্ট এয়ারপোর্ট স্টেশনে পা ফেলার সাথে সাথে পানির একটা মানে দমকা হাওয়া, সেই সাথে পানির মানে একটা ছটা, সব মিলিয়ে কেমন একটা ঠান্ডা আবহ, প্রচন্ড ঠান্ডা এবং কাঁপুনি সৃষ্টি হয়েছিল হঠাৎ করে। তো যাই হোক, পরবর্তী কিছুক্ষণের মধ্যে আবার দেখলাম যে না, ঠান্ডা অনেকটা কন্ট্রোল আর কি।
এখানে আবার অনেক বন্ধু অনেক রকমের কথা লিখেছেন যে কারোর আবার প্রিয়াকে খুব মিস করছেন, কেউ তার গার্লফ্রেন্ড, কেউ প্রিয়া হিসেবে সম্বোধন, কেউ গার্লফ্রেন্ড, কেউ ভালোবাসার মানুষ, কেউ ময়না, কেউ জান, এরকম করে লিখছেন এবং খুব মিস করছেন এই সমস্ত কথা লিখছেন। আর আরেকজন বন্ধু আছেন মোজাফফল শরীয়তপুর থেকে, তিনি এরকম এক্সক্লামেটরি সাইন দিয়ে রেখেছেন বাট কিছুই লেখেননি। এনিওয়ে আশরাফুল ইসলাম যুক্ত হয়েছেন আমার সাথে ফেসবুকে, লিখেছেন গুরু কেমন আছেন আপনি?
আমি ভালো আছি এবং এখন অবশ্যই যথারীতি অনেক বেশি ভালো, কারণ আপনাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ কিছুটা ভার্চুয়াল মিডিয়া দিয়ে এবং কিছুটা সরাসরি।
নারায়ণগঞ্জ থেকে লিখেছেন যে আমার ইন্টার পরীক্ষা মানে HSC পরীক্ষা, তারপরও শুনছি আমাদেরকে শুনছেন এবং তার ভালো লাগছে।
অবশ্যই ভুল করছেন, এক্ষুনি শোনা বন্ধ করুন, না হলে এই বৃষ্টির মতোই হবে আপনার অবস্থা। বর্ষারে সবাই তোকে বরণ করে শুধু আষাঢ়ে, কিন্তু আমার চোখে দুর্বাস বারো মাস, এরকম অবস্থা হবে যদি পরীক্ষার রেজাল্ট আপনার অনুকূলে না যায়।
খুব সুন্দর ছিল।
তো পড়ালেখা নিয়েই ব্যস্ত থাকুন, এখন প্রোগ্রাম শুনবার কোনোই প্রয়োজন নাই। প্রয়োজনে পরীক্ষার শেষে আপনি চাইলেই ডাউনলোড যে অপশনগুলো আছে মেঘলা প্রায় বলে দেয়, আমাদের ডেডিকেটেড ওয়েবসাইটে এই প্রোগ্রামগুলি অ্যাভেলেবল থাকে, সেখান থেকে আপনি ডাউনলোড করে অনুষ্ঠানগুলো শুনতে পারবেন।
রাইট, এর সেক্ষেত্রে আমি আপনাকে ওয়েবসাইটের অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, www.dhakaifm904.com। এবং এখন তো কি মানে আজকে থেকে তো শুরু হলো HSC পরীক্ষা, কিন্তু SSC পরীক্ষা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। সো SSC বা দাখিল পরীক্ষার পরে তিন মাস ঘরে বসে না থেকে সাইফুর ভার্সিটি ও মেডিকেলের ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে ভার্সিটি ও মেডিকেলে ভর্তি যুদ্ধে এগিয়ে থাকুন। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713-432-011 এই নাম্বারটিতে। এবং অবশ্যই আপনি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন দুটো ওয়েতে, অনেকগুলো ওয়ে আছে কিন্তু দুটো হচ্ছে মেইন, আর সেটি হচ্ছে একটি হচ্ছে SMS। SMS এর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ দিয়েও লিখবেন, তারপরে স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং যদি বন্ধু আপনি আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান আপনার ভালোবাসার কথা, ছড়িয়ে দিতে চান পুরো বিশ্বকে, তাহলে আপনি অবশ্যই এখানটিতে আসতে পারেন। এবং এই জন্য আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে টাইপ করবেন আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছু, তারপর পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং SMS বন্ধু আপনাকে অনেকবার করে করতে হবে। এবং ফেসবুকে আমাদের যে অফিশিয়াল ফ্যান পেজটি থাকে সেটার অ্যাড্রেসটি গুরু যদি একটু বলে দেন,
www.facebook.com/dhakafm904। আমি একটা ছোট্ট ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছি,
ওকে?
সেই ক্যাম্পেইনটি হচ্ছে HSC পরীক্ষার্থীদের জন্য। আমি এর আগেও কয়েকটি অনুষ্ঠানে হয়তো বলেছি যে যারা আমার সাথে সরাসরি আড্ডা দিতে চান অন ইয়ার অথবা অফ ইয়ারে, তাদের ছোট্ট একটা কন্ডিশন, যারা পরীক্ষার্থী তারা আমি চাইবো যে তারা সেই মনোযোগ দিয়ে পড়ালেখার মধ্যেই থাকবেন এবং পরীক্ষাটা খুব ভালো করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনি আপনার আশানুরূপ ফল আপনি পেতে পারেন। এবং যারা রেজাল্ট খুব ভালো করবেন ফলাফল ডিক্লারেশনের পর, এই ধরনের আমাদের পরীক্ষার্থী ভাই এবং বোনেরা যারা আসতে চাইবেন অন ইয়ারে আমার সাথে আড্ডা দিতে, প্লিজ চলে আসবেন, আমি কিন্তু স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। রেজাল্ট ডিক্লারের পরে যে ধরনের যে অনুষ্ঠানগুলো করব আমরা, তখন কোনো না কোনো অনুষ্ঠানে আপনাদের সবাইকে নিয়ে আমি আড্ডা মারবো, যারাই আপনারা আড্ডা দিতে চান, অন ইয়ারে ওটা হতে পারে, অফ ইয়ারে হতে পারে। তো গুরুয়েতের সময় সাথে আড্ডাবাজির এই সুযোগ যদি আপনারা সত্যি নিতে চান, তাহলে কন্ডিশন একটাই পরীক্ষার্থীদের জন্য স্পেশালি, অন্য কারো কথা আমি এখন বলিনি, স্পেশালি যারা HSC পরীক্ষার্থী তাদের জন্য, তারা চাইলে পরীক্ষায় ভালো ফলাফল করুন এবং সরাসরি চলে আসুন অন ইয়ারে আমার সাথে আড্ডা দিতে অথবা অফ ইয়ারে, যেভাবে আপনারা চান।
বাহ, বেশ খুশি হয়ে গেল মনে হয় সবাই, আমি জানি খুশি হয়েছে। এবং এইমাত্র রিফ্রেশ দিলাম ফেসবুক এবং একজন বন্ধু লিখেছেন, কমেন্ট করেছেন, উনি মোহাম্মদ তানি, গুরুকে সালাম জানিয়েছেন। এবং আরেকজন বন্ধু আছেন প্রভা, লিখেছেন যে খুব ভালো লাগছে, তিনি নিজেও HSC পরীক্ষার্থী এবং পরীক্ষার পড়া বাদ দিয়ে কেন শুনছেন সেটা বুঝতে পারছি না, তবে গুরু যে ক্যাম্পেইনিংটা করলেন মাত্র বললেন সেটা নিশ্চয়ই আপনি ভালো মতো শুনেছেন, খুশি হয়েছেন, তো সেই মোতাবেক কাজ করলে আমরা অনেক খুশি হব, রাইট? আর বন্ধু অবশ্যই আপনি আমাকে লিখছেন, আমাদেরকে লিখছেন 16260 তে, এবং এই মুহূর্তে যারা আছেন তাদের নাম বলছি। যেমন আছেন তানভীর আহমেদ ইয়াসিন, আমাদের সাথে যুক্ত হয়েছেন ফেসবুকে, আছেন মোহাম্মদ সালাউদ্দিন শাওন, সুজন রয়ও যুক্ত হয়েছেন, ওকে, আছেন আশিক রয়, এবং ত্রিপুরা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আকাশ সরকার।
আমাদের কিন্তু স্পেশালি পশ্চিমবঙ্গ থেকে, স্পেশালি পশ্চিমবঙ্গ ক্যালকাটা পুরো এলাকা জুড়ে প্রচুর কিন্তু শ্রোতা বন্ধু আছেন যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকেন। আমার অনেক ভালো লাগে যখন সেই অঙ্গরাজ্যগুলোর কথা বলা হয় এবং সেখান থেকে কোট করে তাদের নাম বলা হয়, এবং সত্যি আমরা সেই অর্থে সার্বজনীন হয়ে উঠেছে আমাদের এই অনুষ্ঠানটি, যেখানে আসলে কোনো বাউন্ডারি দিয়ে আমাদের শ্রোতা বন্ধুদেরকে ডিফাইন করার কোনো সুযোগ নেই। বিভিন্ন জায়গা থেকে তারা কমিউনিকেট করে, স্পেশালি পশ্চিমবঙ্গ থেকে যখন কথাগুলো হয় তখন ভালো লাগে শুনতে। ত্রিপুরা থেকে যে বন্ধুর কথাটা বললি, কি নাম? আকাশ সরকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত দেখাতে জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকবার জন্য।
এক্স্যাক্টলি। কামাল আহমেদ যুক্ত হয়েছেন ফেসবুকে সিঙ্গাপুর থেকে, লিখেছেন মেঘলা পয়েন্ট গুরু কেমন আছো তোমরা, তুমি এত নিষ্ঠুর কেন গো? আচ্ছা, আমি কেন তার এসএমএসটা পড়ি না, কমেন্ট পড়ি না, এজন্য আমাকে উনি নিষ্ঠুর হিসেবে আখ্যায়িত করেছেন। বাট আমি নিষ্ঠুর না, এটা কিভাবে বলবো, আসলে কিভাবে বলবো, মানে এত এসএমএস এবং এত কমেন্ট, ইচ্ছা থাকা সত্ত্বেও সব পড়া সম্ভব হয় না, কিন্তু আমরা অফ এয়ারে প্রায় সবগুলা জিনিসই পড়ি, সব এসএমএস কমেন্টে পড়ি এবং লাইক দিই, কিছু কিছু ক্ষেত্রে কমেন্টও করি, কিন্তু অন এয়ারে সব যদি পড়ি তাহলে আর গেস্টের কথা শোনা হবে না।
একটা বৃষ্টির গান
হোক। ওকে, ঠিক আছে, আমরা একটা বৃষ্টির একটা রোমান্টিক গানই শুনে আসি, শুনে আবারও ফিরে আসছি বন্ধু, সাথেই থাকুন।
This track was downloaded from fusionbd.com.
ইয়েস বন্ধু, আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ অংশ নিতে চান তাহলে রেক্সের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি অংশগ্রহণ করতে পারেন, এবং সেই ফ্রি রেজিস্ট্রেশনের নাম্বারটি 16260 তে যত খুশি ততবার এসএমএস করুন, এবং সর্বাধিক এসএমএসকারী অংশগ্রহণ করতে পারবেন এই অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। আর বন্ধু, আপনি কিন্তু আছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশে, আপনি শুনছেন আমাদের এই অনুষ্ঠানটি ঢাকা এফএম 90.4 এ, যেখানটিতে আছেন গুরু এহতেশাম, আছি আমি মেঘলা, এবং একটু পরে সংযুক্ত হবেন আপনাদের সবার সাথে আজকের অতিথি বন্ধু। আর এই মুহূর্তে ঘড়িতে সময় ঠিক রাত 11:40, আছি আপনার সাথে অনেকটা সময় জুড়ে, এবং জানি বন্ধু যে আপনিও আছেন অনেকটা সময় জুড়ে, মানে যতক্ষণ আমরা থাকবো ঠিক ততক্ষণই আপনারা থাকবেন, সেটা খুব ভালো মতোই বুঝতে পারছি, কারণ অনেক বন্ধুই কমিটমেন্ট করছেন যে আজকে আছি, থাকবো এবং সারা জীবনই থাকবো, আমাদের সাথে সংযুক্ত থাকবেন, এরকমই কমিটমেন্ট ব্যক্ত করেছেন সবাই আমাদের সাথে। তো বন্ধু, আরো কমিটমেন্ট চাই আপনারই কাছ থেকে, আরো সংযুক্তি চাই, তো সেজন্য আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে সেখান থেকে যারা ভিজিট করছেন তারা তো জানেনি, কিন্তু যারা অনলাইনে আছেন কিন্তু এখনো ফেসবুক ব্রাউজ করেননি তাদেরকে বলছি প্লিজ ফেসবুকে আসুন এবং আমাদের যে পেজটি আছে সেটিতে এসে লাইক করুন এবং আমাদের পোস্টে লাইক করুন, কমেন্ট করুন যত খুশি ততবার। আর লাইক যদিও আপনি একবারই করতে পারবেন, কিন্তু কমেন্ট করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন আপনার ইচ্ছে মতো যত খুশি ততবার। তো সেক্ষেত্রে আমাদের লিঙ্কটি জানিয়ে দিচ্ছি, www.facebook.com/dhakafm90.4, এবং আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই সেই কাঙ্ক্ষিত ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে, এবং আপনি সেখান থেকে দেখবেন যে লাইকিং এর পরিমাণ হচ্ছে 3,65,000 প্লাস। তো এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ, এবং এখান থেকে দেখছেন বন্ধু আমাদের প্রাণা ভালোবাসার বাংলাদেশের পোস্ট আপলোড করা হয়েছে এবং সেখানটিতে ফটোগ্রাফ আছে গুরু হেতেশামের, এবং সেইটিতে সেই পোস্টে অনেক লাইক এসেছে এবং অনেকে শেয়ার করছেন, কমেন্ট করছেন। সো যারা কোনোটি করছেন না তাদের প্রতি এই রিকোয়েস্ট। আর এই মুহূর্তে আছেন আমার সাথে জাহিদুল ইসলাম জাহিদ, লিখেছেন যে আমি পোল্যান্ড থেকে বলছি এবং আমার এস এম এস পড়েন প্লিজ। ওকে জাহিদুল, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমাদেরকে শুনবার জন্য। এবং মোহাম্মদ সালাউদ্দিনও আছেন, লিখেছেন যে বৃষ্টি আজকে রাতে খুব গার্লফ্রেন্ডকে মিস করছি। আহা। এবং মোহাম্মদ সজীব খান রাজীব লিখেছেন, মেঘলা আপু এবং গুরু আপনারা কেমন আছেন, আমার জন্য দোয়া করবেন, আমার এসএসসি রেজাল্ট যেন ভালো হয়। অবশ্যই অবশ্যই দোয়া করি সজীব, তোমার জন্য অবশ্যই অনেক ভালো একটা রেজাল্ট হবে। আর আছেন মোজাম্মেল হোসেন, লিখেছেন আজকের অতিথি বন্ধু ছবিটা আপলোড করেন। ওকে বন্ধু, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, অবশ্যই অবশ্যই আপলোড করব আজকের অতিথি বন্ধুর ছবি। আপনি ফেসবুকে আছেন এবং থাকুন, আর দেখতে থাকুন একটু পরপর রিফ্রেশ দিয়ে, অবশ্যই ছবিটা একটু একটু সময়ের মধ্যেই আপলোড করা হবে, মানে একটু পরেই। সিদ্দিকুর রহমান আছেন, লিখেছেন যে থ্যাংকস এ লট আপু গানটা প্লে করার জন্য, আছে আমার অনেক প্রিয় একটি গান। ওকে, যে হিন্দি গানটা একটু আগে প্লে করলাম সেটির কথাই বলেছেন উনি, আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগছে বন্ধু। আর আরেকটি নিউজ জানিয়ে দিই, সেটি হচ্ছে যে যশোরবাসীর জন্য সুখবর, আগামীকাল শুক্রবার সকাল 10টায় যশোর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সাইফুরসের প্রতিষ্ঠাতা সাইফুর স্যার ইংলিশ ও ক্যারিয়ার নিয়ে জীবন বদলে দেওয়া 3G ক্লাস নেবেন এবং এই ক্লাসে সকলকে আমন্ত্রণ। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01714163605 এই নাম্বারটিতে। আর আরো অনেক বন্ধু যুক্ত আছেন এই মুহূর্তে, আবার যুক্ত হয়েছেন বিলাস মগবাজার থেকে, এবং আছেন এই মুহূর্তে বিপ্লব হোসেন, উনি মোহাম্মদপুর থেকে আমাদেরকে লিখেছেন, তুহিন আছেন উত্তরা থেকে, আছেন আমার সাথে এই মুহূর্তে কালীগঞ্জ থেকে ওকে পবন, আছেন আমার সাথে তাইবুর রহমান, উনি যুক্ত হয়েছেন লালমনিরহাট থেকে, আছেন ওনারা সবাই আমাকে SMS করছেন এই মুহূর্তে 16260-তে, কে আছেন বাড়িধারা থেকে, আছেন আলমগীর, উনি লিখেছেন আমাদেরকে ঢাকা বনানী থেকে, আরিফিন যুক্ত হয়েছেন উনি গ্যান্ডারিয়া থেকে, এবং জুবায়ের হোসেন যুক্ত হয়েছেন ফরিদপুর থেকে, আমার সাথে এই মুহূর্তে আছেন আব্দুল্লাহ, ওকে অমিত আছেন আব্দুল্লাপুর থেকে, সোহেল আছেন মিরপুর থেকে, এবং আরো যুক্ত হচ্ছেন শাওন ঢাকা থেকে। আর বন্ধু যারা মাত্র আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন এবং যারা মাত্র টিউন করলেন ঢাকা FM 90.4, তাদেরকে বলছি আপনি শুনছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশ, আছেন এই মুহূর্তে স্টুডিওতে গুরু হেফেসাম, এবং অবশ্যই একটু পরে যুক্ত হতে যাচ্ছেন আমাদের অতিথি বন্ধু। তো সবাই নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আর একটু অপেক্ষা করতেই হবে বন্ধু আপনাকে। আর জানিয়ে দিচ্ছি সময়টা এখন হচ্ছে 11:44, অনেকটা সময় থাকবো আপনার সাথে বন্ধু, সো আপনাদের সংযুক্তি একদম মানে খুব বেশি বেশি পরিমাণে কাম্য, অবশ্যই অবশ্যই থাকবেন আমার সাথে, আমাদের সাথে, গুরু হেফেসামের সাথে, এবং আজকের অতিথি বন্ধুর গল্প শোনার জন্য যে সমস্ত বন্ধুরা অপেক্ষা করছেন তারা তো আছেনই, থাকবেন, এবং তাদেরকে বলবো যে প্লিজ আপনার বন্ধুদেরকে আরো ইনভাইট করুন আমাদের এই প্রোগ্রামটি শুনবার জন্য। শুনবো আজকে আমাদের অতিথি বন্ধুর কথা, কি বলেন, কি জীবন কাহিনী, সবকিছুই শুনবো। এবং আরেকটা ব্যাপার যেটা, যে গুরু অনেকে কিন্তু আমাদের এই মানে প্রোগ্রাম বিভিন্ন যে এপিসোড হয় সেই সমস্ত এপিসোড শুনে মানে কিছু আছে দুঃখের, কিছু সুখের, মানে কিছু হ্যাপি এন্ডিং, কিছু এন্ডিংটা হ্যাপি হয় না, তো মানে সব কিছু মিলিয়েই তো আমাদের প্রাণা ভালোবাসার বাংলাদেশ, কিন্তু যে সমস্ত কাহিনীগুলো খুব বেশি পীড়া দেয় সেই সমস্ত কাহিনী থেকে অনেক বন্ধুরা কিন্তু অনেক রকমের শিক্ষা গ্রহণ করে, অনেক এক্সপিরিয়েন্সও নেয়। তো সব বন্ধুরা কিন্তু এইভাবে আমাদেরকে কমেন্ট করে, SMS করেন যে রিয়েলি এই প্রোগ্রামটা অনেক ভালো, এই টাইপের গল্প আরো শুনতে চাই, আমরা আরো এইসব থেকে জানতে চাই যে জগৎটা আসলে কিরকম। তো সেই সব বন্ধুদেরকে তো অবশ্যই 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 অনেক বেশি শুভকামনা এবং ভালোবাসা, যারা আমাদের এই প্রোগ্রামটা এত মন দিয়ে শোনেন এবং ওনারা বলেন এবং এত সুন্দর মতো কানেক্ট করেন। আর আপনাদের ভালো লাগার জন্যই আমাদের এই প্রাণ ভালোবাসা বাংলাদেশের আয়োজন। তো বন্ধু অবশ্যই আপনি সাথেই আছেন, সাথেই থাকবেন, এটাই আশা করছি। এবং আরেকবার জানিয়ে দিচ্ছি কিভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচটি লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি আপনি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং যদি বন্ধু আপনি আসতে চান অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ, সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে রেক্সের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে রেজিস্ট্রেশনের নাম্বারটি 16260-তে যত খুশি ততবার SMS করতে পারেন এবং সর্বাধিক SMS-কারী অংশগ্রহণ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। আর ফেসবুকে আছেন বন্ধু আপনি, আমি সেটা জানি, আর তাই আরও একবার জানিয়ে দিচ্ছি যারা কোনোভাবেই কানেক্টেড না ফেসবুকের সাথে তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের লিঙ্কটি ফেসবুকের www.facebook.com/dhakafm90.4। আর এই মুহূর্তে আছেন আমার সাথে ফেসবুকে আনুষ্কা জাহান আনু, আর লিখেছেন যে গুরু কেমন আছেন, এবং আরেকজন বন্ধু আছেন বিজয়, স্বপ্নকন্যাও যুক্ত আছেন আমাদের সাথে, আছেন আহমেদ, ওকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সাথে প্রশান্ত সাহা, সাফায়েত সোহাগও যুক্ত হয়েছেন, আছেন কামরুল খান, রুহুল আমিনও আছেন আমার সাথে এই মুহূর্তে, আছেন ফয়সাল আহমেদ, প্রণব আহমেদ জীবনও যুক্ত হয়েছেন, লিখেছেন যে গুরু তোমাকে অসাম লাগছে, অ্যান্ড আছেন এই মুহূর্তে ওকে মন যুক্ত হয়েছেন, লিখেছেন যে হাই মেঘলা পয়েন্ট গুরু, আই লাভ প্রাণা ভালোবাসার বাংলাদেশ, ওকে, অ্যান্ড সুজন রায় যুক্ত হয়েছেন, আছেন আশরাফুল ইসলাম, লিখেছেন যে বৃষ্টির গানটা খুব সুন্দর ছিল, থ্যাংকস জানিয়েছেন, অ্যান্ড ওয়াহিদুর রহমান আছেন, লিখেছেন যে ওকে উনি একটা অবজেকশন জানিয়েছেন, ঠিক আছে সেই অবজেকশনটা নিয়ে আমি অফ এয়ারে আপনার সাথে কথা বলবো, অ্যান্ড সাফায়েত হোসেন লিখেছেন উনি কুমিল্লা থেকে আছেন আমাদের সাথে, এবং আছেন গৌতম মন্ডল আরজু, ওকে ফাইন, এবং আরেকবার রিফ্রেশ দিয়ে দেখে নিই যে মাত্র কারা যুক্ত হলেন আমার সাথে, এবং আমাকে SMS করছেন 16260 তে, মানে আমাদেরকে সোহেল মিরপুর থেকে, আছেন তানজিলা জিনজিরা, ওকে জিনজিরা থেকে, শাউন আছেন ঢাকা থেকে, এবং আছেন এই মুহূর্তে হুমায়ুন কবির উনি সোনারগাঁ থেকে যুক্ত হয়েছেন, ইলিয়াস আছেন আমার সাথে এই মুহূর্তে টঙ্গী থেকে, আছেন এই মুহূর্তে তরিকুল উত্তরা থেকে, নুরুন নবী যুক্ত হয়েছেন ড্যামরা থেকে, এবং আছেন আর একজন বন্ধু নারায়ণগঞ্জ, উনি নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, বিপ্লব অ্যাকচুয়ালি, এবং মোর্শেদ আছেন কিশোরগঞ্জ থেকে, উনি আমাদের নতুন বন্ধু এটি জানিয়েছেন, মোহাম্মদ সজীব মোল্লা আছেন দোহার নওয়াবগঞ্জ থেকে, লিখেছেন যে আমার মনটা খুব খারাপ, আমি একটি মেয়েকে খুব ভালোবাসি কিন্তু বলতে পারছি না, এই প্রসঙ্গে গুরু কিছু বলেন
না, এটা তো আসলে একেবারে খুব কমন একটি, আমাদের বেশিরভাগ টেক্সট ভালোবাসা সংক্রান্ত এরকমই আসে যে আমরা কেন বলতে পারছি না বা বলা হয়ে উঠছে না, তো এইটার জন্য আসলে কোন রকমের দীক্ষা নেই, সরাসরি স্ট্রেট ওয়েতে বলে দেওয়া উচিত ভালোবাসার কথা, ভালো লাগার কথা,
এক্স্যাক্টলি বন্ধু গুরু যেটা বলছিলেন আপনি সরাসরি বলে দিতে পারেন আপনার ভালোবাসার কথা, আপনার ভালো লাগার কথা,
এরকমই ভালোবাসার কথা, যে ভালোবাসাটা আসলে সাথে সাথে স্পার্ক করে বহু মানুষকে, এমন একটি ভালোবাসার মধ্যে আমি এখন যেতে চাচ্ছি মেঘা।
ওকে বন্ধু আমরা এখন কানেক্ট করছি যে বন্ধুটাকে, তিনি দুবাই থেকে আমাদের সাথে যুক্ত আছেন ফোনে, এবং সেই বন্ধুটাকে ফোনে কানেক্ট করতে যাচ্ছি।
হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো
জি, আসসালামু আলাইকুম।
হ্যালো
জি, আপনি? জি জি আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি আছেন এখন, সবাই শুনছে আপনার কথা, যা বলার বলুন, সবাই শুনছে আপনাকে, জি বলুন।
হ্যাঁ, যে মোনা নামের একটা যে মানে বলছিল একটা সমস্যার কথা,
মইনুল আপনি এখন স্টুডিওর সাথে কানেক্টেড, অন এয়ারে আপনার কথা আমরা সবাই শুনছি এখন, বলুন।
হ্যাঁ বলতেছি আমি মানে যে মানে বলতেছি ওর আপনাকে কি প্রবলেম হচ্ছে, মানে যারা কেয়ার করতেছে না মানে প্রবলেম হচ্ছে ওইটা, আমি সমস্যা আমি কিছু হেল্প করতে চাই ওনারে,
অর্থাৎ মনার প্রসঙ্গ আপনি বলছেন তাই তো? মনাকে আমরা নিয়ে এসেছিলাম গত বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবার, মনার দুই সন্তান ইজান এবং জায়ান, জায়ানের বয়স মাত্র 6 মাস, জন্মের পর থেকে সে তার বাবাকে দেখেনি, এবং সেই বাচ্চাটি জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে এখন। আপনি কি হেল্প করতে চান মইনুল? আমি যতদূর দেখতে পাচ্ছি আপনি দুবাই থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন তাই তো? আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মইনুল, এত বড় একটি কন্ট্রিবিউশন আপনার জায়গা থেকে করবার জন্য। মইনুল আপনার দেশের বাসা কোথায়?
আমি
চিটাগাং।
আমার বাবা মা ভাই বোন সবাই আছে, সবাই ইনশাল্লাহ ভালো আছে।
বাবা মা ভাই বোন কয় ভাই বোন আপনারা?
আমরা চার ভাই।
সবাই কি এখন হাটহাজারি ওই বাসাতেই থাকেন? তাই তো আপনি বাদে।
হ্যাঁ হ্যাঁ, আমার ফ্যামিলি সবাই এখানে থাকে, বাট আমরা এখানে আমার ভাইরা সবাই আমরা দুবাইতে থাকি, আমাদের বিজনেস হচ্ছে।
আচ্ছা আচ্ছা, পারিবারিক ভাবে সবাই ওইখানে, ভাইরা এখন দুবাইয়ে থাকছেন এবং সেখানে একটি ব্যবসার সাথে জড়িত আপনারা, তাই তো? লাস্ট কবে এসেছিলেন মইনুল দেশে?
আমি আগে 6 মাসে দেশে ছিলাম, বাট অনলি 1 মাসের জন্য গেছিলাম, এখানে চলে আসতে চাই পরে। আমার বিজনেস এর তো সমস্যা, মানে বেশি দিন থাকতে পারি না দিল্লি। ইনশাআল্লাহ হয়তো আবার 2 মাস পর আসতে পারি, আসলে হয়তো আপনাদের সাথে যোগাযোগ করতে পারি।
অনেক খুশি হব মইনুল যদি আপনি সরাসরি কোনো একদিন এই ঢাকা এফএম এর স্টুডিওতে আমার সাথে যুক্ত হন, আপনার সাথে কথা বলার অন এয়ার সুযোগ আমার হয়, অনেক খুশি হব আমি। কারণ আমি হয়তো এখান থেকে গুরু এতেশামের এই জায়গা থেকে আপনাদের কাছে যে কোনো একটি সমস্যার কথা পৌঁছে দিই, আপনাদের কাছ থেকে সেই সমস্যার জন্য আহ্বান করি, কিন্তু আপনারা যেটা করেন সেটা হচ্ছে আপনাদের রক্ত পানি করা সেই টাকা দিয়ে সেই মানুষগুলোকে সরাসরি সাহায্য করেন, যেটি সত্যি অনেক বড় একটি পাওয়া। এবং আমি বুঝি মইনুল, আপনি কি শুনতে পাচ্ছেন? কথাটা একটু কেটে কেটে আসছে মইনুল, শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো হ্যালো, লাইনটা ডিসকানেক্ট হয়েছে। বন্ধুরা, আমরা এর মধ্যে মইনুলের সাথে কথা বলছিলাম, আমি আরেকবার অনুরোধ করব 12 যে আরেকবার তাকে ফোনে নেওয়া যায় কিনা। এবং আমাদের সাথে কথা বলছিলেন দুবাই থেকে মইনুল, তিনি মোনার সন্তানের চিকিৎসার জন্য 50,000 টাকা দিতে চেয়েছেন, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি আজকে অনুষ্ঠানের শুরুতে, যে মোনার সন্তান যার বয়স মাত্র 6 মাস, যদিও আপনাদেরকে আমরা অনুরোধ করেছিলাম প্রথম 60,000 টাকা আসার পরই, যার ফার্দার কোনো টাকার প্রয়োজন আপাতত নেই, যেহেতু জায়ানের বাবা নিজে চিকিৎসা ভার বহন করতে রাজি হয়েছেন। কিন্তু এখন বাস্তবতা যেটা দেখছি সেটি হচ্ছে জায়ানের বাবা যে খরচটা দেয়া উচিত সেটি দিতে তিনি আপাতত এখন পর্যন্ত সেটি সংকলন করতে পারেননি, কারণ তিনি সেই টাকাটা সংগ্রহ করে উঠতে পারছেন না বলেই তিনি জানিয়েছেন। কিন্তু অসুখ যে মরণ ব্যাধিতে আক্রান্ত আমাদের এই জায়ান, তার জন্য সেই সময়টা হাতে অ্যাকচুয়ালি নেই। এই অবস্থাটি জানবার পরে দুবাই থেকে মইনুল আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি জানিয়েছেন যে তিনি 50,000 টাকা দিতে চান। এটি অনেক বড় একটি কন্ট্রিবিউশন, এবং আমরা জানি যে দেশের বাইরে প্রবাস জীবনে যে বন্ধুরা আমাদের থাকেন তারা কি পরিমাণ কষ্ট করে রক্ত পানি করে এই টাকা তারা অর্জন করেন। আমরা মইনুলকে আরেক দফা ফোনে নেওয়ার চেষ্টা করছি। মইনুল, আপনাকে আপনাকে আমরা হারিয়ে ফেলেছিলাম। জি জি জি, আপনাকে আবার পেয়েছি আমরা।
হ্যাঁ আমি আবার, হ্যাঁ আমি করতেছিলাম ওদিক থেকে আবার, আচ্ছা সমস্যা নাই।
জি, আমরা আপনাকে মোনার অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে আমরা পৌঁছে দিব, মোনার মাধ্যমে কথা বলিয়ে মোনার অ্যাকাউন্ট ডিটেলসটা আপনার কাছে পৌঁছে দিব। এবং আমরা আসলে,
আচ্ছা আমার একটা ইনফরমেশন আছে, শুনেন। হ্যালো,
জি জি বলেন।
যে 19 তারিখ 12 মাস 2013, ঠিক আছে, একটা ওইখানে মানে একটা কিছু সাহায্য লাগছিল, তখন আমি 20,000 টাকা দিয়েছিলাম। আসলে অ্যাকচুয়ালি ওই লোকটা নাকি পাই না আমার, মানে একটা কিভাবে কি ছিল আসলে, আমি তখন আপনাদের ফেসবুকের লিংকে ছিলাম, ওইখান থেকে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিল, ওইখানে আমি দিয়েছিলাম, ঠিক আছে, শেষ পর্যন্ত নাকি কোনো টাকা গুলো পাওয়া হইলে না, মানে
19 তারিখ 19/12/2013 19/12/2013 আহনাফ,
হ্যাঁ
আহনাফের জন্য,
হ্যাঁ
আহনাফের জন্য
টাকা, একটা ছোট মানে,
হ্যাঁ যাদের ক্যান্সার, ব্লাড ক্যান্সার,
একটা মেয়ে,
নো ও তাহলে সাবিনা, সাবিনা
একটাও নাকি একটা ছেলে নাকি মালয়েশিয়ায় থাকে, তার নাকি মানে কি একটা প্রবলেম হচ্ছিল, আমি লাস্ট টাইম শুনছিলাম, শোনার পর আমি ফেসবুকে তখন মানে লিংকের মধ্যে গেছি, যাওয়ার পরে এখানে আমার অ্যাকাউন্ট একটা দিল, এখানে টাকাগুলো দিলাম,
আমার
কমেন্ট করতে পারি না, আমার সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না,
অবশ্যই ব্যাপার, আপনার টাকা যদি, এক সেকেন্ড আমি শেষ করি, আপনার টাকা যদি মিসইউজ হয়, আপনি আমার কথা আগে শুনুন, আপনার টাকা যদি মিসইউজ হয়, একটা পয়সাও যদি মিসইউজ হয়, অবশ্যই সেটা একটা ব্যাপার। এখন আমার কথা হচ্ছে যে আমরা কোন কোন ওয়ে দিয়ে টাকাটা নিই সেটি আপনাকে আগে বুঝতে হবে। আমরা টাকা নিই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে, যে বিকাশ অ্যাকাউন্ট ডিটেলসটি পুরোপুরি ওনারশিপ থাকে আমাদের প্রতিষ্ঠানের যিনি কর্ণধার তার মাধ্যম দিয়ে, এবং এই অ্যাকাউন্টের টোটাল অ্যাকাউন্ট ডিটেলস সহ টাকাটা হ্যান্ড ওভার করি যে ভিকটিমের জন্য আমরা টাকা কালেক্ট করি তার কাছে। টোটাল যে ট্রানজেকশনটা থাকে সেই ট্রানজেকশন সহ চেকটা হ্যান্ড ওভার হয় সেই ভিকটিমের কাছে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? মাধ্যম হচ্ছে একটি। মইনুল আপনি আগে ক্লিয়ার হন, এখানে একটা পয়সা ততখানি মূল্যবান যতটুকু আপনি টাকার কথা বলতেছেন। আমি শেষ করি, কথা শেষ করি, আমার কথা শেষ করি, কথা শেষ করি মইনুল, আপনি এখন অন এয়ারে আছেন, সবাই সবাই কথা শুনছে। নো, ঠিক নাই, যতক্ষণ পর্যন্ত এই টাকাটা রেস্কিউ না হবে কোনো কিছুই ঠিক নাই। আপনি কথা শুনুন আগে। প্রত্যেকটা ভিকটিম, ভিকটিমের জন্য যখন আমরা টাকা কালেকশনের কথা বলি তখন সেই অ্যাকাউন্টের ডিটেলস সহ, অর্থাৎ তার যে স্টেটমেন্ট, সেই বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট সহ সেই চেকটা তার কাছে হ্যান্ড ওভার করা হয়। এটা হচ্ছে একটা ওয়ে আউট ভিকটিমের জন্য টাকা কালেকশনের ব্যাপারে। আরেকটি ওয়ে আউট হচ্ছে ভিকটিম নিজে তার কোনো অ্যাকাউন্ট থাকলে সে অ্যাকাউন্ট ডিটেলসটি বর্ণনা করেন। যেমন এর আগে সাবিনা এসেছিলেন, সাবিনা নিজে বলেছেন তার নিজের অ্যাকাউন্টের কথা, কোন ব্যাংকে কোন অ্যাকাউন্ট নাম্বারে আছেন তিনি। আর আহানাব এসেছিলেন, আহানাব বলেছিলেন তার মায়ের অ্যাকাউন্ট, যদ্দুর আমার মনে পড়ে, তার মায়ের অ্যাকাউন্ট এবং সে অ্যাকাউন্টের ডিটেলস এর কথা। এরকম যখনই যে ভিকটিম এসেছেন তার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টের ডিটেলস এর কথা তারা তাদের নিজের মুখেই বলেন। এর বিকল্প আর কোনো পন্থা নেই। এখন কেউ যদি ফেসবুকের এই পোস্টে অন্য ধরনের কোনো কমিউনিকেশন দিয়ে কাউকে মিসগাইড করে, সে ওনারশিপটা আমরা চাইলেও আসলে এই জায়গা থেকে নিতে পারবো না। মইনুল, আপনি কি বুঝতে পারছেন আমার কথা? আপনাকে উদ্দেশ্য করে এই কথাগুলো এত এত স্পষ্ট করে বলছি এই কারণে কেউ যেন সুযোগ না নিতে পারে। সে কারণে যে আমি একটা ফেসবুকে একটা কমেন্ট করলাম যে আমি মোনাকে চিনি, মোনার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে অমুক, এটি বিশ্বাস করার সামান্যতম কারণ নাই কিন্তু, আনটিল আনলেস মোনার সাথে কথা না হওয়া পর্যন্ত। আমি কি বুঝাতে পারছি আপনাকে? আমরা কমিউনিকেশনটা দিই অন এয়ার থেকে, ফেসবুকের পোস্টে হাজারো হাজার প্রতি অনুষ্ঠানে ফেসবুকে আমাদের ডেডিকেটেড লিংকে প্রায় 10-15 হাজার লাইক এবং কমেন্টস পড়ে। সেখানে অনেক বাক্তার থাকে, ফটকাবাজ থাকে, যারা আপনাদের মতো ভালো মানুষের পকেট থেকে টাকা বের করার ধান্দায় নামে। অনুরোধ করছি এইভাবে মিসগাইড হবেন না প্লিজ, কারণ এটাকে ইনশিওর করা আমাদের পক্ষে সম্ভব না।
শুনেন, আসলে আমরা তো এই টাকাগুলো আসলে এইভাবে তো আসে না, জাস্ট আমি এগুলো শোনার পরে ইমোশনাল।
না না, এটা করবেন না, আপনাকে উদ্দেশ্য
করে এরকম হইতে পারে।
এক্স্যাক্টলি, আপনাকে উদ্দেশ্য করে এতক্ষণ ধরে এই কথাটা বলছি শুধুমাত্র এই কারণে কেউ যেন মিসগাইড না হয়। এই 15,000 কমেন্টস পড়ছে আমাদের প্রত্যেক দিন, 10,000 থেকে 15,000 কমেন্টস পড়ছে এই ফেসবুকের পোস্টে। সেখানে বহুত ধরিবাজ ফটকাবাজ থাকে, যারা ধান্দাবাজি করার জন্য আমাদের এই লিংকের মধ্যে লুকিয়ে থাকে, তারা এরকম কিছু করতেই পারে, মিসগাইড করতে পারে। সেই কমিউনিকেশন নেবেন না। কমিউনিকেশন হচ্ছে একটাই, আমি হচ্ছি অনুষ্ঠানের ফুল ওনার নিয়ে থাকি, ওনারশিপ নিয়ে থাকি। এখানে যদি একটা পয়সা নয় ছয় হয় সে আঙ্গুলটি আমার দিকে উঠে। এখান থেকে টাকার ক্ষেত্রে আমি দুইটি কমিউনিকেশন দিই, একটি হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারের অ্যাকাউন্ট ডিটেলস স্টেটমেন্ট সহ আমি চেকটা হ্যান্ড ওভার করি সেই ভিকটিমের হাতে। আর হচ্ছে যে ভিকটিম নিজে তার অ্যাকাউন্ট ডিটেলস এর বর্ণনাটি দেয় যে আমার এই অ্যাকাউন্ট আছে এই ব্যাংকে এই ব্রাঞ্চে আর তার নাম্বার হচ্ছে এত। এর বাইরে কেউ কোনো কিছু বিশ্বাস করার কোনো সুযোগ নাই। আমি কি বুঝাতে পেরেছি মইনুল?
হ্যাঁ হ্যাঁ।
প্লিজ, এই কারণে আপনাকে অনুরোধ করব এবং সেই সাথে আমার শ্রোতা বন্ধু যারা শুনছেন তাদের সবাইকে অনুরোধ করব যে অনেকেই কিন্তু এরকম বাটপারি করে ওই পোস্টে, যে পোস্ট আমরা দিই সেই লিংকের মধ্যে ঢুকে। অনেক সময় আমি দেখেছি যে আমাদের অ্যাকাউন্ট, আমাদের যে বিকাশ নাম্বারটা দিই সেই বিকাশ নাম্বারেরও দু একটি ডিজিট এদিক সেদিক করে তারা অনেকে নিজেরা অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার চেষ্টা করে, যাতে করে সেই বিকাশ নাম্বারে টাকাগুলো দেওয়া হয়। এরকম কিছু আমি করতে দেখেছি, কারণ এখানে ভালো মানুষের পরিমাণ যেমন, সেই সাথে সাথে এ ধরনের ধড়িবাজ মানুষ এরা কিন্তু আছে, যারা এরকম ধান্দাবাজির জন্য আমাদের এই ফেসবুক বা এইসব জায়গাতে কমেন্টস করে। এনিওয়ে, ভালো হলো প্রসঙ্গটা আপনি তুলে নিয়ে এসেছে অন ইয়ারে, এবং ভালো হলো এই কমিউনিকেশনটা আমি পরিষ্কার ভাবে দিতে পারলাম আলহামদুলিল্লাহ। স্রষ্টা জানেন যে কত বেশি আমি সতর্ক থাকি এই অনুষ্ঠানটি করবার জন্য, কারণ এটি পুরোপুরি ওনারশিপ আমার, যেহেতু কমিউনিকেশনটা ফাইনালি অন ইয়ারে আমি করি। মইনুল আপনাকে অনেক কৃতজ্ঞতা। এখন আপনাকে আমি ফোনে নিয়েই মোনা, যার কথা শুনে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে তার সন্তানকে আপনি এই 50,000 টাকা দিতে চান, সেই মোনাকে আমি ফোনে কমিউনিকেট করব। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন মইনুল? শুনতে পাচ্ছেন, এবং মোনার কণ্ঠস্বর তো আপনার মনে আছে অবশ্যই। অথবা আপনি চাইলে মোনার সাথে আপনাকে ফোনে কমিউনিকেট করার ব্যবস্থা আমরা করিয়ে দিব, যাতে করে মোনার সাথে কথা বলে আপনি কনভিন্স হতে পারেন যে এই সেই ভিকটিম, এবং তাকে আপনি আপনার টাকাটা পাঠাতে পারেন। কোনটা চাচ্ছেন, অন ইয়ারে সরাসরি যোগাযোগ, আদারাজ মোনাকে আপনার সাথে ফোনে কথা বলার ব্যবস্থা করে দেবো অফ ইয়ারে, কোনটা বলুন?
আচ্ছা সমস্যা না, আমার নাম্বার তো আপনাদের কাছে এখন দিছি, আমার এখানে মানে দুবাই কন্ট্রাক্ট নাম্বার দিছি।
আমরা কি ডাবল একটু লাইনে থাকবেন, আমি একটু টেকনিক্যাল টিমের সাথে একটু কথা বলে নিই, একটু লাইনে থাকেন, আমরা কি ডাবল নাম্বার নিতে পারি? যে মইনুল অলরেডি আমাদের সাথে দুবাইয়ে ফোনে আছে, মোনাকে আমরা ফোনে নিতে পারি এখন? মোনাকে ফোনে নেওয়া হোক। জি আপনি একটু লাইনে থাকুন মইনুল, আমরা মোনাকে ফোনে নিচ্ছি। জি আমরা কথা বলছিলাম মইনুলের সাথে, যিনি আমাদের সাথে যুক্ত আছেন সুদূর দুবাই থেকে, এবং আপনারা জানেন যে এই যোদ্ধারা আমার কাছে অনেক বেশি সম্মানের, যারা প্রবাস জীবনে থেকে প্রচন্ড পরিশ্রম করে, যারা প্রচন্ড পরিমাণে কষ্ট করে আমাদের এই অর্থনীতির চাকাকে সচল রেখেছেন, বাংলাদেশের অর্থনীতিকে সচল রেখেছেন, যাদের রেমিটেন্সের কারণে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারছে এবং দারুণভাবে বাংলাদেশ সামনের দিকে গিয়ে চলেছে। শুধু তাই না, আমি বিভিন্ন সময় দেখেছি যে কষ্টের বিভিন্ন কষ্টের সময় আমি যখন আহ্বান জানিয়েছি আমাদের প্রাণার ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে, তখন দারুণভাবে সবাই সবাই সমর্থন জানিয়েছে, সবাই দারুণভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এবং এই ক্ষেত্রে চমৎকার সাড়া আমি পেয়েছি, যেমন আজকেই মইনুল যিনি যুক্ত হয়েছেন দুবাই থেকে, তিনি মোনার সন্তান, যার মাত্র বয়স 6 মাস, যার অলরেডি একটি প্রাথমিক একটি সার্জারি হয়েছে যেটি ফার্দার সার্জারির জন্য প্রয়োজন ছিল, এবং আমরা এও জানি যে আপনাদের দেয়া 60,000 টাকা আমরা মোনার হাতে তুলে দিয়েছি যাতে করে তার সন্তানের ট্রিটমেন্টটা হয়। এখন সেই জায়গাতে মইনুল চাচ্ছেন যে তার পক্ষ থেকে আরো 50,000 টাকা মোনাকে দিতে। আমরা মোনাকে এখন ফোনে নেওয়ার চেষ্টা করছি যাতে করে মোনা এবং মইনুলের সাথে আমরা ফোনে একটা কমিউনিকেশন সৃষ্টি করতে পারি, এবং মইনুল কনভিন্সড হন যে এই সেই মোনা, যার কারণে আপনি উনি টাকাটা দিতে চাচ্ছেন, এবং মোনার কাছ থেকে অ্যাকাউন্ট ডিটেলসটা জেনে নিয়ে তিনি যেন টাকাটি পাঠাতে পারেন, সেই উদ্যোগটা তিনি নিতে পারেন। আমরা মোনার সাথে ফোনে কমিউনিকেট করার চেষ্টা করছি। মইনুল আপনি আমাদের সাথে ফোনে আছেন? জি এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন মোনা, যে মোনার সাথে জন্য আপনি মোনার সন্তানের জন্য আপনি প্রায় 50,000 টাকা দিতে চেয়েছেন। মোনা আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি মোনা, এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন মইনুল সুদূর দুবাই থেকে, তিনি আপনার সন্তানের ট্রিটমেন্টের জন্য, ইনফ্যাক্ট জায়ানের ট্রিটমেন্টের জন্য 50,000 টাকা দিতে চেয়েছেন। এখন আপনি কথা বলতে পারেন, আপনার কথা শুনবেন মইনুল, এবং আপনি চাইলেই আপনার অ্যাকাউন্ট ডিটেলস মইনুলকে দিতে পারেন যাতে করে মইনুল সেই টাকাটি আপনার কাছে পাঠিয়ে দিতে পারে। কথা বলুন। জি কথা বলুন।
মইনুল ভাই আসসালাম আলাইকুম।
ওয়া আলাইকুম সালাম, ভালো
আছেন? এই তো আছি ভাইয়া, কোন রকম।
এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা শোনেন, আসলে আমি অ্যাকচুয়ালি তো আগের সপ্তাহে শুনি নাই, এখন যা শুনছি, হ্যাঁ আমারও তো দিয়েছে, আমারও আলহামদুলিল্লাহ চয়টা গুণ আছে, সবার তো প্রবলেম হইতে পারে, সমস্যা নেই। জাস্ট আমি আপনারা কিছু বলছিলাম, ওই অ্যামাউন্টটা আপনি নিয়ে নিন, ঠিক আছে? আমি কিভাবে দিব আপনি বলেন, ওইভাবে আমি পাঠাই দিব, হয়তো 2 দিন লাগতে পারে, হয়তো 3 দিন পাঠাই দিতে, সমস্যা নেই।
অ্যাকাউন্ট ডিটেলস একটু বলে দিন মোনা।
হ্যালো,
জি অ্যাকাউন্ট ডিটেলস একটু বলে দিন।
জি আমার অ্যাকাউন্ট হচ্ছে ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ব্যাংকে আমার অ্যাকাউন্ট।
একটু লাইনে থাকেন, একটু আস্তে আস্তে বলেন মনা।
ব্র্যাক ব্যাংক।
আচ্ছা শুনেন, এখানে আমাদের নিবাসী কিন্তু এটা একটু মানে ওই যে কিছু আপনার ঢাকা ব্যাংক নাহলে এনবিডি সরি ওই ইসলামী ব্যাংক তো হয়তো মনে থাকতে পারে, ইসলামী ব্যাংক ঢাকা ব্যাংক ইসিবি একটু ভালো হয় আমার জন্য, বুঝেন না, দাস বাংলা ব্যাংক সমস্যা নেই।
জি ভাইয়া আমার অ্যাকাউন্ট তো ব্র্যাক ব্যাংকই আছে, অন্য কোনো ব্যাংকে তো আমার অ্যাকাউন্ট নাই।
আমাদের এখানে যে মানে মানে
আচ্ছা অসুবিধা নাই, অসুবিধা নাই মোনা, আপনি মইনুলের টেলিফোন নাম্বারটা আপনি লিখে নিন, মইনুল আপনার নাম্বারটি বলুন। মোনা আপনি মইনুলের টেলিফোন নাম্বারটি লিখে নিন।
জি বলুন।
আমি বলছি মইনুল দেখুন ঠিক হচ্ছে কিনা, আপনার নাম্বার হচ্ছে 0097, মোনা লিখুন আপনি।
জি বলুন আমি লিখতেছি
0097155 ভুল করেছেন আপনি, 0097155 1761 1769 1761 আপনার নাম্বারটা আমি দিয়ে দিলাম মোনাকে, এখন সিদ্ধান্ত আপনার, আপনি কিভাবে টাকা পা মোনার সাথে কথা বললে ওর কথোপকথন শুনলেই তো বুঝতে পারবেন এবং আপনি সেই কিভাবে টাকাটা পাঠাবেন সেই সিদ্ধান্তটা আপনি নিতে পারবেন, ঠিক আছে? কিন্তু এই কাজটি আমি অফ ইয়ারেও করতে পারতাম, কিন্তু বিশ্বাসযোগ্যতার সাথে সমস্ত মানুষকে সাথে নিয়ে এই ফোন নাম্বারটি ভাবে দিতে হলো। ইনফ্যাক্ট ইন ফিউচার আমাকে এইভাবেই কাজ করতে হবে, এখন বুঝতে পেরেছি, প্রত্যেকটি কমিউনিকেশন সমস্ত মানুষকে সাথে রেখেই কাজগুলো করা লাগবে আমাকে। এবং এবং আমি চেয়েছিলাম না, যদি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা হয়তো আপনার কনভেনিয়েন্ট হতো ব্যাক ব্যাংকে, তাহলে হয়তো এই নাম্বারটা দেওয়ার প্রয়োজন পড়তো না, যেহেতু আপনার কাছে কনভেনিয়েন্ট মনে হয়নি তাই এই কষ্টটা আপনাকে স্বীকার করতে হবে। আই এম ভেরি সরি ফর দ্যাট, যে আপনাকে হয়তো দু একটা কিছু ফোন কল এরকম রিসিভ করলেও করতে হতে পারে। আমি কি বোঝাতে পেরেছি মইনুল আপনাকে? কিন্তু আপনি তো জানেনই যে মনার কণ্ঠস্বর, মনার সাথে কথা বললে তো আপনি বুঝতে পারবেন, তাই তো? আমি তাহলে হয়তো নাম্বারটা দিতাম না, এরকম আনইউজুয়াল কিছু নাম্বার হয়তো আপনাকে ফেস করতে হতে পারে, জন্য আই এম সরি, বাট এখন থেকে যা করবো এভাবে মানুষের সামনেই করতে হবে। অনেক ভালো থাকবেন মইনুল, আর মনা আপনার পক্ষ থেকে যদি কিছু বলার থাকে মানুষটিকে। জি জি আমাদের জন্য দোয়া রাখবেন মইনুল ভাই, অনেক ভালো থাকবেন। বিদায় নিচ্ছি মইনুল এবং মনার কাছ থেকে, চলে আসছে আজকের অতিথি বন্ধুর কাছে যার কাছে আসার কথা ছিল আরো অনেকক্ষণ আগে।
কিন্তু এরই মাঝে অনেক বন্ধু এসএমএস কমেন্ট করেছেন, অনেকে আবার হেল্প করতে চেয়েছেন মনাপুর বাচ্চাকে,
সেইটার আপাতত কোনো আবশ্যকতা আমি নাই বলেছি, আপাতত আবশ্যকতা নাই। আমাদের যে ডেডিকেটেড বিকাশ অ্যাকাউন্ট নাম্বার সেখানেও কিন্তু টাকা পাঠানোর প্রয়োজন নাই, যদি পরবর্তীতে কখনো প্রয়োজন পড়ে তখন অবশ্যই বন্ধু আপনাদের কাছেই তো সবার আগে যাব এবং সবার আগে এই প্রয়োজনের কথা আপনাদেরকে জানাবো। না জানাতেই যেহেতু একটি সলিড অ্যামাউন্ট এই মানুষটি ছেলেটির জন্য খুব বেশি প্রয়োজন, তাই হয়তো এই সুযোগটা আমি নিয়েছি। আর ভালো হয়েছে মইনুলের প্রসঙ্গ ধরে একটা বিষয় ক্লিয়ার হওয়ার, যে অনেক ঠকবাজ প্রতারক ভণ্ডবাজ ধান্দাবাজ লোকেরও কিন্তু আনাগোনা আমাদের চারিপাশে, তারা হয়তো মিসগাইড করার জন্য আপনার কাছে হয়তো এই ধরনের বিভিন্ন রকমের ইনফরমেশন দিয়ে টাকা কালেক্ট করার চেষ্টা করবে, যেমন মইনুল বলেছিল, সেই সুযোগটা যেন কেউ না পায়। আমরা আমাদের কমিউনিকেশনটা টাকার ক্ষেত্রে কিন্তু দুইটা ওয়েতে দিয়ে থাকি। একটি হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, যেটি আমরা অন ইয়ার থেকে প্রচার করি, আরেকটি হচ্ছে যে ব্যক্তি টাকার জন্য যে ভিকটিম সে হয়তো তার অ্যাকাউন্ট ডিটেলস শেয়ার করে, যেমন শেয়ার করছিলেন মনা। কিন্তু আনফরচুনেটলি মইনুলের জন্য কনভেনিয়েন্ট না সেই ব্যাংকটি, সেই কারণে আমাদেরকে মনার কাছে মইনুলের নাম্বার পৌঁছে দিতে হলো। এতে হয়তো কিছু আনইউজুয়াল নাম্বার ফোন কল মইনুলের কাছে আসতে পারে, কিন্তু উপায় ছিল না, কারণ এখন সমস্ত কিছুই আমি আপনাদেরকে সামনে রেখেই করতে চাই। অফিয়ারে কোনো কাজ আর করতে চাই না, যাতে করে কেউ কোনোভাবে মিসগাইড না হয়। আমি স্বাগত জানাতে যাচ্ছি আজকের অতিথি বন্ধুকে। আই এম সরি যে অনেক দেরিতে শুরু হলো আজকের অনুষ্ঠানটি মূল অতিথিকে সাথে নিয়ে। এর পিছনে দুইটি লজিক আছে, একটি হচ্ছে যে একটি ক্রুশিয়াল ব্যাপার নিয়ে আমরা কথা বলছিলাম, সময় পার হয়েছে, আর একটি হচ্ছে অতিথি বন্ধুর স্টুডিওতে আসতেই একটু সময় লেগেছে, যেহেতু অনেক দূর থেকে তিনি আসছেন। সোফার আমি জানি ফরিদপুর থেকে উনি আসছেন। ফাইনালি আপনি এই প্রাণব ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে কেমন অনুভব করছেন?
কেমন অনুভব করছি বুঝাইতে পারবো না, তো আমি এত দূর থেকে এত অল্প সময়ের মধ্যে এখানে আসছি, তো অনুভূতিটা যদিও আগে থেকে অনেক অনেক ছিল যে এরকম এরকম হবে, যদি কখনো যাই বা কখনো এরকম বসি, তো অনেক কিছু অনেক কিছু বলবো, তো এত দূর থেকে আমি প্রথমত আমার কনফিউশন ছিল প্রচুর, যে আমার তিনটা বাজে ফোন করছে, আমি এত দূর কি করে, তারপরে কে করলো, আচ্ছা যাই হোক ওরকম। তারপরে আমি আসলে ঝটপট করে ডিসিশনটা নিয়ে ফেলছি, মানে সিদ্ধান্তটা নিয়েছি যে আমি যাব, কিন্তু মাস পথে এসে আমার আসলে এরকম হয়েছে যে আমি কি করতেছি, আমাকে একজনে ফোন করলো আমি চলে আসলাম, এটা কেমন হচ্ছে এরকম, আমার একটা ভিতরে একটা ভয়।
কলটা গেছে দুপুর 3টার সময়?
হ্যাঁ, 3:30 দিকে।
3:30 দিকে, আচ্ছা। রওনা দিয়ে মাঝে পথে চিন্তা যে আমি কি যাচ্ছি কোথায়, আমি কি ঠিক পথে যাচ্ছি,
এরকম একটা কেমন জানো। আমি তারপরে কি বলবো গুরু, আমি সেই লঞ্চে উঠছি, ওখানে বসছি, আমার 5 মিনিট আছে যে লঞ্চটা ছাড়বে 7:30 থেকে, আমি নেমে পড়ছি, আমার চলে গেছে অর্ধেক, নামে যে একদম দাঁড়া দিছি, আমি বলতেছি না আমি যাবো না, আপনারা কোথা থেকে কে ফোন করছেন না করছেন, বলছি আচ্ছা ঠিক আছে আপনাকে একটু মানে
আপনার মধ্যে ভয় ঢুকেছিল যে কে ফোন করেছে আর কি। তারপর
আপনাকে আসলে বলতেছিল যে আচ্ছা আপনি কিভাবে বিশ্বস্ত হন, মানে আমরা হতে পারি আপনার কাছে, আমি বলছি আচ্ছা ঠিক আছে, তো গুরুর সাথে কথা বললাম, কারণ আমি তো প্রত্যেকটা সময় প্রতি বৃহস্পতিবার আসলে আমি মানে কি বলবো যে দিনের বেলা একটু ঘুমাই নিই, যাতে রাত্রিবেলা একটু জাগতে পারি, মানে আপনার কথা শুনতে পারি বা এইটার সাথে আমি থাকতে পারি, তো আমি আপনার কণ্ঠটা চিনতে পারছি, তারপরও কেন যেন একটু ভিতর ভিতর ভয় করতেছিল, বুঝাইতে পারবো না গুরু, এখন ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে যে আমি এরকম একটা জায়গায় এসে বুঝতে পারছি
অনেক সময় দুপুরে একটু ঘুমিয়ে নেন, যাতে করে রাতের বেলায় এই কথা শোনা বা কথা বলার ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন হয়, কোনো কিছু যেন ইন্টারাপ না করে। ইভেন আপনার মনে হয়েছে যে ওনার সাথে কথা বললে আমি কনফিডেন্ট হবো যে আসলে এই মানুষটির এই অনুষ্ঠানে আমার যাওয়ার ইচ্ছে বা ওখানে আমি যেতে চাই, এবং তার চাইতে আমরা বেশি আসলে দারুণ ভাবে মুখিয়ে আছি আপনার জীবনের কথা শুনবার জন্য। একদম ছোটবেলা থেকে কথাগুলো শুনতে পছন্দ করি আমরা, কিন্তু সময় বড্ড বেশি বেরোছে কাজ মেঘলা, শুরু করার কথা 11টায় শুরু হচ্ছে, মূল অতিথিকে নিয়ে প্রায় 12:20 মিনিটে, তাই আমরা হয়তো খুব বেশি 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট সময় হয়তো তার কাছ থেকে আমরা পাবো। আমরা চাইবো যে একদম ইন শর্ট করে স্টার্টিংটা দিয়ে সরাসরি মূল ঘটনায় যদি আপনি চলে আসেন, তার আগে ছোট্ট করে আপনার পরিচিতিটা।
আমি হচ্ছি নুসরাত জাহান লিপি, আমার দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর সদরপুর, গ্রামের নাম চরবিষ্ণুপুর।
নিকনেমটা কি বললেন?
নুসরাত জাহান লিপি।
লিপি লিপি, আচ্ছা।
তো আমরা এক ভাই এক বোন, আমার বাবা মা, বাবা ছোট একটা ব্যবসা করে, মা হচ্ছে
হাসলে তো পড়ে এবং খুব মানে বহুদিন পর এত নিখুঁত ভাবে এত বড় করে টোল পড়তে দেখলাম কারো মুখে, মানে বহুদিন বাদে সামনাসামনি।
টোল পড়া হাসি কিন্তু খুব সুইট লাগে।
হ্যাঁ সে তো লাগেই, সে তো লাগেই, বাট আমি বহুদিন পর এত 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 স্পষ্ট ভাবে টোল পড়তে দেখলাম।
আচ্ছা
আপনি বলছিলেন লিপি আপনার ছোটবেলা থেকে এক ভাই এক বোন বাবা মা এই হচ্ছে পরিবার, তারপর থেকে
অনেক ছোটবেলায় অনেক ছোট সময় গুলো আমি আরেকটা কথা বলি, আমি যেখান থেকে এসেছি একটা অজব পাড়াটা, ওখানে এখন পর্যন্ত কোনো বিদ্যুৎ নাই,
কারেন্ট যায়নি এখনো,
জি না বুড়ো, আর কি বলবো আমি যে এত দূর আসছি এখানে একটু বৈশাখ থাই থেকে আসছি,
মানে কমিউনিকেশনটা এত সহজ না,
হ্যাঁ এত ভালো না, মানে আমি যে এখানে আসছি এবং খুব আমি বুঝাতে পারবো না গুরু, আপনাকে সাথে যদি নিয়ে বেড়াতে যেতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন যে আসলে সুখটা কেমন আর কষ্টটা কেমন, আমার এখন ভাজা হয়ে গেছে দুটো মিলে আজকে, আমি সুখের কথাটাই সুখটা দুঃখটা আমি একদম ভাজায় ফেলছি। তো ছোট সময় আমার বাবা ঢাকা থাকতো, একটা ছোট ব্যবসা করতো, তাহলে নিয়ে আসে আমার ভাই মা, আমার খুব খুব একদম যে আমি একদম একটা অসহায় অবস্থায় থাকি, খুব কষ্ট করে, খুব কষ্ট। তো যাই হোক এক পর্যায়ে আমার বাবার কাছে আমরা চলে আসি ঢাকা, ঢাকা শ্যামপুরে থাকি, এক আসার ছয় মাস পরেই আমার একটি স্কুলে ভর্তি করে শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়, এখান থেকে আমাকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মানে পড়াশোনা শেষ করে শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে ওখানে পড়াশোনা করি, আমাকে ওখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। তারপরে আমরা আবার আমার বাবার ব্যবসাটা একদম খুব খারাপ অবস্থায় যায়, মানে খারাপ অবস্থায় না যে একদম দেশের বাড়িতে চলে যাবে, এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে বাড়ি করছি আমরা চলে আসি। তো এতটা দিন অনেক ছোট সময় আসছি দেশে থেকে, তারপরে এতটা বছর এখানে থাকছে, এখন আবার দেশে ওদের সাথে কেমন যেন গ্রামের সাথে মানুষগুলোর সাথে সব কিছুর সাথে কেমন একটা যেন আমি মিলতে পারতেছি না। তো আমাকে ওখানে নিয়ে নবম শ্রেণীতে ভর্তি করা দেশে, আমার বাড়ি থেকে ওইখানে দূরত্ব মানে আমি যেতাম হচ্ছে পায়ে হাইটা পুরো 2 কিলোমিটার, আমি ওখান থেকে 2 কিলোমিটার পায়ে হেঁটে যেতাম, এবং আমার বাড়ি থেকে বর্ষার মধ্যে আসলে পরে দেখা যাচ্ছে কি যে বই ভিজে, মানে একদিন মনে আসছে আমার যে আমি স্কুলে যাইতেছি, আমি তখন ঢাকা থেকে গেছি বেশ একটা চা আরও পাইতে পারি না, তো আমার বাড়ি থেকে একটু দূরেই উনি চার পার হয় তারপরে গ্রাম ধরতে হয়, গ্রাম দিয়ে হাইটে হাইটে 2 কিলোমিটার ভিতরে যায় আমার স্কুলে পড়তে হয়, মানে তো আমি একদিন চার বাড়িতে যাই গুরু, আমার সবগুলো বই একদম ভিজে যায় যে আমি কি করবো বুঝতেছিলাম না, আমি চারে দাঁড়ায় বেশি বইগুলো ভিজতেছে, পরে একজনে যায় উঠায় দিছে, তারপরে তো বেড়ে ওঠা একটা লাকি আমি যে আমার স্কুলের টিচার আমার খুব ভীষণ ভালো, বিশেষ করে আমার গণিত টিচার, আমার ইংলিশ টিচার, বাংলা সবাই যদি কাছাকাছি, তো গ্রামের বাড়িতে সবাই দেখে এসে এই পাশ থেকে এই পাশ থেকে একটু রিলেট মানে আত্মীয় হয় এরকম এসেছে। তো আমি ওখান থেকে আমার ওই গণিত টিচারের কাছ থেকে এত আদর পাই যে আমি ওই পড়াশোনাটা যে একটা অমনোযোগী ছিল আগে যতটুকু, ওখান থেকে আমি এতটা মনোযোগী হয়ে পড়ি যে আমার মানুষ পড়াশোনা করতে এখন ভালো লাগতেছে, এরকম করে আমি নিউ টেনে মানে যখন দশম শ্রেণীতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এমন একটা সময় একটা অপরিচিত একটা বছর ওই রাস্তাটা আমার পরিচিত হয়ে গেছে, যে কটা মানুষ হাঁটে, যে কটা মানুষ চলাফেরা করে, ছেলে হোক বাচ্চা কাচ্চা সবাই, মানে একবার যাইতাম সকালে আবার আসতাম এরকম দেখা হয়ে যেত সবার সাথে, কিন্তু একটা অপরিচিত পরিচিত মুখ আমার যাচ্ছি রাস্তা দিয়ে, আমার এক বান্ধবী আর আমি দুজন, তো ওদের বাড়ির মানে ওই ছেলেটার বাড়ির বাড়ির ভিতর থেকে একটা সাইকেল নিয়ে বাইসাইকেল নিয়ে বেরোচ্ছে, তো সাইকেলটা কিন্তু লোকটা এত হ্যাংলা, এত হ্যাংলা যে মানে আমি বলতেছি যে এত হ্যাংলা হয় মানুষ কখনো দেখ, আর এই ছেলেটা আমি একদম অপরিচিত কিরে, তো আমার বান্ধবী তো ওদের আগের আমি বলছি কি জানিস এটা এবারের ছেলে, এতদিন তো দেখলাম না, ও তো বাইরে ছিল, কি বাইরে থাকলে এরকম এত হ্যাংলা মানুষ কেমন একটা, আমি আমার ভালো লাগে না গো। তবে মানুষটা এরকম যে দূর থেকে দেখলে মনে হয় যে একটা হিন্দি না অক্ষয় ওরকম ঠিক লম্বা এরকমই, কিন্তু অনেক হ্যাংলা, এত হ্যাংলা। তারপরে যাই হোক চলে গেছি, কিন্তু ওর ছেলেটা টাকা দিয়েছে। আর আমি এবার আমি খুব মজা করি, পছন্দ করি গল্প করতে, পছন্দ করি। তো বলতেছি কি জানিস, ছেলেটা দেখবি কালকেও না এখানে দাঁড়া থাকবে, এটা বলতেছি। তুই কি করিস বলে মনে হচ্ছে কেন কেন তাকানোর ভাব দেখছো যে ও আমাকে, ও কালকে এখানে তাকাবে, এখানে দাঁড়ায় থাকবে। তো যাই হোক, ঠিক আমার আইডিয়াটাই ঠিক
আবার চলে আসছে যথারীতি।
তো আমি হচ্ছে গ্রুপ প্রতিদিন সকাল ভোরে 6টা বাজে উঠতাম, দেশের বাড়ি তো কত সকালে তো রান্না বান্না করা হতো না, কিছু কিছু খেয়ে প্রাইভেটে চলে যেতাম, কারণ আমার সামনে এসএসসি পরীক্ষা। আমি সকালে যাচ্ছি শীতের দিয়ে, কনকনে শীত বলাই চলে, ওই সময় সচরাচর আসলে কেউ ঘুমে থেকে ওঠে না, বিশেষ করে যে ওরকম ইয়াং জেনারেশন।
গ্রামের ওই পরিস্থিতির বর্ণনা দিয়ে লিপি যে শীতের সকাল কেমন হয় কি বিষয় একটু একবার আমরা চলে যেতে চাচ্ছি ওই জায়গাটাতে, যেখানে আছে আপনার হ্যাংলা অক্ষয় যথারীতি সাইকেল নিয়ে, আর আপনি কেবল বের হয়ে আসলেন বাসা থেকে।
না আমার বাসা থেকে ওই স্থানটা ছিল 1 কিলো দূর আমার বাড়ি থেকে। তো আমি প্রথমে আমার বাড়ি থেকে নামতাম, একটা চকের মধ্যে বাড়ি ছিল আমার, নামতাম চকের মধ্যে একটু দূর হাইটে গেলে একটা গ্রাম। তো ওই যে হাইটে যে গ্রাম উঠবো ওইটা বিশাল বড় একটা ই ছিল, মানে কি বলবো বিল ছিল, বিলের মতো, মানে এখন বোঝা গেছে আস্তে আস্তে, যেটা দেশ গ্রামে বলে আরাম। তো ওর মধ্যে হচ্ছে আবার ওই যে চার দিয়ে হাঁক বলে, তো ওইটা উঠবে, তারপরে রাস্তা যেতে হবে, ওই রাস্তা থেকে একদম সরাসরি স্কুলে চলে যেতাম। তো সেরকম মানে গরম খেয়েছে দুই পাশে গরম খেয়ে, আমি যে রাস্তাটাতে ওই রাস্তাটা উঠতাম সেই মানে দুই পাশে গরম খেয়ে, তার মধ্যে থেকে ছোট্ট একটা রাস্তা যাইতাম, রাস্তায় উঠছি, রাস্তার এক পাশে হচ্ছে বাড়ি আর এক পাশে হচ্ছে খাল, রাস্তাটা এরকম যে একটা পাশে সব জ্যাম আর একটা পাশে হচ্ছে খাল। তো সকাল একটা চাদর নিয়ে বসে গেছে লোকটা, মানে দাঁড়ায় গেছে, কিছু লোক আসছে যে ওখানে শীতের মধ্যে মাছ ধরতেছে আর এক পাশ দিয়ে, তো উনি ওখানে দাঁড়ায় গেছে পর এর মধ্যে কয়েকদিন আবার ওরকম যে ওইরকম ভাবে দাঁড়ায় থাকছে। ওনাকে দেখে আমার দূর থেকে ভয় লাগতেছে, উনি আমাকে, আমি একা আজকে আমাকে কিছু কি বলবে কিনা আল্লাহ জানে, এরকম মানে দূর থেকে একটা মন্তব্য করতেছি আমি যে আমাকে আমাকে কি কিছু বলে কিনা এরকম। ঠিক তাই আমাকে দাঁড়া করেছে, আমার বলছে শোনো, আমি তো আর কিছু বলতেছি না চলে যেতেছি, কারণ সকাল এত সকাল আমার ভয় করতেছে যে আমি কি করবো। এই শোনো না কেন, কি আপনি আমাকে ডাকতেছেন? হ্যাঁ তোমাকে ডাকতেছি, এখানে কি কারো আছে যে তোমাকে ডাকবো না তাকে ডাকবো? নিচে সব মানুষজন একদম নিচে মানে আড়ার এসে মাছ ধরতেছে, তো রাস্তায় আমি ও রাস্তায় তো দাঁড়াইছে, আমার খুব ভয় করতেছে, আমার বান দিব সেদিন যায় নাই, আমি একা যাইতেছি প্রাইভেটে, প্রাইভেট দুইটা প্রাইভেট পড়বো, তারপরে স্কুল পড়বো, তারপরে 4টা বাজে আলোক বাড়িতে। তারপর হচ্ছে বলতেছি এ বাড়িটা দেখো না তোমাদের বাড়ি কোথায়, আমি এত ভয় করতেছি। তারপরে আমি ফান করে বলছি এখন তো আমার কোনো বাড়ি হয় নাই, আমি কথাটা বলতেছি যে আমাকে বলছে তোমাদের বাড়ি কোথায়, এখন তো আমার আমাদের বাড়ি হয় নাই এখনো, মানে আমার বাড়ি এখনো হয় নাই, কথাটা বলতেছি। কয় কি আচ্ছা দেখো তো এই বাড়িটা পছন্দ হয় কিনা আমাকে বলতে, আমাকে কি ও মা এটা আমার পছন্দ হবে কেন, এটা জাগের বাড়ি তাগের পছন্দ করে, তারা তো পছন্দ করে বানাইছে না, কয় না এটা আমাদের বাড়ি দেখো তোমার পছন্দ হয় কিনা, আপনাদের বাড়ি আপনি থাকেন সমস্যা কি, আচ্ছা আর কিছু বলবেন? বলছে না আর কিছু বলবো না, আমি চলে গেছি। তো এরকম করে প্রতিদিনই দাঁড়ায় থাকতো আমরা স্কুলের সামনে, একটা তখন বাউন্ডারি ছিল না, কিছু দোকান ছিল, একটা দর্জি দোকান, একটা চায়ের দোকান, একটা সিঙ্গারা এরকম আর কি। তো আমার অবস্থাটা খুব খারাপ হয়েছে, আমার বাবা অসুস্থ হয়ে পড়ে, একদম অসুস্থ হয়ে পড়ে, বাইরে একটা সাইড পড়েছে, একটু অসুস্থ, মানে ওষুধ খাওয়ার পরে ঠিক হয়, ডাক্তার খারাপ ছিল সেরকম করে, কারো কথা ওরকম করে গায়ে মাখার মতো, মানে অতটা ভাবার মতো ওরকমটাই খুবই অবস্থা। তো যাই হোক, খুব এরকম করে ঘুরে কথা বলে, তো ওরে ওর কয়েকটা ফ্রেন্ড ছিল আমার ওই গণিত টিচারের ফ্রেন্ড, ওরা সবাই, তো ওরা আমাকে বললো কি যে আমার বান্ধবী আমাকে মজা করে আমাদের স্যারের যে স্যার দেখেছি একটা ফ্রেন্ড আসছে বলতেছে গল্প গল্প করতেছে অনেকে, তো ওনাদের কিছু কিছু ফ্রেন্ডের মধ্যে সবাই সুন্দর ছিল, কিন্তু সুন্দরের মধ্যে জানি না কিরকম সুন্দর থাকে, কিরকম রেখে দেখে আমি জানি না, আমার কাছে ভালো লাগতো না, বলতাম কি ধলা মানে কি বলবো দিয়েছিল কিনা, বলতাম কি যে ধলা কুদু, তারপরে ওই যে দিয়েছিল এটা সাইকেল চালাইতো কি বলতাম সাইকেল, মানে একটা সংকেত ছিল যে এরকম নাম ধরে, আমরা নাম আসলে কিছু জানতাম না, অনেক কি জানতাম না, যেরকম সাইকেল বলতাম, একজনকে মিষ্টি বলতাম, মানে দেখতে একটু ছিল একদম বাড়িতে বসে গেছি বিকেলে থেকে আসার পরে, কেমন যেন একটু এত দূর থেকে ক্লান্ত হয়ে আসতাম, হাইটে আসতাম, সেদিকে আমার মার সাথে আমি খুব প্রিয়, যেখানে যাওয়া কিছু হোক এখন
আমি রাতের বেলায় অপেক্ষা হতো না যে রাতটা কেন তাড়াতাড়ি ভোর হয় না, কুয়াশা চাদর দিয়ে
না, আসলে ওরকম ভেতরে তো ওরকমটা তৈরি হয় না যে রাতটা তাড়াতাড়ি শেষ হয় না কেন,
তারপর ভেবে না পড়লেও
আসলে আমার তখন এরকম ছিল যে টিউশনে যাবো, মানে প্রাইভেটে যাবো, ওখানে স্যার অঙ্ক আমার কেমন যেন একটা নেশা ছিল, অঙ্ক করতে একটা নেশা,
বন্ধুরা আমরা কথা বলছি লিপির সাথে, শুনছি লিপুর জীবনের কথা, এবং আমরা প্রায় বলি না মেঘলা যে আমাদের প্রাণব ভালোবাসা বাংলাদেশের স্টুডিও, এখানকার মাইক্রোফোন আর হেডফোন শুধুই সাধারণ মানুষের জন্য, এটি কত বেশি সাধারণ হতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু আমাদের আজকের বন্ধু লিপি, যে এসেছে এমন একটি জায়গা থেকে, লিপির কাছ থেকে শুনলাম যে সেখানে নাকি এখনো কারেন্ট পৌঁছায়নি, এবং সে আসবো এবং আসবো না এই দ্বন্দ্বের মধ্য থেকে ফাইনালি সে আমাদের সামনে এসে বসেছে, এবং সে বলছিল যে আসলেই আমি আমার জীবনের কথা যখন বলছি, আমার ভালোবাসার কথা বলতে এসেছি যখন, তখন আমাকে এই সাধারণ মানুষটাকে হয়তো অনন্য সাধারণ মনে হচ্ছে, আর আপনারা যেন অনন্য সাধারণ মনে করেন সেই কারণেই কিন্তু প্রাণব ভালোবাসা বাংলাদেশের স্টুডিও। আমরা ছোট্ট একটা বিরতি, এক্ষুনি ফিরে আসছি আজকের অতিথি বন্ধু লিপিকে নিয়ে।
ওকে বন্ধু, একটা বিরতিতে যাবো, তবে বিরতিতে যাবার আগে আপনার SMS আপনার কমেন্ট কিছু তো পড়তেই চাই, আর নিয়মটা জানিয়ে দিতে চাই সাথে যে কিভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে। তো নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইচটি লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে, এবং আপনি যদি আসতে চান অ্যাকাউন্ট নম্বর 90.4 এ, এবং সেজন্য আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে রেক্সের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে, রেজিস্ট্রেশনের নাম্বারটি 16260 তে যত খুশি ততবার SMS করুন, এবং সর্বাধিক SMS-কারী অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। আর বন্ধু যারা মাত্র যুক্ত হলেন তাদেরকে বলছি আপনি শুনছেন ঢাকা FM 90.4 এবং চলছে আপনারই পছন্দের অনুষ্ঠান প্রাণব ভালোবাসার বাংলাদেশ, যেখানটিতে আছেন গুরু হিতেশাম, আছেন আজকের অতিথি বন্ধু লিপি, এবং আমি মেঘলা তো আছি, এবং আছে ঘড়িটাও বলে দিচ্ছি, সময় এখন ঠিক রাত 12:30 থাকবো আপনার সাথে অনেকটা সময় জুড়ে, এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/ঢাকা FM 90.4, এবং বন্ধু আমাদের এই পোস্টটিতে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর যদি চান শেয়ারও করতে পারেন পোস্টটি আপনার বন্ধুদের কাছে যত খুশি ততবার। ওকে এই মুহূর্তে আছেন আমার সাথে অমিত হাসান, ওকে সৈকত যুক্ত হয়েছেন, আছেন মোহাম্মদ আলী, আর সাজিদ আহমেদ যুক্ত হয়েছেন, আছেন এই মুহূর্তে আরিফ হোসেন, মোহাম্মদ শাহিনুর রহমানও আছেন, আছেন আমাদের সাথে এই মুহূর্তে আলাউদ্দিন, আর আরেকটু রিফ্রেশ দিয়ে দেখে নিই যে মাত্র কারা যুক্ত হলেন ফেসবুকে আমাদের সাথে এই মানে এই মুহূর্তে। ওকে যাই হোক, রিফ্রেশ হতে থাকুক, এবং SMS যারা করেছেন তাদের নাম হচ্ছে নিশাদ আছেন জিঞ্জিরা থেকে, আছেন আমার সাথে এই মুহূর্তে, ওকে, টঙ্গী থেকে যুক্ত হয়েছেন নীলা, ফাহিমও যুক্ত হয়েছে নীলক্ষেত থেকে, এবং মোহাম্মদ শহীদুল আছেন আমার সাথে ফরিদপুর থেকে। ওকে, শাওনও যুক্ত হয়েছেন লালবাগ থেকে, আছেন মনির রংপুর থেকে, উনি নতুন বন্ধু, অ্যান্ড ওয়েলকাম করছি বন্ধু আপনাকে। যুক্ত হয়েছেন যাত্রাবাড়ি থেকে আমাদের সাথে জিয়া, মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে শিলা, এবং শুভ আছেন মিরপুর থেকে, আছেন সৈকত বরগুনা থেকে, বা আছেন আমাদের সাথে সুব্রত, উনি টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন, এবং গুলশান থেকে আছেন রাজীব, চন্দনাও যুক্ত হয়েছেন আমাদের সাথে, আছেন হিমেল গাজীপুর থেকে, সাজ্জাদ আছেন উত্তরা থেকে, আছেন ইলিয়াস আমাদের সাথে, এবং ফেসবুকে যারা আছেন তাদের নাম পড়ছি, এবং যুক্ত হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন শাওন, ওকে, উনি আমাদের অনুষ্ঠানটি শুনছেন, এটি লিখেছেন, এবং আছেন জেরিন রাত্রি, ওকে, মিনাল ভুইয়াও যুক্ত হয়েছেন, আছেন জাহিদুল ইসলাম জাহিদ, উনি পোল্যান্ড থেকে লিখেছেন আমাদেরকে এবং শুনছেন, আরো একবার কমেন্ট করেছেন, আছেন শাহিন আহমেদ, শামসুল ইসলাম আকাশ আছেন, আছেন রাব্বি মোল্লা, তাইয়েব মাহবুবও যুক্ত হয়েছেন ফেসবুকে, নাসির হোসেন আছেন, আছেন আকাশ খান, ওকে, আচ্ছা আছেন এই মুহূর্তে মোহাম্মদ হোসেন, গৌতমও যুক্ত হয়েছেন ফেসবুকে, আছেন আরিফ, আনিক হালিমও যুক্ত হয়েছেন, আছেন এই মুহূর্তে আহমেদ সুজন, সুজন রয় যুক্ত হয়েছেন, আছেন বাদশাহ খান, সাইম আরাফাতও আছেন দেখতে পাচ্ছি, এবং আছেন হানি, শামীম হাসান আছেন আমাদের সাথে ফেসবুকে, এবং আছেন আলামিন হোসেন, রুহুল আমিনও যুক্ত হয়েছেন, এবং এই মাত্র যুক্ত হলেন আবুল বাশার। তো বন্ধু অবশ্যই আপনি আমার সাথে, আমাদের সাথে প্রাণাত ভালোবাসা বাংলাদেশের সাথে এইভাবে যুক্ত হবেন, এবং আরো একবার জানিয়ে দিচ্ছি আমাদের ফেসবুকের পেজের অ্যাড্রেসটি www.facebook.com/thakafm90.4, এবং SMS করবেন আমাদেরকে 16260 এই নাম্বারটিতে। তো বন্ধু যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরে আসছি একটু পরেই, সাথেই থাকুন। আপনি শুনছেন প্রাণ ভালোবাসার বাংলাদেশ, আর আমাদের এই অনুষ্ঠানটি আপনি শুনতে পাচ্ছেন ঢাকা এফএম 90.4 থেকে, আর এই মুহূর্তে স্টুডিওতে আছেন গুরু এতেশাম, এবং আছেন আজকের অতিথি বন্ধু দিদি, এবং আমি আছি মেঘলা আপনার সাথে। আর এই মুহূর্তে কথা না বাড়িয়ে আমি চলে যেতে চাই গুরু এতেশামের কাছে।
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনা হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। আর সেই ভালোবাসার বাংলাদেশে কথা বলবার জন্য আজ আমাদের সাথে উপস্থিত হয়েছেন লিপি, এবং লিপি হচ্ছেন খুব সাধারণ একজন মানুষ, সাধারণ একটি পরিবার, সাধারণ একটি সমাজ, সাধারণ একটি গ্রামকে রিপ্রেজেন্ট করেন, এবং সত্যি আজকে শাশ্বত এবং সাধারণ হয়ে অনন্য সাধারণ হয়েছে আমাদের প্রাণ ভালোবাসা বাংলাদেশের স্টুডিও। কারণ আমরা বলি বারংবার, আমাদের মাইক্রোফোন এবং আমাদের হেডফোন শুধুমাত্র আপনাদের জন্য, যারা সাধারণের বেশি অসাধারণ কিছু মানুষ। লিপি, শুনি আপনার জীবনের বাকি কথাগুলো।
তো আমি হচ্ছে স্কুল থেকে আসছি, একটু শুয়েছি, আমার একটা চাচাতো ভাই হয়, ওটাতে একটা কাজ আমাকে জ্বালানা নিয়ে এসে বলতেছে কি, এটা না আপনাকে একজনে গেছে, প্রথমে রাখবো না, আমি জানি কে দিয়েছে, কারণ আমার চাচার বাড়িটা ওইখানে গেল ফার্স্ট। কেন যেন মনে হয়েছে যে ওই কারণ একজনের চাল চলন দেখলেই তো বোঝা যায়, বলছেন আই কে দিছে রে, এরকম ফাজলানো করো, আর তুই ছোটো মানুষ এরকম করতো, তো ভয় পেয়ে গেছে, ও ফেকে চলে গেছে, মানে জ্বালানাটা ফেকে দিয়ে চলে গেছে। আমি হাসতেছি প্রথমে, তারপরে আবার বলছি যে মানে আসলে ও ছোট মানুষ, আমি বড়, ওরকম একটা জিনিস আমাকে কেমন যেন, তারপরে আমি ধমক দিচ্ছি এখানে নিয়ে যা, মানে মার কাছে বলবো, মার কাছে বলবে কথাটা বলছে, পরে ও ভয় পেয়ে নিয়েছে, আমি তো পড়ে দিছি ওইটা, ওটা তার কাজ শেষ, ওটা তার
দরকার নেই।
তারপর মা বলছে কি হয়েছে, না কিছু হয়নি, এরকম করার পরে একদিন দুদিন তো প্রায় সময় এরকম বলতো, আমাকে দিন রাস্তা খেলা করেছে, এই দাঁড়াও তোমার এত অহংকার কেন, আমি তো বলতেছে আমি আজব, তো অহংকারের কি হলো, তুমি কাউকে পাত্তাই দাও না, না এরকম তো কোনো কিছু না, আমি কাউকে পাত্তা দিই না, বলছি কিনা সবার কাছে শুনি, তুমি তাদের সাথে কথাই বলতে চাও না, ঢাকা থেকে আসছো, তোমার একটা অন্যরকম একটা। আমি তো আমি আচ্ছা দেখেন আপনি যে ফালতু কথাবার্তা বলতেছেন এগুলোর কোনো মানে হয় না, আর আমি তোমার পাত্তা দিই না, এটা বললে একদম ভুল। আমাকে কেউ যদি কোনো প্রশ্ন করে, কেউ কোনো আমার সাথে কথা বলতে চায়, আমি বলি, আমি তাকে কখনো এটা মানে অপমান বা অবজ্ঞা করি না। বলতেছি কি শোনো, তোমাকে তো কালকে একটা ইয়া দেওয়া হয়েছে, তো তুমি সেটা ফেরত দিছো, তো তুমি কি এটা পড়ছো, বইটাই ফেরত দিছো নাকি না পড়ে? ফেরত যেহেতু দিছি সেটা কি মনে হয় যে আমি যদি পড়ি তাহলে তো আমি রেখেই দিতাম না, মনে হইতেছিল যে তো যাই হোক গুরু আমাকে এরকম করে কয়েকদিন দাঁড়া করার পর আমি যুক্ত হয়ে যাই মার কাছে এসে বলি যে জানো ওরকম বাবার নাম ধরে বলি ওরকম ওনার ছেলে না রাস্তায় খুব বিরক্ত করতেছে। কি মা বলতেছি ওরে বাবা ওর মা যে মা তুমি কিন্তু মা ওরকম তোমাকে খুব ভয় আসা ফেলেছে মা যে সবার কাছে একে একে শুনি ও বাবা সেরকম খুব গ্রামের মধ্যে নাম করা মানে রাস্তার পাশে একটা বড়ই গাছ আছে গুরু না বললি না আমার প্রথম প্রেম ওই বড়ই গাছটা
সেই বড়ই কি লিপি ওই যে আগে আমরা ছোটবেলাতে যে বড়ই দেখতাম ওই বড়ই এখন আর দেখি না গোল গোল ছোট ছোট হইত
আসলে
বড়ই পাওয়া যায় না কেন মেঘলা কত চলতো একটা বড়ই গাছ লাগে আমরা এখন যে বড়ই আসে বুঝছিস
খুব সুন্দর
দেশাল শব্দটা অনেকদিন পরে শুনলাম আসলে ওই বড়ইটা অনেক অনেক আমার ছোটবেলার অনেক স্মৃতি
আমি তো প্রথমেই বলছি আমি কিন্তু একদম অজপাড়াগার থেকে
আসা না দারুণ
আমার কথাগুলো কিন্তু
না খুবই সুন্দর খুবই সুন্দর
অজপাড়াগার মতো
খুবই সুন্দর আমি চাইবো যে ওইভাবেই আসুক কথা
আমিও চাই
যে কতদিন পর দেশাল শব্দটা শুনলাম
তারপর হচ্ছে আমি আসতেছি স্কুল থেকে তো গাছে বড়ই পাঠিয়েছে আমরা বলতেছি কি আই বড়ই খাবা তো এরকম ঘুরতেছে আমার একটু ভিতর ভিতরে কেমন যেন আমার বান্ধবী বলছে আচ্ছা ছেলেটা তো ভালো এরকম আচ্ছা ঠিক আছে আজকে সুযোগ
বড়ই খাওয়া এটা কে বলছে
নিজে পোকাইতেছে প্লাপানে ওই মানে ওটা হচ্ছে সুখাবে অনেক বড়ই তারপর বলছে বড়ই খাবা আমি চল যাই এই কাছে বড়ই বাবা জীবনে কোনোদিন ভাগ্যে হজুর দেখি না জানি না আজকে খাই কারণ ওটা হচ্ছে সিন্দুরতলা বলে এলাকা ওইটার জায়গাটার নাম যেটা বড়ই গাছ ওইখানে গুরু শুনছি যে একটা গাছ ছিল যে খাতার পরে মানে তো ওটা সিঁদুরতলায় বল অনেকে মান সনদ করে অনেকেই করে কিরকম অনেক টেস্টি বই তো আমাকে দিছে আমি দুই হাত ভরে নিয়ে এসেছি খেতে খেতে যাইতেছি
প্রেম হোক না বড়ইটা খাইতে
আমরা কালকে তোমাকে পায়রা খাইছি আজকে তুমি পায়রা খাওয়া না তা কি হয় নাকি আমি তো বলছি আমি তো বড়ই গাছে উঠতে পারি না উঠতে পারো না আমরা জানি তুমি মানে রাস্তাতে যাও আর আম পারো আর আম চুরি করো মানে আচ্ছা ফালতু কথাবার্তা বলেন কেন ঠিক আছে আমি বড়ই মানে আসছেন তো বসেন আমি মানে বসাইয়া ছোট একটা ডালের যা বড়ি ঝাঁকি দিয়ে পারছি গুলো তো ঝাঁকি দিয়ে পারার পরে ধুয়ে আনিয়ে দিছি লবণ দিছি খাইছে আস্তে আস্তে এরকম তো ভালোবাসাটা আসলে ওই চোখের আড়াল মানে চাওয়াতে চাওয়াতে হয়ে গেছে ওর বলি নাই যে আসলে তোমাকে ভালোবাসি এরকমটা বলা হয় নাই তো পয়লা বৈশাখ
গ্রাম এরকম অজপাড়াগা লিপি দুনিয়ার সাহস আপনারা মানুষ তো দেখলে বিচার টিচার বসাবে কত কনজারভেটিভ সেই সমাজ
আসলে আমি অতটা না তখন বুঝতে পারি না এগুলো ওই মানে গ্রামের যে ওইটা আমার ভিতরে এত কিছু যার সাথে কথা বলা উচিত না আমার পর্যায়ক্রমে শুনতে পারলাম যে ও হচ্ছে সৌদি আরবে থাকে আসছে দেশে ছয় মাস এক বছর থাকবে তারপরে আবার চলে যাবে এরকম তো যাক বাবা আমার পরীক্ষা, এর মধ্যে আমার মা খুব প্রেশার দিল, এরকম সেরকম কিছু করা যাবে না বাবা, এই ওর মা খুব ডেঞ্জারাস, এই সে আমি আবার না আবার না, আমি একটু যাই হা করলাম, মানে একটু আগাইলাম আবার না, তো এইরকম অবস্থা দেখে সে যা মানে রাস্তায় দাঁড়ায় বসে থাকতো, আমাকে খুব ই করতো, ট্রেট দিত, এই সেই বলতো, অনেক কিছু বলতো এরকম করে। তো আমি পরীক্ষার সামনে আমার এই ফাইনাল ইয়ার চলে আসছে, সিএসসি পরীক্ষা চলে আসছে, আমি এখন তো এটার সাথে আমার এখন যাইতেই হবে পরীক্ষা দিতে, আমার কিচ্ছু করার নাই, আমার বান্ধবী আমাকে উপদেশ দিল যে আজ এটা এটা করতেই হবে, ঠিক আছে, ওর সাথে প্রেম ভালোবাসা হয়ে গেল অলরেডি, তারপর হচ্ছে ও চলে যাবে
সৌদি,
সৌদি।
আচ্ছা,
আমি পরীক্ষা তখন রেজাল্টটা ওঠানে, পরীক্ষা দেওয়ার পরে যেটা রেজাল্টটা ওঠানে চলে চলে গেল, ওখান থেকে কাগজপাতির সমস্যা ছিল, চলে আসতে পরে আমি তো অবাক, সে তিন মাস ধরে গেল এখন আবার কি আজব এরকম একটা, আমি তারপরে রেজাল্টটা দেয় পাশ করি সদরপুর ডিগ্রি কলেজে, আমি ভর্তি হই ইন্টারমিডিয়েটে, তাও আমাকে এরকম করার পরে মানে ওই ব্যাপারটা ওর ফ্যামিলিতে যায় না গেল এরকম, তো আমার মানে তখন একটু কেমন যেন একটা প্রেশার চলে আসে, সবাই গ্রামের কত হাও কাও মানে অন্যরকম একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ালো, আমার এখন চলা মানে চলতেই খুব কষ্ট হয়ে গেল আমি। তারপর ও আসার পরে ঢাকায় থাকলো, বাড়িতে থাকলো, এরকম করে আমি আস্তে 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 ওর কাছ থেকে মানে ও এরপরে বলছে ওর মা আমাকে কিছু কমান্ড করলো, মানে ই করলো যে মেয়ে কালো দেখতে এরকম ওরকম হ্যাঁ এটা সেটা, তারপরে হচ্ছে গুরু আপনি একটা কথা বলছেন গালে টোল খায়, আসলে আমি এত কি বলবো যাই হোক ওটা পরে বলি, কিন্তু গালে টোল খায় আমার শ্বশুর বলে এই গালে টোল খায়, আমি বিয়ে করবো এরকম বললো, আমি বিয়ে করবো, সে কোন রকমের কোন
টোল পড়াটা কি অপছন্দ করে এটা আমার জানা ছিল না,
বলি শেষ করি আমি তো এই কথাটা অবশ্যই শেষ করবো, তারপর হচ্ছে বলতেছে কি যে না কোনোদিন হতে পারে না, সে মেয়ে কালো দেখতে, আমার ওর মা খুব খুব সুন্দরী, খুবই সুন্দর, এত সুন্দর যে এখন পর্যন্ত অনেক সুন্দর, আমার বলতেছে কি যে না এরকম হবে না, সে অনেক জায়গায় অনেক রকমের মানে মানুষদের কাছে বলতো এই ওর মেয়ের এরকম ইয়ে করতে বললো, নিষেধ করতে বললো, এরকম করে কেন ছেলেদের আমার ছেলের সাথে, তো এরকম করে বলতো, তারপরে আবার এরকম মানত হয়েছে যে আমাকে যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায় তাহলে উনি 10 কেজি লবণও নাকি মানে নদীতে দেবে, এরকম কমন শোনার পরে ওর প্রতি আমার একটা অন্যরকম একটা ই চলে আসলো, এটা তো হয় না যোগ করে, তা আমি আমি আস্তে 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 ওর কাছ থেকে একটু একটু করে মনে হতে, তো ওর ধারণা হলো কি যে আমি কলেজে যাই না জানি আমি বোধ হয় অন্য কোনো ছেলের সাথে, আসলে কেউ তা না মানে আমারই আমার মনে হচ্ছে কি যে আমি জোর করে বোধ হয় ওর সংসারে আমার কাছে ভালোবাসাটা এরকম মনে হয়েছে যে আমি ভালোবাসতেছি, ভালোবাসি ওকে নিয়ে আমার স্বপ্ন যে আমি সংসার করবো, ঘর বাঁধবো, বাকিটা জীবন ওকে নিয়ে কাটাবো, এটাই হচ্ছে আমার স্বপ্ন, মানে ভালোবাসার পরে যে কি এটা সেটা আমার ওরকম কোনো নেশা কোনোদিনও মানে ওর ই হয় না, আমার সব সময় হয়েছে, তাহলে যেহেতু ওর মা আমাকে এরকম করতেছে না তাহলে আমি কি করে ওই ফ্যামিলিতে যাইতে পারবো বা ঢুকতে পারবো, বা আমাকে তো মানে এরকম সেরকম করে আমি আসলে ওই ফ্যামিলির মানে সব কিছু দেখে ভয়ে রেখে, কিন্তু ওখান থেকে আমাকে বলতেছে যে না তুমি কলেজে পড়ো তো তার জন্য বোধ হয় তুমি এরকম করতেছো, যাই হোক। তারপর আমার মার কাছে এসে খুব কান্নাকাটি করে আমি এই ব্যাপারটা আমার মাকে বলি যে
নামটা কিন্তু আমরা এখনো শুনিনি,
ওর নাম হচ্ছে আব্দুল জলিল,
তাও ভালো জলিল নিকনেম,
হ্যাঁ আব্দুল জলিল,
এ জলিল, এ জলিল বললে তো ও এতে আব্দুল অনন্ত না,
অনন্ত না,
আচ্ছা দুটোই এ জলিল কিনা আব্দুল জলিল,
আচ্ছা
ঠিক আছে,
তো
ওকে ডাকনাম কি জলিল বলে ডাকে,
হ্যাঁ জলিল ডাকে, তো বলছে কি যে চলে যাবে রাত্রের বেলা আসবে, আমি পড়তেছি টেবিলে, আমার বাবা হচ্ছে একটু অসুস্থ, মা আসছে দেখা করার জন্য যে আমাকে মানে দেখা করে চলে যাবে আমার সাথে, তো এর মধ্যে হচ্ছে চলে যাবে আমি ঘুরে বসে রয়েছি ঘুরে, তো মুখে বসে রয়েছি এখন বলতেছে কি যে আমি তো চলে যেতেছি কাকা দোয়া করেন আমার জন্য, বুঝতে পারি, আমি কথা বলতেছি না ওর সাথে, আর কথা না বলাতে হচ্ছে খুব কান্নাকাটি করতেছে। এক পর্যায়ে মা ঘরের বাইরে এমনি উঠানে নিয়ে যায় আমাকে, উঠকে আমি ঘরের মধ্যে ওই যে ওই টেবিলের মধ্যে বসে কিছু বলতেছি না। তো মাকে পায়ে ধরে জড়ে মানে পা জড়ায় ধরতে গেছে, মা বলছে হ্যাঁ কি বলো কি করো কি করো। তারপর বলতেছে কি যে কাকি আমি তো আসলে ওকে অনেক অনেক ভালোবাসি, আমি এতটা ভালোবাসি যে ওকে আসলে ও যেরকমটা করতেছে আমি তা মানতে পারতেছি না, আর আমাকে ওকে ছাড়া বাঁচবো না, আপনি আমাকে কথা দেন যে আমি এই যে বাইরে চলে যেতেছি আমি না আসা পর্যন্ত বা আমি না করা পর্যন্ত ওকে কোথাও দিয়ে দেবেন না। আমার মাকে বলতেছে কথাটা, মা ওর এরকম মানে পায়ে ধরে জড়ে ধরছে খামতেছে মানে আর চলে যাবে কালকে সকালবেলা, এরকম ভোরে চলে যাবে রাত্রেবেলা আসছে। তো মানে খুবই আমার মা খুব একটা অন্যরকম ইমোশনাল, আচ্ছা ঠিক আছে শোনো বিয়েটা তো আসলে ভাগ্যের ব্যাপার, আল্লাহ যার সাথে যার লিখবে তো তার সাথেই হবে, তো যদি থাকে ভাগ্যে তো হবে তোমার সাথে, এরকম বলছে। তো যাই হোক চলে গেছে। যাওয়ার পর আমার মা তো তখন থেকেই আমাকে যে আমি কিন্তু কথা দিছি যাই করো তুমি সম্পর্ক করছো, আমি তো তখন তোমাকে ইয়ে করছিলাম নিয়ে ভয় দেখাইছি, তারপর তুমি করছো আচ্ছা ঠিক আছে, ও যে তোকে আমি কথা দিয়েছি তার মানে ওকেই তোমাকে বিয়ে করতে হবে, কোথাও কোনো কিছু করা যাবে না। তাই করার ওই কথা বলার পরে আমি যখন মানে সেকেন্ড ইয়ার উঠি, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার উঠি, তখন আমাকে মানে এর মধ্যে আমার অনেক জায়গায় বলতো সবাই মেয়ে বিয়ে দেবেন না, না না মেয়ে বিয়ে দেবো না এরকম বলতো, না একদম বইয়া ফেলতো যে মেয়ে বিয়ে দেবো না, কখনো কারোর দেখানো প্রয়োজন বোধ মনে করে নাই, বিয়ের কথাটা ওঠানো প্রয়োজন বোধ মনে করে নাই। তারপর আমি যখন কিরকম হয় আমার ওর বাইরে থেকে ফোন টোন করে অস্থির বাড়ি থেকে টাকা পয়সা দেওয়া বন্ধ, মেয়ে যদি নাই না দাও তাহলে আমি তোমাদের টাকা পয়সা দেবো না এরকম। তো কি করবে এরকম পর্যায়ে আমার শ্বশুর মানে ওর বাবা শ্বশুরই আমাকে আসলো, হচ্ছে নাক ফুল পরে গেল, নাক ফুল পড়াই গেল না বাবা, আগের বাড়িতে হচ্ছে ধানের বোতল আসবে, আমার শাশুড়ি একা মানুষ এই ধান নেবে কে, এর জন্য বউকে বাড়িতে নিয়ে যাবে, এটা হচ্ছে মেন মানে প্রথম কথা আছে। তারপর বলতেছে কি যে আমরা নিয়ে যাব। তো বেশ কিছু জন মানে বেশ কিছু লোক আসলো, 15-20 জন লোক আসলো, আমাকে ওইভাবেই নিয়ে গেলো বরযাত্রীর মতো, কিন্তু বর ছাড়া মানে বরযাত্রী। তো আমি খেলাম ওখানে, একটা ঘরে উঠে দিল আমাকে, সে কিছু কেউ নাই, আমি শুধু একা
আসলে হয়নি
আমি
একা
ফোন করছি কি না ভালো, আচ্ছা যাই হোক এরকম করে গেল। তো আমার আর পরীক্ষাটা দেওয়া হলো না, আমি আমি পরীক্ষা দিলাম, সাথে ভর্তি আটে পাশ করে বেরোলাম, মানে এটা হচ্ছে আমি ওখানে থাকি আমি একটা আবদ্ধ হয়ে গেছি, আমার একটা ভেতরে কেমন যেন একটা সে কাজ করতেছি, রান্না করতেছি প্রতিদিন, এইসব করতেছি, ধান উড়েতেছি, পাট উড়েতেছি মানে মেলতেছি সব কিছু, আমার যে ভিতরে একটা মানে একটা কিছু যে জানি বা কিছু যে শিখি শিখছি এটা কোনো কিছু নাই, সব মানে একটা পিসটা যেমন উল্টে ফেলানো হয় আমার সেরকম হয়ে গেছে,
একদম গৃহস্থ গৃহস্থ বাড়ির বউ, স্বামী ছাড়া বউ, স্বামী কোথায়
কতদিন
ধরে আছে তাহলে সেই সময়?
আমি সেই সময় ছিল হচ্ছে আড়াই বছর, তিন বছরের বেশি, তিন বছরই হবে। তারপর আমাকে বলা হলো কি যে এরকম করে আমি বললাম কি যে আমি পরীক্ষাটা দিতে চাই, আমার কিছু ফ্রেন্ডরা বললো যে এরকম করে পরীক্ষাটা দিই, আমি আবার গ্রুপ পরীক্ষাটা শুরু করলাম, পরীক্ষাটা দেবো মানে প্রিপারেশন নিলাম, তো এখন আমাকে পরীক্ষা দিয়াবে না, আমাকে পড়াবে না, তারপরে আমি সবসময় একটু জিদ করতাম বেশি, সবসময় একটু জিদ করতাম বেশি আর আমার রাগটা তাড়াতাড়ি, আবার একদম তাড়াতাড়ি গেছে, আমি বলো আমার যদি না পড়াও তাহলে আমি তোমাদের বাড়িতে থাকবো না, তোমার সাথে বিয়েও করবো না, এরকম পরীক্ষা দিতে না দিলে খুব জোর করে গুরু শ্বশুর বাড়ি বাবার বাড়ি এসে পরীক্ষাটা দিলাম, পাস করলাম, এখন আমাকে ভর্তি করাবে না, আমি এই অবস্থাতেই আছি, আমার একটা পড়াশোনার ব্যাপার আছে, সেটা আমার শ্বশুর বাড়ি থেকে কখনোই দিতে চায় না, দেবে না, তাই এরকম করে তো হয় না, আমার তো বিয়ে হয়ে গেছে, আমি এখন মনে করি আমার একটা জগৎ হয়েছে, আমি শ্বশুর বাড়িতে যেহেতু থাকি যাওয়া আসা করি সবাই জানে, এটা তো আমাকে এটা সম্ভব না, মানে আমার ফ্যামিলি থেকে বলছে তোমার বর যদি তোমার পড়ায় তুমি পড়বা, আমি একটা একটা অন্যরকম একটা এখন আমি চাপ তৈরি করলাম যে আমাকে যদি না পাই তাহলে আমি এরকম ইয়ে করবো না, তো আমাকে কিছু টাকা দিয়ে এরকম দিল অল্প অল্প কিছু টাকা, কিন্তু এত ফোন করতো যা ইনকাম করতো, মানে এমন করো কেন আছে এত কথা বলতেছে যে এক দেড় ঘন্টা কি এত কথা বলতো আমি এরকম বইলে টুলে, তো আমাকে ভর্তি করাবে না, তার সাথে আমার এক বছর মানে ভর্তি করাবি না বিদায় আমাকে, আমার তার সাথে আমি এক বছর কথাবার্তা বলি না, এখন আমার হচ্ছে রাজনীতি হচ্ছে ফর্ম ছাড়ছে ভর্তি ফর্ম সবাই হচ্ছে ফর্ম কিনতেছে, আমি আসলে গুরু আপনার বোঝাতে পারবো না আমি কোথা থেকে ফর্ম আসছি, এই ফরিদপুর যে ভর্তি হইতে হয় কি একটা সাবজেক্ট নেব মানে কোনটা নিলে ভালো হবে,
আলাপ করার মানুষ
নেই এরকম একটা ডিসিশন আমাকে কেউ দেবে এরকম একটা মানুষ নেই, ওই ফ্রেন্ডের সাথে সাথেই চলে গেছি ফরিদপুরে, হ্যাঁ দাঁড়াতাড়ি করে চলে গেছে, ইডি করছি ফর্ম ফর্ম সবকিছু করছি, এখন আমার ভর্তি করাবে না, আমি পরীক্ষাও দিছি কিন্তু কোন সব কথার কথা হচ্ছে আমাকে ভর্তি করাবে না, তারপর আমি এগুলো জোর করেই করতেছি অলরেডি, তো আমার একটা ফ্রেন্ড ছিল ও খুব হেল্প করছে, আমার ফ্রেন্ডটা হিন্দু ইন্ডিয়া চলে গেছে, আমাকে সবসময় বলতো যে পড়াশোনাটা হচ্ছে সবচেয়ে মানে এটা হচ্ছে নিজের সব কিছুর ভাগ দেওয়া যায় কিন্তু পড়াশোনার ভাগ দেওয়া যায় না, ৮ই ফেব্রুয়ারিতে আমি ঢাকা চলে আসি ঢাক করে, আমার পড়াবে না, আমি আমার আঞ্চলিক ভাষায় চলে আসি, তো আঞ্চলিক ভাষায় চলে আসার পর এখানে থাকি, তো আমি যেদিন গেছি সেদিনই আমার ওইখানকার রেজাল্টটা উঠেছে, আমি টিকছি আর দুইজন আমরা তিনজন ফ্রেন্ড দিচ্ছি আর কেউ টিকে না আমি শুধু টিকছি, তো এটা আমার খুবই আমি শর্ত আমার আঞ্চলিক দিয়ে শর্ত পড়েছে আমাকে ভর্তি করে দেবে, যাই হোক এরকম করে নয় আমি ভর্তি হইলাম 2009 সালে নভেম্বরের 27 তারিখে সৌদি আরব থেকে জলিল সাহেব আসলো,
ভর্তির খবর শুনে নাকি
আমাকে এতটা দিন ই করছে, এরপরে ভর্তি হয়েছি সবাই এটা বুঝাইছি বাবা মানে এখন বাবা হোটেল দেয় মানে
ভর্তি হওয়ার পর কি ফোনে যোগাযোগ চলতো
না একদম বন্ধ টুকিটাকি প্রায় সময় ঝগড়া লাগতো, তো এরপরে থেকে এক বছর কোনো ই নাই যোগাযোগ নাই, আমি যাবই না, ব্যাস আমার বাবার ফোনে বলছি যে আমি কিন্তু ওর সাথে যাবো না, তো তুমি ঠিক যদি না যাও তাহলে মানে গুরু হচ্ছে 24 তারিখ আসলে সরি 27 তারিখে কোরবানি দিচ্ছিল, হ্যাঁ কোরবানি দিচ্ছিল, তো আচ্ছা ঠিক আছে, তুমি ফরিদপুর থেকে তাহলে বাড়িতে যাও না, চিন্তা আসছে অবশ্যই আসবে, এরকম আমিও আসি নাই, আমার বাবা আসবে ঈদের আগের দিন, চান্দাদের দিন আমিও সেদিন আসি, চান্দাদের দিন আসলে ফোন করছে, আপনি কিন্তু আমাদের বাড়িতে আসেন না, ফোন করছে বলে কেন বুঝি না, আপনার সাথে আমি যাবো না, আপনি ফোন আমাদের বাড়িতে আসবেন কেন, আমি এটা বলতেছি। আচ্ছা দেখ, পরের দিন সকালবেলা বাবার মানে আমার এক ফুপাটাই কেনেছে গ্রামের একটু ছোটোখাটো মাদ্রার মতো, ওখানেও আসছে বাবার পায়েটায় ধরা ইচি করে দিছে, তো বাবার সাথে করে একটা মোটর সাইকেল নিয়ে একটা ছেলে নিয়ে আসছে, এই জন্য সে আমি ওখানে বসে রেছি ঈদ ঈদের দিন সকাল চকিতে রোদ্রের মধ্যে বসে রেছি, এখন দেবো আসছে, এখন আমি কোন দিকে যাবো, ডাইনে যাবো না বাইরে যাবো, আমি ঘরের ভিতর দিয়ে ধুই কেন, আমার দেড় ওই
স্বাস্থ্যের উন্নতি হয়েছে,
সে বিশাল মানে স্বাস্থ্যের অধিকার হয়েছে, অনেক লম্বা হয়েছে,
আরো সুন্দর হয়েছে,
অনেক সুন্দর হয়েছে, আমি তো তাকাই নেই,
নাও করতে পারি না, হাও করতে পারি না, কি করে উপর
আমি আসলে ওর দিকে তাকাই নেই, প্রথমে আমার কেমন যেন লাগতেছিল, আমি খুশি করিতে পলাই গেছি, মানে আমি ওর সাথে সামনে যাবো না, কেমন যেন একটা কাঁপতেছিল ভিতরে, হ্যাঁ তিন বছর তো কথা বলছি বলতো তখন, এখন তো কি করবো, পরে যাই ঘুরে ফিরা, দেখি আমি যে যেখানে যাই সেখানে যাই, আমি ঘরে গেছি, একটা হবে আমি বাইরে থাকলে আমার সঙ্গে কি খবর কেমন ভালো, আমি আর
জিজ্ঞাসা করি,
আমি আর জিজ্ঞাসা করি না আপনি কেমন আছেন, কি ব্যাপার আমাকে একটু জিজ্ঞাসা করলেন আমি কেমন আছি, আচ্ছা আপনি ভালো আছেন, ভালো না থাকলে সৌদি আরব থেকে কি বলুন তো আসতে পারছেন নাকি, তোমার এখনো বাঁকা কথা যায় না, বাঁকা কথা না, আচ্ছা যাই হোক আমি শ্যামাই দিলাম আমার বাবার একমাত্র মেয়ে, আমাদের অবস্থা কেমন হয় কি যে আমার বাবা ভালো অবস্থাটা যায় আবার একদম জন চলে আসে, এরকম তো বিশাল অনুষ্ঠান আমাদের বাড়িতে, মানে অনেক বড় অনুষ্ঠান, আমাকে আমি সুন্দর মেহেদি করাইতে পারি দেখে আমাকে দেখ, আমাকে কেউ মেহেদি করাইতে আসতেছে না, মানে ড্রাগন কুলা সাজাইতেছে না, কোনো কিছু করতেছে না, মানে আমি পারি কেউ আসতেছে না যেন আমার বিয়ে, আমি কি করবো, সব বলতেছে কি দেখ রেডি করে দিচ্ছে তুই একটু সাজা, পুরো নিজের বিয়ের ঢাকন নিজের গায়ে মানে নিজের হলুদ করা নিজেই অনেক বড় হলুদের অনুষ্ঠান করছে, পরে এখন রাত্রেবেলা আসছে আমি না এখানে আসছি মোটর সাইকেল নিয়ে, আমার তো হলুদ আমি আমি যাবো কি করে, দেখো তুমি আমার চেয়ে হলুদ পড়ায় মানে মেহেদি পড়ায় দেবা, এটা কি সম্ভব, হ্যাঁ মেলাম পড়বোই না, আমি কি করবো সেই হলুদের কাপড় নিয়ে আমি রাস্তায় আমাদের বাড়ির সামনে রাস্তা আসতে আড়ালে যে মেহেদি পড়াইতেছি, একজন লাইট ধরে রাখছে আমি মেহেদি পড়াইতেছি, তো চলে গেছে পরের দিন তো দিয়ে বিয়ে হলো খুব নিয়ে তো নিয়ে গেল রাত্রেবেলা, আমাকে বলে দিচ্ছে আজকে তো আজকের মানে তো বোঝো আজকের মানে কি, আমার বলে কি যে আজকে সারা রাত জায়গায় থাকতে হবে, তোমার কথা আমি শুনবো আমার কথা তুমি শুনবা সব কিছু, ঘুমানো যাবে না ব্যাস এটাই হচ্ছে, আমার তো গ্রুপ প্রচুর ঘুম বুঝাইতে পারবো না, আমি মানে গল্প করতে করতে মালিশ এসেছে আচ্ছা ঠিক আছে এরকম, তো বসে রয়েছে মানে ও ঢেলাম দিয়ে এরকম পাশে বসে, তো ওর গল্প বলে আমি তোর হোম টাকা ও করে কি চোখের পাত দুটো এরকম টাইমে ধরে মনে যাবে না, আমি আচ্ছা ঠিক আছে তো এরকম করতে করতে সকালে এসে গল্প করতে করতে সকালে এসে মানে ঘুমটা কি খুব মানে একটা ইয়ে করতো, তো দেখ এরকম করে চলে গেল ফেব্রুয়ারিতে চলে গেল
আবার সৌদি আরব,
সৌদি আরব চলে গেল তিন মাস আড়াই মাস ছিল,
কেমন ছিল এই তিন মাস,
পৃথিবীর সব সুখ যেন
স্বপ্ন কি এর চাইতে বেশি সুখে
না, এরকম আমি এতটাই এতটা কি মানে যতটুকু আমি সুখ পাইছি ততটুকু আমার স্বপ্নের মধ্যে ছিল, মানে এতটুকু আমি স্বপ্নে দেখতাম, তো আমার গোছালো গাছালো কাজ বাজ অন্যরকম, আমি সবসময় প্ল্যান করতাম আমি এটা করবো ওটা করবো এরকম করে আমার শ্বশুর শাশুড়িদেরকে বা আমার বরকে আমি এরকম করে রাখবো সবসময় আমি যেটা বলতাম সেটাই সে এরকম, আর আমি ওকে আমি গুছাইতে পছন্দ করতাম গুরু এই শার্টটা তুমি পরবা আজকে পরবা এরকম, তো তুমি কাপড় চোপড় গুলা সুন্দর করে ধুয়ে লন্ড্রি মানে বলতাম যে নিয়ে যাও আসলে আবার ওই ড্রয়ারি ওয়ার্ড্রোবের ড্রয়ারিগুলো গুছায় গাছায় রাখতাম ওই এর মধ্যে গুরু আর একটা জিনিস যেটা আমার খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে আমি যখন ওই বাড়িতে যাই, ওই যে বিয়ে করে নিয়ে যায়, তখন একটা ঘর ছিল, সেটা হচ্ছে আমার বড় ভাসুর এর মধ্যে বিয়ে করে আসে, ওই ঘরটা দখল করে। আমাকে একটা ঘর দেওয়া হয়েছে একদম ভাঙা, আমার শ্বশুর শাশুড়ির অনেক আগের একটা ঘর, মানে ওর মধ্যে কোনো ই ছিল না, ওই প্রকারের মতো একটা ই ছিল, ওই ঘরটা থাকি। তারপরে যাই হোক, একটা ফ্যামিলিগত ভাবেই মানে বাড়িতে কিছু গাছ টাছ থাকে, তো ওই 95,000 টাকায় গাছগুলো বিক্রি করা হয়, মেহেরগুনি গাছগুলো, তো ওই টাকা দিয়ে আর আমি ওইখান থেকে যে পাঠাই ওই দিয়ে আমি ঘর তৈরি, একদম ঠিকঠাক একটা ঘর তৈরি করি। ওই বাস ওর যে যায় তখন যা টাকা দেয় আমি শুধু পড়াশোনা করি আর ওই ঘর, মিস্ত্রি খাবার এই মানে যা লাগে সেটা আমি ওখানে ফরিদপুরে যাই, বাবার বাড়ি আবার শ্বশুর বাড়ি সবটাই, তো ঘরটা আমি কমপ্লিট করি কিন্তু রং করা হয় না। তারপরে আমার বাবার বাড়ি থেকে আমাকে ফার্নিচার দেয়, ফার্নিচার দেয়, তো ওগুলো সব নিয়ে সাজাই আসবে সবকিছু, মানে এতদিন দেখে গেছে একটা ভাঙা এখন একটা পরিপূর্ণ ঘর, তো আমি সবকিছু সাজানোর পর আসে সবকিছু অন্যরকম একটা এই অবস্থা পায়। আর আমি সবসময় হাসি খুশি, সবসময় আমি হাসতে পছন্দ করি।
সে কি দেখলো?
সে আমার মানে এত দেখে গেছে একটা ভাঙা ঘর, সে একটা সুন্দর সাজানো ঘর, সেই ঘরের মধ্যে সবকিছু আছে, তার ইচ্ছা মানে সবকিছু আছে, ওর মধ্যে কোনো ই নাই, কমতি নাই। খুব কষ্ট করছি ঘরটা, মানে আমার খুব কষ্ট হয়েছে, খুব স্যালারি কম ছিল, অল্প পাইতো, আমি খাইতাম, এখানে চলতাম ফ্যামিলি, ও এখানে চলতো, আবার ফোন, আবার ঘর, মানে আমার খুব কষ্ট মানে করা হয়েছে ঘরটার পিছনে। তো আমাকে আসতে মানে প্রথম সবসময় বলতো যে তুমি আমাকে নিতে আসবা ঢাকা, আমি না কখনো বাবা না আমি যাবো না, আচ্ছা ঠিক আছে রাস্তায় আসবে, সবাই যাই দিচ্ছে আমি তো যাই না, ঘরের মধ্যে বসে রয়েছি বাবা, নতুন নতুন লাগতেছে খুব। তারপরে আসতে যাই হোক এরকম হয়েছে, এরকম করে মানে আবার আসলো, আবার চলে গেল, তারপর এক বছর পর, তো পরের বার কমপ্লিট, আনোর কিছু কাজ ছিল বাইরের সেটাও কমপ্লিট, তো গুরু এবার আসছিল 2013 সালে জানুয়ারির 27 তারিখে আসছিল। আমাদের খুব স্বপ্ন সবকিছু হয়ে গেছে, এখন একটা বাচ্চা দরকার, খুব দরকার, আমরা আগে থেকে এমনি আমার ফ্যামিলি আমার মা খুব চাইতো যে একটা বাচ্চা কাচ্চা হোক, তো এমনি ফুকে ঠুকে দেখাইতো, আমি এবার ডাক্তারও দেখাইছি, তো কোনো সমস্যা নাই, শুধু হচ্ছে কি যে আমরা হয়তো অনেকদিন দূর মানে থাকি, কাছাকাছি থাকতে পারি না, এটাই হচ্ছে মানে সমস্যা। তো এরকম করে এইবার কেউ আসছে, ডাক্তার দেখাইছি, বাড়িতে ওই ঘর পুরো বাড়ি আমার ওই ভাসুরের বাড়ি, আমার সব বাড়ি ঘর রং করছি, যা ছিল টাকা পয়সা ছিল মাথা সদাই করছি, মানে এরকম এরকম করেই চলে যায়। এখন সব শেষ, আমরা এখন মানে খুব ভালো অবস্থায় আছি, এখন একটা বাচ্চা দরকার, এটাই আমাদের চাওয়া। ডাক্তার ডাক্তার দেখেছি, কোনো রকমের কোনো ইহা নেই, তো এক সময় মানে ও আবার চলে যায়। চলে যাওয়ার পর বলে কি আমার না ভালো লাগতেছে না, আমি যাবো না, এরপরে ফোন একটা ইয়া নিয়ে সিম নিয়ে গেছে, প্লেনের মধ্যে বসে বসে বলছিলাম চলে আসে, আচ্ছা ঠিক আছে চলে আসো, এই ইমোশন এত ভাবিক যে জীবন চলে, আমি বললাম না তুমি বললাম আমি তো জানি তুমি আসবা না, তুমি বলতেছি আমি ওটাই বলতেছি সেটাই, তো চলে গেছে গুরু। যায় এক মাস হয়ে গেছে, আমার শ্বশুরের একটা অপারেশন, হানিয়ার অপারেশন, কিছু টাকা পয়সা পাঠাইছে পড়ছি, ফোন করছে আমার বড় বাসর চলে যাবে হজে, হজে না মানে উমরা হজে যায় ওখানে থাকা যাবে এরকম। তা আমি গেছি আমার শ্বশুর বাড়িতে, আমি ভাবলাম কি যে সদর করে কিছু ওয়ালমেট বানাই দিচ্ছি তাই নিয়ে যাই, বাড়িতে গেলাম রাত সন্ধ্যে সব কিছু গোছায় গেছে, ঘর ঠর মুছে আমি পরিষ্কার করে, তারপরে হচ্ছে আমার শাশুড়ি এলো চুষ্ট বানায় আমি শুয়েছি, আমাকে জিজ্ঞাসা করতেছে ফোন, আমি মিস কল দিছি, মিস কল দিছি আমাকে ফোন করতেছে, ফোন করছে কিছুক্ষণ পর, এর মধ্যে গুরু আমি শুক্রবারের শেষ রাতের দিকে আমাকে ফোন করছে, লিপি জানো আমার খুব ঘুম গুরু, মানে ঘুম মানে কি বলবো, চারটের দিকে ফোন দিছে, জানো আমার না অনেক খারাপ লাগতেছে, মানে আমার বুকের মধ্যে খুব জ্বালা করতেছে ভোর রাত্রের দিকে। ও একটা ফ্রেন্ডের বাসায় ছিল সেদিন শুক্রবারে, কাজ ছিল না চলে গেছে, তো আমি বলতেছি কি যে আমি আর মানে ঘুমে থেকে এক চোখে ঘুমেছি, কি কি হলো এরকম করতে আমি আবার ঘুমে পড়ছি, আবার না আমি ঘুমের মধ্যে থেকে আমি আমার জায়গায় আবার মিস করেছি, কি ব্যাপার কি হলো, বলছে কি যে আমার না বুকের মধ্যে ব্যথা করতেছে, তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে সকালে ডাক্তার কাছে যাবা, ডাক্তার কাছে যা ডাক্তার দেখাবা, বলতেছি কি যে আসলাম টাকা টুকা তো সব পাঠায় ফেলেছি, এখন হাতেও খবর উনি খুব কম, তখন সে এত কিছু বোঝার দরকার নেই, যাই হোক শনিবারে হলো সে কাজ, আমি সে কাজে যেত না যায় নাই, ফোন করতেছে বাসায় সারাক্ষণ ফোন করতেছে, তো ফোন করার পর আমার একটা ছোট ভাস মানে ভাতিজা আছে, ভাইয়ের ছেলে, ওকে নিয়ে আমি খুব ছোট তখন 4-5 মাস বয়স আমি শুয়ে দিচ্ছি, তো ফোন দিচ্ছি লিপি জানো আমার না খুব বুকের মধ্যে ব্যথা করতেছে। আমি বলছি কি প্রচুর সিগারেট খাও, এত সিগারেট খাও তুমি, এর জন্য তোমার এই সমস্যা, এত সিগারেট খায় মানুষ, এই তুমি কিছু করলে খালি সিগারেটে ফোটা দাও এরকম বলে। আর একটা কথা, রাত্রেবেলায় ভয় দিয়ে গেলে আমার মানে আমার শ্বশুরের ঘর থেকে সিগারেট আয়না দিতে হইতো, মানে এত সিগারেট খাই তো প্যাকেট শেষ, আমছে বিদেশ থেকে নিয়ে আসে আমি কি করি, সবার দেয় আমি জানি তো শেষ হয়ে যাবে, প্রথমবার আমার অভিজ্ঞতাটা হয়ে গেছে, আমি ওই 2-3 প্যাকেট লোকায় রাখতাম যে যখন থাকবে না রাত্রেবেলা উঠে যদি এরকম করে তখন মানে কোথায় যাবে, তো দেখা যাচ্ছে কি আমি বের করতাম পরে মানে যখন সহ্য করতে পারতাম না এরকম করতো যে আমার একটা সিগারেট নাই আয়না দাও, আমার পাশ থেকে আয়না দাও আয়না দাও এরকম বলতে, শেষ হয়ে গেছে এত সিগারেট আয়না বলছো আবার শেষ, তো বলতে কি যে আয়না দাও আমি বের করে দিলাম, তুমি গিয়ে লুকা রাখছো এরকম করে মানে এরকম হইতো। তো আমি রাগ করতেছি, আচ্ছা ঠিক আছে কিছু ঠান্ডা খাও, তোমার বুক জ্বলতেছে একটু ঠান্ডা খাও, আমি যাওয়ার সময় আবার মানে এতগুলো রিনিটেড দিয়ে দিচ্ছি, নাপ্রেসটা দিয়ে দিচ্ছি যে তোমার যদি কোনো রকমের সমস্যা, সৌদি আরবের ওষুধ নাকি খুব সেটা কাজে লাগে না, মানে ইঞ্জেকশনটা দেয় সেই মানে সব জিনিসের মধ্যে মানে ইঞ্জেকশন এরকম, তা আমি দিচ্ছি তোমার যদি খারাপ লাগে তুমি ওই মানে ঘাসের বড়িটা খাও বা এরকম। তো আমি বলতেছি তুমি ঠান্ডা কিছু খাও, খাইছো খাও খাও করো কেন সবসময় মানে এরকম, আর হলো ওর যে এত খারাপ থাকতেছে এটা আমি বুঝতে পারতেছি না, আমি মানে বুঝতে পারতেছি আমি বলতেছি কি আমি কোনো কি করবো অত দূর, আমার তো কিছু করার নেই, আমি শুধু উপদেশ দিতে পারি যেখান থেকে যে এটা করো ওইটা করো এরকম, আমি তো যদি থাকতাম হয়তো আমি নিজের জিনিসটা তৈরি করে খাওয়াইতাম বা এরকম হয়তো। তো রবিবারে কাছে গেছে একটু ভালো লাগছে, সকালের দিকে কাজে গেছে, এখানে যায় একটু অসুস্থ হয়ে গেছে, এখানে শুয়েছে আসছে বাসায় বসে করছে আম কেটে খেয়েছে, তারপর আমার ফোন দিয়েছে আমি কল দিছি ফোন দিয়েছে, তখন এখানে মাগরিবের আজান দিছে আর ওখানে ছিল হচ্ছে 3:30-4 তিন ঘন্টার ব্যবধান 3টা দিয়ে, তো আমি ছুঁয়ে দিচ্ছি আমার শাশুড়ি ছুটি মানে মিস কল দিছি ফোন দিছে কি করতেছ, বলছি কি যে ঘটর পরিষ্কার করলাম মারি রুটি বানাই দিছি, তো আমি এখন একটু শুয়ে দিছি, তো প্রায় 30-40 মিনিট কথা বলছে আমার সাথে। তো আমাদের সবসময় ফোন আমাকে ফোন রাখার সময় বলতো আই লাভ ইউ, এই জিনিসটা বইলে সবসময় রাখতো, এরকম আগের দিন ওনাকে বলতো বলছে যে যা আমার না মনে হয় কি যে তোমার আর আমার এই দেহটা এই মনটা এক হয়ে যেত, মানে এই দূরে থাক আমার ভাল লাগে না, মানে এরকম এক একটা কথা বলতো আজ খুব দিই, তাহলে ভাবতাম কি যে ওর অসুখ বলতে কি জানো আমরা মরে যাবো এরকম বলতো, আমার এই ফালতু কথাবার্তা, মানুষ অসুস্থ অসুস্থ হইলেই কি মানুষ মরে যায়, তুমি একটি কিছু হইলেই খালি কথাটা বলো কেন বলো এরকম, আর তুমি সবসময় বলো যে আমি তোমার আগে মারা যাবো কেন, বলতে কি যে আমার মনে হয় যেন কেন এরকম, আমি না গুরু যাই হোক আগে যাই করছি মানে আমি এবার প্রচুর কান্নাকাটি করতাম তা ধরে সাউন্ড মানে মা পুষাইতাম ছাড়ছিলাম মনের সময় আমি কেন যেন গুরু খুব কাঁদতাম খুব কাঁদছি এবার মানে আসার পরে খুব খুব কান্নাকাটি করতাম কেন যেন আমার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসতো আমি নিজেও জানতাম না, আমি বসে রয়েছে পায়দান বলতাম কি সরি আসলে কত কিছু তোমাকে বলছি আমার কেন এরকম মনে হতো আমি জানতাম না গুরু। তো যাই হোক রবিবার রাত্রিবেলায় শুয়েছি তো কথাবার্তা শেষ, আচ্ছা আমি বলছি যে তুমি একটা বাংলাদেশি ডাক্তার দেখাবে এখন যারা আসতে বাসায় রেডি হয়ে বাইরে হবে, বলছি তুমি এখন যাবা একটা ফ্রেন্ড নিয়ে যাবো বাংলাদেশে একটা ডাক্তার দেখে তুমি নিজের মনে কথা খুলতে বলতে পারো যে আমার এই সমস্যাটা হচ্ছে ওই সমস্যাটা হচ্ছে এরকম, তো বলছি হ্যাঁ যাবো, তো এরকম বলা হয় মানে অনেক কোন কথাবার্তা বলে বাইকে দিস আচ্ছা ঠিক আছে রাখি হ্যাঁ আমি আচ্ছা আমি রাখতেছি আমি রাখলেই ডাক্তারের কাছে যাবে, আমি যদি বলি যে আজকে রাখার দরকার নেই তাহলে কোনো সে খাওয়া দাওয়া সব বাদ এরকম, তো রেখে দিছে পুরো 10টার দিকে আমার ভাসুর কান্না কর মানে তার ঘর থেকে চিক খেয়ে দেওয়া উঠছে, আমি ভাবছি কি ডাকাত আসছে কারণ 5 তারিখে সে চলে যাবে টাকা ঘরে, আমি দৌড়ে ঘর খুলে ঢুকছি এখন শুনে কি যে নাই কে নাই, আমি ভাবছি আমার মুমাসের সমস্যা পিষ্ট করছে, এরকম করার পরে আমি আর বুঝতেছি না যে ব্যাপারটা কি এটা আসলে কি মানে সে চিৎকার পারতেছে আমার শ্বশুর শাশুড়ি চিৎকার পারতেছে আমি শুধু যা বলতেছি কি আমি তো বুঝ আমি একজন মানুষ আমি কি বুঝে আমি বলছি কি হয়েছে কি হয়েছে, তখন বলতেছে কি যে ঝলিল আর নাই, এগুলো আমার বিশ্বাস হইতেছিল না, আমি ওর ঘর থেকে হাইটে এসে আমার ঘরে আসছি আর ফোন দিতেছি কিন্তু আমার ফোনটা রিসিভ করতেছে না কেউ, আমি বিশ্বাস মানে আমার মনে হইতেছে কি যে উনি ভুল বলতেছে উনি বোধহয় ভুল শুনছে কারণ আমি তো একটা মানুষের সাথে কথা বলছি এই কথাটা বলেই আমি ঘুমাইছি মানে আমার কথাটা বলতে শুয়েছি, শুয়ে ঘুমাইছি, আমি কোনো রকমের বিশ্বাস করতে পারতেছি না। কিন্তু গুরু জানেন যে আমি ফোন দিতেছি, সবার কাছে ফোন দিতেছি, আমি এতটা মানে সুস্থ। আর আমি বলতেছি কি আল্লাহ মনে হয় কি স্ট্রোক করছে, আল্লাহ তুমি ভালো করে দাও। আমি মানতেছি সবকিছু, মানে মানত করে যেটাকে আমি মানতেছি। আমাকে আমি ফোন করছি আমার মানে ভাবির কাছে, ভাবি আসলে আমাকে ফোন করে দেখেন তো কি হয়েছে। তখন বলতেছিল কি যে প্লিপি তুমি চিন্তা করো না, যখন এই কথাটা বলছে গুরু, আমি যখন বলছি তুমি চিন্তা করো না গুরু, আমি আর কিছু বলতে পারি নাই, আমার ফোনটা কোথায় পড়ছে আমি জানি না। আমি ফুলের মধ্যে যে লুটে বসছি একদম, আমি যে কি করবো আমি বুঝেছিলাম না, যে আমি আমার এখন কি করা উচিত। আমি পাগল হয়ে গেছি গুরু, দেয়ালের মধ্যে মাথা ঢুকতেছি, আমার ঘরে কেউ নাই, শুধু আমি একা, তারা আমি ঘরে কান্নাকাটি করতেছি, আমি একটা ফুরুস ফুরুস হয়ে গেছে।
প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিও, যার ভেতরে প্রতি সপ্তাহান্তরিকভাবে আমাদের সাথে যুক্ত হন ভালোবাসার অতিথি, আমাদের সাথে যুক্ত হন আমাদের আমাদের আমন্ত্রিত অতিথি, এবং তার সাথে আমরা সমানভাবে বাঁচি অথবা মরি, তাদের সাথে আমরা হাসি অথবা তাদের সাথে একসাথে কেঁদে উঠি। সাধারণ একটা পরিবারের বিলাস পয়েন্ট আমাদের আজকের অতিথি বন্ধু লিপি, খুব সাধারণ একটি জায়গা থেকে আজ এসেছিলেন। কথা শুরুতেই বলছিলেন যে গুরু এমন এক জায়গা থেকে এসেছে যেখানে আলোর এখনো কারেন্টের আলো পৌঁছায়নি, এমন একটি জায়গা থেকে এসেছি আপনাদের এই অসাধারণ স্টুডিওতে। জলিলের প্রসঙ্গ আসছিল, জলিলের প্রথম থেকে শেষ পর্যন্ত যখন জলিলের কথা শুনছিলাম, বিদেশ বিভিয়ে কোনো সময় কখনোই ভালোবাসার এই মানুষটিকে ছেড়ে এক মুহূর্তের জন্য দূরে কোথাও থাকতে চাইনি। এই জলিল ছেলেটি জীবনের প্রথম দিন থেকে যখনই আমাদের এই বন্ধুটিকে দেখেছিল, তখনই পরম ভালোবাসায় পরম মমতায় তার জায়গাটিকে নিজের মনের মধ্যে করে নিয়েছিল। এবং জীবনের প্রথম দিন থেকে মানুষটিকে একান্ত নিজের আপন করে নেয়ার জন্য তার প্রাণান্তকর পরিশ্রম ছিল, প্রাণান্তকর চেষ্টা ছিল। কখনো হয়তো জলিল লিপির মায়ের পা ধরে আশ্রয় পড়েছে যে আমার এই আপনার এই মেয়েটিকে আমাকে দিয়ে দেন। জলিলের মা বলতেন যে লিপি দেখতে নাকি ভালো না, গায়ের রং নাকি চাপা, কত রকম কথা কত দিক দিয়ে শুনতে হতো। কিন্তু কিভাবে জলিলকে মানুষ বুঝাবে যে জলিলের মন উজাড় করে, মন আলো করে যদি সবচেয়ে পৃথিবীর সুন্দরতম নারীর জায়গা ছিল সেটি হচ্ছে লিপি, তার দৃষ্টিতে তার মনের আঙিনায় তার কল্পনাতে লিপির চাইতে সুন্দরতম নারী বিশ্বে কখনো আসেনি, ভবিষ্যতেও কখনো আসবে না। এত ভালোবাসা, এত প্রেম, এত মহব্বত, এত টান এই মানুষটির প্রশ্নে ছিল এই জড়িয়ে খুব অল্প বয়সে। জলিল চলে গেছেন সেই না ফেরার দেশে যেখান থেকে কেউ কখনো ফিরে আসে না।
This track was downloaded from FusionBD.com.
আমার মাকে ফোন করছে, আমার ভাই বিয়ে হয় মাঝে সময়। ফোন করে বলতেছে লিপি কি ফোন করে ওই বাড়িতে নিয়ে আসে কেন চলছে নাই। আর মা খুব ভালোবাসত, খুব ভালোবাসত। যখন জগাবে তোমার মতো আমাকে বকতো, রাগ করতো সবসময়, এতটা ভালোবাসতো যে বোঝাইতে পারবো না সবসময়। চলিল আমু একটা কথা বলি, রাগ করলে ডিসেম্বর কেমন করে? আমার মা পাগলে গেছে গুরু, এদিকে আমি ওকে ওদিকে মরবো বাবা। সবাই খুব ভালোবাসতো, সবাই গ্রামের সবাই এত ভালোবাসতো। আমি যদি বলতাম যে তুমি তিন মাসের জন্য আসতো, এটা সময় মানুষের সময় দাও, আমাকে একটু সময় দাও না কেন? বলতে লিখে জানো, মানুষ মরে গেলে না কিচ্ছু থাকে না, শুধু সেই ব্যবহারটুক থাকে, ভালো ব্যবহার, মানুষের সাথে কথা বলে। দেখো বড় জনকে কেউ দেখতে পারে না, কেন মানুষের টাকারে কি হয় দিদি? আমি টাকা দিই তোমার কাছে, ভাঙে আনতো রিয়ার্স, আমি প্রতিদিন পাশো রাগ হয়ে যেতাম, প্রতিদিন পাশো এরকম করে কি হয় নাকি? কি করো তুমি? কি কথা বললো না দিদি, কি যে করি এটা এখন বোঝাইতে পারবো না, যখন মনে যাবো না তখন দেখবো কি। দুটা গ্রাম ছিল, আমার মনে হয় না গুরু এমন কেউ নাই একটু দেখা, কারো ঘুম ছিল না, আমার মাসে দৌড়াই গেছে পাগলের মতো। যখন জ্ঞান ফিরে গেল ওর ছবিটার দিকে তাকালে আমি আমার ভিতরে যাই, বুঝাতে পারি না গুরু আমি আমার সাথে কথা বলছি সেটাই বুঝাতে পারি না, আমার অনেক কষ্টে। আমি যখন জ্বর দিকে তাকাই অনেক কষ্টের ঘর, অনেক সংসার, অনেক স্বপ্ন, আমি আমি আমার অঙ্গে দেবে এক মাস আট দিন মানুষটা আমার পাশে ছিল। আমি গেলে শুধু আর করতাম বাইরে যাও কেন, এত এত বাইরে যাও কেন, ভালো লাগতো না গুরু। এবার মানে ও যে বিয়ে করছে কোনদিন গোসলের পানি উঠায় নাই, একটু রুম কি আছে নাই করে নেয়, আমার ভালো লাগতো না। আমার বর আমি একটু কিসমত করতে চাই, এতদিনটা পরে আসে আমি সব কাজগুলো আমার মতো করে দিতে চাই, সবকিছু আবার সঙ্গ পাইতে চাই, এরকম মানে বৈশ গল্প করবো, ঘুরতে যাবো, এতো সবসময় তারা একটা প্ল্যানের মধ্যে থাকতাম, প্ল্যানিং করে করতাম যে এটা করবো এটা করবো এরপরে এরকম করবো, সবকিছু ধারণা করতাম, পাশে বসে থাকতো। মানে তারপর তিন দিন হয়ে গেছে, এখন তো লাস্ট ডেট বলে আনতে হবে, ফোন করতেছে সবাই, ওকে আমার নোনা সেই জানায় থাকে একজন, দিতে হবে না না, আমরা আমার শ্বশুর শাশুড়ি আমি বলি যে আমরা নিয়ে আসবো, আমি ছেড়ে রাখবো, মারা গেছে সৌদি আরবে থাকুক, আমার বাসু কোনো রকমের রাজি না, সে আনবে আনবে করতেছে খুব। হ্যাঁ মানুষে কি বলবে, সমালোচনার ব্যাপার তাই নাই, সবাই আনে আমরা আনবো না, এরকম একটা কথা আমি না আনবো না। তো সবাই বলতেছে কি আসলে ডেড বডিটাই মানে মেন, এখানে জনসত্য ফিরে চলে গেছিলাম ভাসর ফরম ফরম সবকিছু নিয়ে আসতাম, আমার নাম নুরসাদ জানাম, সবকিছুতে আমার ভোটার আইডি কার্ড তখন আমি থাকলে আমার খুব যত্ন করে, আমি চলে গেলে মানুষের কাছে শুনি আমার শাশুড়ি খুব কামাকাটি করে বলে যে গালে টোল খামে আনছি আমার ছেলেটা চলে গেছে।
এই টোল খাওয়া নিয়ে এই কথা যাদের গালে টোল খায় তারা
জামাই খায়,
জামাই খায়,
হ্যাঁ দিয়েছে উনি গুরু অনেক আর অনেক কিছু শুনতে হয়েছে। আমি আসলে খুব সবাই খুব এরকম আমি চলে গেলে যেমন আমার নিয়ে যায় আমার মা পাগল হয়ে যায় মানে অঞ্চল নিয়ে নিয়ে যায় তারপরে আবার চলে গেলে এরকম গবেষণা দেখি যে ফরমটার মধ্যে একটা নামটা চেঞ্জ লিপি না মানে লিপি নাম আমি আমার নামটা তো লিপি ঠিক আছে ডাকলাম এটা সবাই জানে কিন্তু আমার একটা ভোটার আইডি কার্ডের ব্যাপার আছে একটা ডেড বডি আনবো সেখানে অনেক কাগজপত্র ব্যাপার আছে তো আমি নামটা চেঞ্জ করতে বলি কিন্তু করে না যাই হোক না করাতে গুরু বড় রকমের একটা সমস্যা হয়ে যায় কিন্তু আমার ভোটার আইডি কার্ড যদি চায় আমার কাবির নামা চায় আমার সবকিছু আমার নসা চায় তো উনি কিসের জন্য জানে এই দিনে আর সব কাগজগুলো এখানে লেখা থাকে যে এই যাবতীয়
আনতে কি পারা যায় ফাইনালি
দাফন হ্যাঁ গুরু আমি
আট মাস পরে
ছিল আমার বর মারা যে হচ্ছে জুনের 2 তারিখে
আর লাস্ট নিয়ে আসুন কবে
ডিসেম্বরের 15 তারিখে দাফন করি
2013
হ্যাঁ এরকম সবকিছু মানে ওখানে যে কিছু টাকা পয়সা দেয় আমি সবগুলো সব ঘরের পিছনে আসছি
ফাইনালি জরিরের লাশ আপনি নিয়ে আসতে সক্ষম হলেন আট মাস পর
আনছে আমি জানি না যে আমি লাশ আসছি ওটা তো হচ্ছে আমার ভাসুর আমার উনাসে জামার উপরে সবকিছু নিয়ে আসতো কি করে দিছে টাকা পয়সা যা আসবে সে তার হাতে দেওয়া
ফাইনালি জলিলের লাশ আসলে এবং আপনি দেখেছিলেন
আমাকে লাশটা এখন ঢাকা থেকে গ্রামে মানে তখন আমাকে ফোন করে যে বাড়িতে লাশ আনতেছি তুমি আসো আমি যাই ছাড়তে পারবো না এক মাস তো একটু একটু করে আস্তে আস্তে করে একটু একটু করে আমি নিজেকে বোঝায় যাই হোক ভাগ্য ছিল এরকম হয়েছে এটা হয়েছে তাই আমি দেখবো যেটা আমি আমি মনে চিনতাম সব দিন দেখবো ভালো করে দেখবো এরকম গুরু আমি একবার একটু তাকাই ওটা খুলছে অনেকক্ষণ আগেই খুলছে কাটা খাওয়া করছে জানি না আমি আর কিছু বলে অনেক তো একটা মানে কি বলবো কি উপমা দেবো আমি জানি না আগুনের কয়লা কিরকমটা হয় শুধু দাঁত গুলো দেখা নাকটা বুঝে গেছে কিন্তু খুব লম্বা মানুষটা খুব লম্বা ছিল খুব লম্বা চুলগুলো খুব সুন্দর ছিল কি যে তার সৌন্দর্য কিন্তু এই যে আমি বুঝাইতে পারতেছি না যে এই ডেড বডিটা তার এটা আমি বুঝাইতে
পারছি না
আমি মানে আমি যে কাঁপতে ই করতেছি অজ্ঞানে আমি তারপর চোখ মুছে মুছে আবার দেখতেছি ভালো করে দেখতেছি যে আসলে এটা তো ওর না কিন্তু আমি দেখতেছি কি যে না দাঁতটা তো ঠিক আছে দাঁত না আমি অজ্ঞানে পড়েছি আমার কোনো সেন্স থাকে না তারপরে আমার বাবা গুরু আসলে আমাকে তো অল্প সময় দেওয়া হয়েছে আমি অনেক কিছু বলতে আসছিলাম অনেক আমাকে সেই সময়টা দেখ তো এর মাঝে থেকে আমার ভাসুরে আমার বাড়ি থেকে বের করে দেয় একদম খরা খরা দেয় আমার মধ্যে কোনো বাচ্চা হয় নাই কোনো সন্তান নাই আমি বাড়ি থাকার কোনো কিছুই আমার নাই আমাকে ঘর থেকে বের করে ঘর আটকে দেয় এখানে অনেক কিছু হয় এলাকার মধ্যে আমার বাবার বাড়ি থেকে যে জিনিসগুলো দেয় আমাকে সেটাও দিতে চায় না বলে যে আমার ভাইয়ের টাকার কেনা এরকম অনেক অনেক কথা অপবাদ দিয়ে আমি বাধ্য হই সব টাকা পয়সা তো পুরাই উঠেছে আমার আর কোনো কিছুই হয়নি এখন জিনিসগুলা সবাই বোঝায় যে তোর তো একটা লাইফ আছে এসে অনেক কিছু বোঝায় বাবা মারও হয়নি পরে ভোট অফিসে চেয়ারম্যান অফিসে একটা দরখাস্ত করে ওখানে চাপায় ওখানে সবাই বলে যে ওর জিনিসগুলো ওরা ফেরত দেওয়া হবে, বিদেশ থেকে যে টাকা পয়সা গুলো আসে ওর অর্ধেক দেওয়া হবে, যতটুকু পায় এটুকু দেওয়া হবে। তারপরে জিনিস থেকে আমার শাশুড়ির পছন্দ মতো মানে আমাদের চাইছে আমি দিয়েছি। আমি তখন আমি আর বলছিলাম যে আপনার ছেলে মারা গেছে, আমারও তো বর মারা, আমার সারা জীবন যাকে নিয়ে থাকবো এই সংসারে, এই ঘরে আমি অনেক স্বপ্ন অনেক আসেনি, আমি তো চলে যাওয়ার জন্য আসিনি। যাই হোক হয়েছে, এটা নিয়ে বার্গেটিং না করে আমার আপনার একটা মেয়ে যদি এরকম হয়তো কি করতেন, সেটা করতেন সেটা আমাকে করে দেন, আমি বলছিলাম আমি কথাটা আমার শ্বশুরকে, কিন্তু সে না করে আমাকে কিছুই দেবে না। আমি গেলে কোনো খব মানে গ্রুপ কোনো ই নাই না আমাকে কোনো রকম, আমি যে এবার একটা মানুষ ছিলাম এত কিছু করছি সেটাতে আমার আমি গেলে কোনো ই নাই, ঘর আটকে দিতে
গুরু
মানে আমার ওই যে ডেড বডি আছে আমার এলাকা আমার পাশেই মনে হয় যে তিনটে চারটা বাড়ির পাশে একটা কবরস্থান আমাদের ওইখানে ওইখানে দাফন করতো আমাদের। তো কিন্তু চার দিনের যে মিলাত হয়েছে সেটা তো আমাকে বলা হয়নি,
কিভাবে
যে ও আসছিলো বলছে যে হাতটা অনেক বড় ছিল, বললাম গুরু। আর তারপর হচ্ছে আমার একটা জায়গা নেওয়ার ইচ্ছা ছিল যে আমার একটা প্রাইমারি স্কুলে একটা জব হোক এরকম একটা জায়গা চান, টাকা দেওয়া হচ্ছিল বেশ কিছু টাকা ওখানে মানে হয়েছে কিছু দিচ্ছে কিছুই হয়েছে। তো এই টাকাটাও আবার মানে আনছিল একজন কাছ থেকে তাকে দেওয়া হয়েছে। তারপর আমি একটা মানে গরু কিনছিলাম গুরু, সেই গরুর টাকাটা দাবি করছিলাম শ্বশুর আমার যে কয়েকটা গয়না গাটি দিয়েছিল সেই গয়না গুলো দাবি করছে চিন্তা দিয়ে দিতে হবে।
আপনি আছেন কোথায় তাহলে এখন?
আমার বাবার বাড়িতে
এখন
বাবার বাড়িতেই থাকি এক বছর।
তাদের সাথে কোন রকমের কোন সম্পর্ক কোন রিলেশনশিপ?
কখনো ফোনও করে না, আমার খোঁজ নেয় না, আমিও চাই না, আমাকে যে চায় না কোনো অনেক ধরনের কথা বলে।
কতদিন হলো জলিলে চলে যাওয়া?
জলিলে চলে গেছে জুনের 2 তারিখে মানে মারা যায়, আর আমরা এখানে দেশে আনি ডিসেম্বরের 15 তারিখে।
জীবনটাকে সামনের দিকে কিভাবে দেখছেন?
কিছু জানি না, আমার একটা মা আছে অসুস্থ এখন, জানি না আমার তো আমার চলে হবে চিন্তা করে। আমার বাবা আসছে আপনার সাথে, আমাকে নিয়ে খুব আমি বড় আমার ভাইটা ছোট, আমি আমাকে কেউ সান্ত্বনা দিবে কি আমি জানি না, আমি কাঁদি না কারোর সামনে কখন, বিশেষ করে মহামার সামনে আমি কাঁদতে পারি না গুরু। এখন রাত্রির জায়গা তাকে ঘুম আসে না, মনে হয় তখন বলতো চুপ এটা
আপনি ভরসা রাখতে পারেন, আপনি ভরসা রাখতে পারেন আমাদের উপরে এই কারণে যে আমাদের এই ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর সাথে যে মানুষগুলো যুক্ত থাকে, এই ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর সাথে দেশ এবং দেশের বাইরের যে লিসেনার্স কমিউনিটি যুক্ত থাকে তারা এই মানুষগুলোর সাথে সমানভাবে বাঁচে। তাদের ভালো থাকাতে যেমন উচ্ছ্বসিত হয় তাদের কষ্টে ঠিক তেমনভাবেই তারা ব্যথিত হয়। পৃথিবীতে দেখা গেছে যে যারা অনেক বড় মাপের সেলিব্রিটি, যারা অনেক সজ্জন বড় কোনো প্রতিষ্ঠানে অধিষ্ঠিত, তাদের কষ্ট তাদের দুঃখ অথবা তাদের চলে যাওয়ার সাথে সমগ্র বিশ্ব একসাথে হয়তো কাঁদতে দেখেছে, কিন্তু আমরা বিশ্বাস করি একজন খুবই সাধারণ মানুষ, যে সাধারণ মানুষের কাতারে হয়তো আমি পড়ি, মেঘলা পড়ে অথবা লিপি আপনি পড়েন, সেই সাধারণ মানুষটার কষ্ট যেভাবে তার ভেতরটাকে এলোমেলো করে দিচ্ছে, যেভাবে তার জীবনটাকে এলোমেলো করে দিচ্ছে, ঠিক সমানভাবে এটি অনুরণিত হয় আমাদেরও বুকের ভেতরে, ঠিক সমানভাবে এলোমেলো করে আমাদেরও ভেতরের অনুভূতিগুলোকে। তাই এটা আমাদের জন্য দায়িত্ব হয়ে পড়ে, কর্তব্য হয়ে পড়ে কিভাবে আপনার এই জীবনটাকে আবার নতুন করে ট্র্যাকে তুলে নিয়ে আসা সম্ভব, আবার নতুন করে পূর্ণ উদ্যমে এই জীবনটাকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যায়। লিপি আমি অনুষ্ঠান শেষ করতে হবে, অলরেডি আমরা 10 মিনিট সময় পার করেছি স্কেজুল টাইমের, তারপরে কিছু সময় আমি আরো নিতে চাই, এই বিশ্বাসে নিতে চাই যে লিপির জীবন এখন আমি যতটুকু জানি আপনি অনার্স ফাইনাল ইয়ারে এখন, এবং নিজের চেষ্টায় নিজের প্রচেষ্টায় আপনার ভিতরে জমে থাকা জলিলের ভালোবাসা, জলিলের মহব্বত, জলিলের টান, জলিলের দেয়া স্মৃতি যেটা আপনি প্রতিদিন বহন করে চলেছেন আপনার মনের মধ্যে, এবং জলিল যে জিনিসটি আপনাকে শিখিয়ে দিয়ে গেছে সেটি হচ্ছে মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, মানুষের ভালোবাসার চোখ দিয়ে মানুষকে দেখলে কিভাবে দুই সত্তা মিলেমিশে একাকার হয়ে যায়। জলিল হয়তো টের পেয়েছিল স্রষ্টার কাছে আসলে মাঝে মাঝে অভিমান করতে মন চায় যে স্রষ্টা তুমি তো অন্তর্যামী, সব জানো তুমি, সব বুঝো তুমি, তারপরে জলিলের মতো মানুষগুলো কেন এত অল্প সময় পৃথিবী থেকে চলে যায় সে না ফেরার দেশে, যে মানুষগুলোর খুব বেশি প্রয়োজন তোমার সৃষ্টি করা এই পৃথিবীতে, কারণ তারা যদি না থাকে তাহলে এত বেশি ঝামেলা, এত বেশি অসহায় এই পৃথিবীর মানুষ, তাদেরকে সামাল দিবে কে? তোমার পক্ষ থেকে তো তারাই সামাল দিতে পারে, কিন্তু কেন জানি এই মানুষগুলোই খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যায়, যে মানুষগুলোকে তোমার সৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্যই হয়তো খুব বেশি বেশি প্রয়োজন। তারপরেও তুমি সর্বাজ্ঞ, তুমি সর্বজ্ঞানী, তুমি সমস্ত বিচারের সূতিকাগার, তুমি হচ্ছে সমস্ত আশ্রয়ে আশ্রয়স্থল। দিন শেষে আমরা এটাই বুঝতে বা এটাই বিশ্বাস করতে পছন্দ করি যে তুমি যা করো আমাদের মঙ্গলের জন্য করো। তাই আমাদের সামনে হয়তো তুমি আরেকটা পরীক্ষার সামনে আমাদেরকে দাঁড় করিয়েছ আজকের এই অতিথি বন্ধু লিপিকে সাথে নিয়ে, আরেকবার হয়তো আমাদেরকে আরেকটা পরীক্ষার ভেতর দিয়ে নিয়ে যাচ্ছ সেটি দেখবার জন্য যে আমরা আসলে আমাদের খুব সাধারণ যে মানুষ সেই সাধারণ মানুষের স্বপ্নের সাথে, সেই সাধারণ মানুষের চাওয়া পাওয়ার সাথে আমরা আমাদের চাওয়া পাওয়াকে মেলাতে পারি কিনা। লিপি এখন অনার্স ফাইনাল ইয়ারে, আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হয়েছে লিপি আপনার জ্যোতিষই, আপনি কোন সাবজেক্টে আছেন লিপি?
হিস্ট্রিতে,
জেনারেল হিস্ট্রিতে আপনি অনার্স ফাইনাল ইয়ারে, এবং এই অবস্থাতে আপনার বাড়ির যে অবস্থা, পারিবারিক যে অবস্থা, এবং আপনার মা যেভাবে শয্যাশায়ী, বাবার যে অবস্থা, সব মিলিয়ে আপনার একটা কর্মসংস্থান কোন রকমে হলে আপনি হয়তো আপনার পরিবারটা বেঁচে যায়, আপনি আপনার পড়ালেখাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, যে লস আপনি জীবনে করেছেন, ভালোবাসার যে মানুষটাকে আপনি হারিয়েছেন, যে মানুষের মধ্যে জলিলের ওই কথাটা আমার কানে এখনো যেন বারবার বিধে উঠছে, বারবার ঘড়ির কাটার মতো টিকটিক করে আমার কানের মধ্যে বারবার এই জিনিসটা মনে করিয়ে দিচ্ছে। জলিল হয়তো জানতে পেরেছিল, ভালো মানুষরা নাকি পৃথিবী থেকে যাওয়ার আগে জানতে পারে যে আমি আর বেশি দিন হয়তো এই পৃথিবীতে নাই, তাই হয়তো আপনাকে বলতো যে এমন যদি হতো তোমার আমার সত্তা মিলেমিশে একাকার হয়ে গেছে, তোমার আমার মন বলে মিলেমিশে একাকার হয়ে গেছে, দুই দেহ কিন্তু এক আত্মায় যদি পরিণত হতো তাহলে মনে হয় খুব ভালো হতো। জলিল হয়তো জানতে পেরেছিল বিধায় তার কয়েক জন্মের ভালোবাসা এক জন্মে ভালোবাসতে চেয়েছিল, জলিল হয়তো ভালো চলে যাবে বিধায় আপনিও টের পেয়েছিলেন যে মেনের মানুষটির খেদমত করার সুযোগ আমি হয়তো বেশি দিন পাবো না, তাই প্রয়োজনে চাইতো নিজের ঘরকন্নার কাজগুলো তাড়াতাড়ি শেষ করে ভালোবাসা প্রিয়তম ওই স্বামীটাকে কিভাবে আরো বেশি খেদমত করা যায়, সে স্বামীর পাশে কিভাবে আরো বেশি বেশি থাকা যায়, সেই চেষ্টা আপনি নিজের অজান্তে করতেন সমস্ত কিছুকে পেছনে ফেলে দিয়ে। ভাগ্য সহায় হয়নি, স্রষ্টার বিচার হয়তো অন্যরকম ছিল, তিনি সস্নেহে টেনে নিয়েছেন তার সেই বান্দাকে তার নিজের কাছে। প্রার্থনা করি রাব্বুল আলামিন তোমার কাছে শান্তিতে থাকুক তার আত্মা। এবং তোমার সে আশ্রকুল মাখলুকাতের যে রিপ্রেজেন্ট করছি আমরা মানুষ হিসেবে, তোমাকেও আমরা বলতে চাই যে আমরা নিঃসন্দেহে তোমার সেরা জীব হিসেবে আমরা হারতে শিখিনি, হারতে পারি না, হারতে চাইও না। লিপি হেরে যাওয়া মানে সত্যিকার অর্থে লিপিকে ঘিরে পুরো জীবনটা হেরে যাওয়া, তা কখনোই হারতে পারে না। আমরা তাই চেষ্টা চালিয়ে যাচ্ছি, চেষ্টা করছি, আমি কিছু টেক্সট এন্টারটেইন করতে চাই মেঘলা, যে টেক্সটে আমাদের জানি যেরকম বহু বন্ধু বান্ধব আছে যাদের সেই ধরনের ক্যাপাসিটি আছে, যারা লিপিকে হয়তো সে ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা অন্তত সে ধরনের যদি কোনো কোনো ওয়ে আউট কেউ দিতে পারে, যাতে করে একটা একটা ছোট্ট কর্মসংস্থানের ব্যবস্থা এই গোটা পরিবারটাকে বাঁচিয়ে দিতে পারে, লিপিকে তার স্বপ্নের সাথে দাঁড় করিয়ে দিতে পারে, এটা আমার আমার চিন্তা ভাবনা আসলে। যে কোনো না কোনো ভাবে এর পাশে যদি দাঁড়ানো যায় এবং মানুষটাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, ভালো রাখতে পারি, এবং তাকে তার তার জায়গাতে যদি কোন রকমে তার পাশে গিয়ে দাঁড়াতে পারি সেই প্রচেষ্টা থেকে, তো আমরা এই ধরনের মেসেজ যদি আসে সেই ধরনের মেসেজ আমরা বেশি বেশি করে নিব, যারা কোনো না কোনো ভাবে লিপিকে কোনো কর্মসংস্থান দিয়ে সহযোগিতার হাত বাড়াতে চায়, তাকে কোনো একটা চাকুরির ব্যবস্থা করে দিতে পারে, এইরকম এরকম যদি কেউ কোনো টেক্সট পাঠায় আমরা সেই টেক্সটটা নিতে চেষ্টা করব। এবং আমরা অনুষ্ঠান একদম শেষ প্রান্তে, একদম শেষ প্রান্তে আমি বিশ্বাস করি, এবং আমরা পরবর্তীতেও এই ধরনের মেসেজগুলোকেই কিন্তু আমরা ফলো আপে রাখবো মেঘলা, যে যারা লিপির পাশে দাঁড়াতে চায় এ ধরনের কোনো কর্মসংস্থান দিয়ে লিপির জন্য প্রয়োজন, আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হয়েছে যে একটা যদি চাকরির ব্যবস্থা হয় তাহলে হয়তো তার এখন অনার্স ফাইনাল ইয়ারে হিস্ট্রিতে তাহলে পড়ালেখাটাও শেষ করে নিয়ে আসতে পারবে এবং সেই সাথে পরিবারকেও সাপোর্ট করতে পারবে। এবং এই ধরনের একটা কর্মসংস্থানের ভিতর দিয়ে গেলে আপাতত নিজেকে ব্যস্ত রাখতে পারবে এবং তার মধ্যেই জীবিত থাকুক জলিলের ভালোবাসা, তার মধ্যে জীবিত থাকুক তাদের দুইজনের ভালোবাসা, আর এভাবেই যে চোখ দিয়ে সব সময় অবারিত ভাবে পানি ঝরে পড়ছে সেই মানুষটি যেন আর নতুন করে তাকে কষ্ট না পেতে হয়, অ্যাটলিস্ট জীবনের সাথে যুদ্ধ করার জন্য প্রয়োজনীয় শক্তি যেন সে ফিরে পায়, সেজন্যই আমরা আছি সবাই মিলে একসাথে প্রণাম ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর মাধ্যমে। এ ধরনের টেক্সট আসলে সাথে সাথে আমরা এই টেক্সটগুলো নিব। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, একদম শেষ প্রান্তে যাওয়ার প্রাককালে অলরেডি ইনফ্যাক্ট 15 মিনিট সময় পার করেছি মূল অনুষ্ঠানের সময় থেকে, শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে লিপি।
গুরু, আমি তাদেরকে একটা কথা বলি, একটা প্রশ্ন করতে পারেন আরো বেশি বলতে পারেন, এটাই হোক, মানে একটা চাকরি আমার খুব দরকার বেঁচে থাকার জন্য, খুব আমার কোর্সটা কমপ্লিট করার জন্য, বড় ভাই বলেন বউ বলেন যেটা আমার মা মাঝে মাঝে আমাকে সাপোর্ট করে, আমার বাকি জীবনটা কেমন কাটবে বলে কি যে না চলিল তোকে ভালোবাসতো ওর স্ত্রী ধরে না, আবার সেই বলে যে না তোর একটা জীবন আছে আমি কি করবো করো, আমার একটা জব, আমি এটা আগে বলছি যে না আমি কিছুদিন করবো না, কোনদিনই করবো না, এটা আমার ভেতরের কথা। তারপরে ভাগ্য নিয়তি কারি কোথায় নিয়ে যাবে জানি না, আমি বিশ্বাস করি ভাগ্যকে, জনসন মানুষ একটা কথা বললে সেটা রাইট, একটা সেটা সম্ভব না মোকাবেলা করা, আমি জানি আমার কারণে হয়তো আমার বড় মারা গেছে, আমার গালে তোল খায়,
যুগের আগের আমলের কথা যেখানে একটা মানুষ বলতেছে যে টোল পড়ে সে স্বামীর স্বামীর ইসের কারণ হতে পারে, আমার মনে হয় না যে টোলটাকে কেউ বিকৃত ভাবে নিতে পারে, এটাই আমার কল্পনাতেই ছিল না, টোলের পাগল তো গোটা পৃথিবী, আর সেখানে এই ধরনের এখনো কথাবার্তা বলার সুযোগ আছে এটা তো আমার কল্পনার বাইরে, যাই হোক অহেতুক এসব বিষয় এই বিষয় নিয়ে আর কথা বলার কোনো আবশ্যকতা আছে বলে মনে করছেন, আমি
বলবো সপ্তর মানে শ্রোতাদের আমাকে সবাই দূর করবে, আমি আমার বাকি জীবনটাকে ভালো মানে সৎ আর ভালো বলতে একদম আমি আমার জীবনটাকে যেন আমি আমার মতো করে ভালো করে কোন মানে কি বলবো আমি চাই
আমি অনুষ্ঠান শেষ করে নিয়ে আসছি, আপনার কাছে আমার একটা কথা বলার আছে, সেটি হচ্ছে যে আমি চোখে আপনার চোখে আর পানি দেখতে চাচ্ছি না, কারণ চোখের পানি অনেক সময় অনেক দূর পথ সামনের দিকে হাঁটতে হবে লিপি, অনেক দূর পথ আমাদেরকে একসাথে যেতে হবে,
এবং সামনে যে যুদ্ধাবস্থা, সামনে যে যুদ্ধের যে প্রশস্ত রাস্তা, সেই রাস্তাটাকে আমাদের নিজেদেরকেই তৈরি করতে হবে। সে কারণে চোখে এক বিন্দু পানি নিয়ে আসার কোনো সুযোগ নেই, তাহলে আমরা দুর্বল হয়ে যাব। যোদ্ধা হিসাবে এত বড় পথ আমাদের পক্ষে পাড়ি দেওয়াটা আর কোনোভাবেই সম্ভবপর হবে না। সো আর কোনোভাবেই চোখ যেন ভিজে না উঠে, কোনোভাবেই চোখে যেন পানি না আসে। আমরা ফলো আপ অনুষ্ঠান করি, সে ফলো আপে যেন দেখতে পারে যে এই মানুষটি লিপি, সে সত্যিকার অর্থে ওয়ান উইমেন আর্মিতে পরিণত হয়েছে, যে লিপির মধ্যে আমরা সেই যুদ্ধবাজ লিপিকে খুঁজে বের করে নিয়ে আসতে চাই, যে লিপি সত্যি জীবনের যুদ্ধের সাথে যুঝতে জানে এবং সেই যুদ্ধে সফল কাম হতে জানে। তার জন্য অবশ্যই প্রয়োজন প্রয়োজনীয় উইপেন, সেই অস্ত্রের, সেজন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। অবশ্যই আমরা আমাদের কাছে যে ধরনের ইনফরমেশন আসবে মেঘলা, সেই মেঘলা ইনফরমেশন গুলো আমরা প্রোভাইড করব লিপিকে, এবং অবশ্যই ওয়ান ইয়ারে সেই বন্ধুদেরকে আমরা এটা এন্টারটেইন করব।
নবীর খান লিখেছেন চাঁদপুর থেকে যে উনি কিছু টাকা দিয়ে হেল্প,
আমরা টাকা অর্থনৈতিক কোন সাহায্যের মধ্যে যাচ্ছি না, আমরা চাচ্ছিলাম এমন কোন কর্মসংস্থান, এমন একটি চাকুরি যে চাকুরির মাধ্যমে সে তার নিজের জীবনটাকে, কারণ ইগোর দিক থেকেও সে কিন্তু অনেক বেশি সেই ব্যাপারে সচেতন, যাতে করে তাকে সে তার নিজের অবলম্বন নিজে তৈরি করে নিতে পারে। এবং অনার্স ফাইনাল ইয়ার স্টুডেন্ট আমাদের আজকের এই অতিথি বন্ধু লিপি, এবং তার পরিবারেরও সবচেয়ে বড় কন্যা, সব মিলিয়ে একটা চাকরি হয়তো সমস্ত কিছুকে সামাল দিতে সক্ষম হবে। আর সেই কারণে আমিও মুখিয়ে আছি আপনাদের দিকে, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফেসবুকের মাধ্যমে, যুক্ত হচ্ছেন এসএমএস পোর্টের মাধ্যমে। আপনারা যদি আপনাদের কমিউনিকেশন এই মর্মে দেন, তাহলে আমরাও সেই তথ্যটা পৌঁছে দিব আমাদের অতিথি বন্ধু লিপির কাছে। যে বন্ধুটি আমার এই কমেন্টসে লিখেছেন এমি, তিনি হেল্প করতে চাচ্ছেন কোনো কাজ দিয়ে, কোনো কর্মসংস্থান দিয়ে, কোনো চাকরি দিয়ে, সেই ব্যাপারটার জন্য অবশ্যই আমরা তার কাছে অনেক বেশি কৃতজ্ঞ থাকব। এবং ফার্দার ফলো আপ কোনো অনুষ্ঠানে লিপিকে যারা কর্মসংস্থান সৃষ্টি করতে চান, লিপির জন্য কোনো চাকরি দিয়ে সাহায্য করতে চান, শুধু আমরা চাকরিটাই এই ব্যাপারটার জন্য চাচ্ছি অ্যাকচুয়ালি, যদি এ ধরনের চাকরি দিয়ে কেউ সাহায্য করতে চান তাহলে অবশ্যই আমরা কৃতজ্ঞ থাকবো, এবং সেই বিষয়টা আমরা লিপির কাছে পৌঁছে দিব। মেঘলা, আমরা
আরেকটা এসএমএস পড়তে চাই, যা নীল আকাশ লিখেছেন সৌদি আরব থেকে, লিখেছেন যে গুরুকে সালাম, আজকে অতিথি বন্ধু ওনার সাথে পড়াশোনা করতো, ওনার বান্ধবী আর জলিল ভাই ছিলেন ওনার বন্ধু, আর ওনার নাম হচ্ছে মেহেদি হাসান, এবং উনি সৌদি আরব থেকে শুনছেন।
চিনতে পারছেন না লিপি? মেহেদি হাসান লিপি চিনছেন আপনি? আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো জলিলের কলিগ আর কি।
হ্যাঁ, জলিল ভাই ওনার খুব ভালো বন্ধু, এটা লিখেছেন, এবং উনি সৌদি আরব থেকে আমাদেরকে শুনছেন, এবং উনিও আমাদের এই প্ল্যাটফর্মে আসতে চান ওনার ভালোবাসার গল্প শেয়ার করতে, এটাই উনি জানিয়েছেন।
এইভাবে ভালোবাসায় সিক্ত হতে থাকি আমরা, আর এইভাবে ভালোবাসা পরস্পরের মধ্যে দারুণ এক কানেক্টিভিটি সৃষ্টি করতে থাকুক, আর এইভাবে ভালোবাসা আমাদের সবার মধ্যে দারুণ এক সম্পর্কের বীজ বুনতে থাকুক। এইভাবে আমরা প্রত্যেকের জীবনটাকে মূল্যায়ন করতে শিখি, এইভাবে আমরা প্রত্যেকের আবেগের সাথে নিজেরাও সহাবস্থানে থাকতে শিখি, এইভাবে আমরা প্রত্যেকের জীবনটাকে অনেক বেশি ইম্পর্টেন্ট ভাবতে শিখি, এইভাবে আমরা কাউকে জিতিয়ে দেওয়ার মধ্যে নিজে যে জেতা যায় সেই ভাবনাটা আসলে সামনের দিকে নিয়ে আসতে শিখি। যেমন আজকে নিয়ে এসেছি লিপির জন্য, এবং আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আপনাদের নিজেদের সমর্থনটা জানিয়েছেন, বাট আমি বিনিময়ে চেয়েছি যদি তাকে কোনোভাবে কর্মসংস্থানে কোনো ব্যবস্থা করে দেওয়া যায়। এবং আমি জানি এ ধরনের অনেক বিগ শট আছেন যারা আমাদের এই লিসেনার্স কমিউনিটির মধ্যে আছেন, যারা আমাদের অনুষ্ঠানটি শোনেন, এমন কেউ সত্যি যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, ইকোনমিক কোনো সাহায্যের কথা বলছি না, আমি চাচ্ছি কর্মসংস্থান, কোনো কাজের কথা, এ ধরনের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা যদি করেন সত্যি দারুণভাবে কৃতজ্ঞ থাকবো। ব্যক্তিগতভাবে গুরু এতেশাম আমি দারুণভাবে আমরা কৃতজ্ঞ থাকবো যারা আমরা এই প্রাণা ভালোবাসার বাংলাদেশের সাথে জড়িয়ে আছি, এই লিসেনার্স কমিউনিটি। আমি অনুরোধ করতে থাকছি, এবং অবশ্যই
অদূর ভবিষ্যতে যখনই এ ধরনের কোন ইনফরমেশন আসবে সাথে সাথে লিপি আপনার কাছে আমরা সেই তথ্যটি পৌঁছে দিব। এবং নিজ উদ্যোগে নিজে আসলে সিদ্ধান্তটা নিতে হবে যে কার অনুরোধে আপনি সাড়া দিবেন এবং কার অনুরোধে সাড়া দিয়ে সেই কাজটি করবেন, সেই সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে। অবশ্যই আপনি আপনার বাড়ির যিনি গার্ডিয়ান আছেন তাকে সাথে নিয়ে এই সিদ্ধান্ত গুলো নিবেন। অফার কিন্তু আসতেই থাকবে, আমি বুঝাতে পারছি মনে হয় আপনাকে, সেই অফার আপনি অ্যাভেল করবেন কিনা সেটা আপনার পরিবারের সদস্যকে সাথে নিয়ে সেই সিদ্ধান্ত গুলো নিবেন। এবং আমার বিশ্বাস যে ভবিষ্যতে আরো বেশ কিছু অফার আসবে, সেই অফার গুলো অবশ্যই আপনার কাছে পৌঁছে দিব। আর যে তথ্যটা আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন, যে প্রশ্নটা আমার কাছে রাখতে চেয়েছিলেন একদম ফাইনাল কলে এসে যে আমার কি করা উচিত, সেই প্রেক্ষিতে একটি কথাই বলার, যখন সিচুয়েশন, যখন পরিস্থিতি এবং ঘটনা প্রবাহ কন্ট্রোলের বাইরে চলে যায়, সময় একমাত্র ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হয়, সময় একমাত্র মাধ্যম যে আপনাকে সমাধান দিবে। এখন আপনি শুধু ফোকাস করেন আপনার ব্যক্তিগত বর্তমান জীবনের উপরে, যেখানে থাকবে আপনার স্টাডি, এর মধ্যে যদি কোনো সহযোগী কোনো বন্ধুকে আমরা পাই যারা আপনাকে এই ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে, সেটি নিয়ে আপনি জাস্ট সেইটি নিয়ে ফোকাস থাকুন, সামনের দিকে এগোতে থাকুন। সময় যদি বলে কোনো সিদ্ধান্তের দিকে নিয়ে যায়, অবশ্যই আপনি সময়ের কাছে নিজেকে সমর্পণ করবেন, সময়ের বিপরীতে চলবেন না। যার প্রতি ভালোবাসা, যার প্রতি শ্রদ্ধা, যার প্রতি মহব্বতের কথা বলা হচ্ছে, সে অবশ্যই আপনার দারুণ একটা অংশ জুড়ে সারা জীবন থাকবে। কিন্তু সময় যদি সত্যিকার অর্থে অন্য কিছু ডিমান্ড করে বসে কখনো আপনার কাছে, অবশ্যই সেখানেও আপনার সম্মতি যেন থাকে। অনুষ্ঠান শেষ করছি বন্ধু, অনুষ্ঠান শেষ করছি দারুণ এক প্রত্যাশা নিয়ে। অবশ্যই লিপির একটি কর্মসংস্থানের ব্যবস্থা, লক্ষ লক্ষ প্রায় 30-35 লক্ষাধিক মানুষ আমাদের সাথে যুক্ত থাকে দেশ বিদেশ থেকে, একজনকে পাবো না যার হাত ধরে লিপির একটা কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে, আমি এটা বিশ্বাস করি না। 100 বার অবশ্যই কাউকে না কাউকে পাবো যার মাধ্যমে আমাদের এই বন্ধুর একটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং তার কষ্টে দুঃখে পিছিয়ে পড়ায় জীবনটা নতুন করে নতুন উদ্যমে আবার সামনের দিকে চলতে থাকবে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, আজ সামনের সপ্তাহে আবার দেখা হবে, আবার কথা হবে, এই প্রত্যাশায়। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
বন্ধু গুরু হিতেশাম বিদায় নিয়ে চলে গেলেন, চলে গেলেন আজকের অতিথি বন্ধু লিপি আপু, এবং তার জীবনের গল্পই আমরা আজকে শুনছিলাম। অনেক হৃদয় বিদারক এবং সবাই অনেক কষ্ট পেয়েছেন। আমরা সবাই জলিল ভাইয়ের আত্মার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তার আত্মাকে শান্তি দেন, বেহেস্ত নসিব করুন। বন্ধু সময় অনেকটা পেরিয়ে এসেছি আমরা, এখন বাজে ঘড়িতে 1:55, অনেকটা সময় চলে এসেছি এবং আজকে আরো একটা নতুন দিনের শুরু হলো। আজকে 4 তারিখ 4 এপ্রিল এবং আজকে শুক্রবার, উইকেন্ড। সবাই নিশ্চয়ই অনেক প্ল্যান করে রেখেছেন কি করবেন, প্রিয় মানুষটিকে নিয়ে নিশ্চয়ই কোথাও যাবেন, অনেক প্ল্যান আছে। সেই সব প্ল্যানগুলো যাতে ঠিকঠাক মতো পূরণ হয় সেই দোয়া করছি। আর বন্ধু ফেসবুকে আপনি আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন 24/7, এবং আমাদের যে পোস্ট আপলোড করা হয়েছে সেই পোস্টে আপনি পুরো সপ্তাহ জুড়েই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। এবং এর জন্য আপনাকে আমি আরও একবার লিঙ্কটা জানিয়ে দিচ্ছি, www.facebook.com/dhakafm90.4। এবং আপনি যদি আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, শেয়ার করতে চান আপনার জীবনের কথা, তাহলে আপনি ইজিলি চলে আসতে পারেন। আর এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দিলে স্পেস দিয়ে টাইপ করবেন আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আপনি এস এম এস টি এখনও পাঠাতে পারেন অনেকবার করে, আমাদের এস এম এস লাইন খোলা থাকবে ঠিক রাত 3টা পর্যন্ত, আপনি যত খুশি ততবার এস এম এস টা পাঠাবেন। ওকে, আর চলে যাওয়ার সময় তো হয়েছে, চলে যাচ্ছি বন্ধু, অনেক অনেক ভালো থাকবেন, আর সবাই সবারকে যতটুকু পারবেন হেল্প করতে চেষ্টা করবেন, ভালোবাসতে চেষ্টা করবেন। আর বন্ধু কথা দিচ্ছি, কথা হবে আগামী সপ্তাহে। তো চলে যাচ্ছি, বিদায়। This track was downloaded from FusionBD.com.